This track was downloaded from FusionBD.com.
স্বাগত সবাইকে অন্ধকারের গল্পে, শুনছেন ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই টিউন। জুয়েল আপনার সঙ্গে, শুরু হয়ে গেল অন্ধকারের গল্প এবং আজ রবিবার 13 জুলাই 2014। আমাদের সঙ্গে আজকে একজন উপস্থিত রয়েছেন, প্রতি এপিসোডের মতো আজও আমাদের সঙ্গে থাকবেন একজন অতিথি, তার নাম বাদল। আমরা কিছুক্ষণের মধ্যেই তার সঙ্গে পরিচয় করিয়ে দিব। তার আগে জানাই যে আপনি নিশ্চয়ই জেনে গেছেন যে কি ঘটনার উপর ভিত্তি করে থাকছে আজকের অন্ধকারের গল্প এবং কে থাকছে আজকের গেস্ট। তার ছবি দিইনি, তার ছবি কিছুক্ষণ পরে আমরা পোস্ট করব। তো ফেসবুকে যারা রয়েছেন তারা নিশ্চয়ই জেনে গেছেন যে কোন বিষয়টির উপরে আজকে আমাদের এই এপিসোডটি। আজকের এই এপিসোডটি হচ্ছে সিএনজি অটোরিকশা, আমাদের এই নগর জীবনের অতি পরিচিত একটি যানবাহন। আমাদের প্রিয় এই যানবাহনের সঙ্গে কিন্তু অনেক ঘটনা জড়িয়ে রয়েছে এবং যেগুলি আমাদের সামনে ঘটে, কিন্তু আমাদের সামনে ঘটে না এমন অনেক ঘটনা রয়েছে যেগুলি আজকে আমাদেরকে জানাবে বাদল। বাদল পেশায় একজন সিএনজি চালক, আমরা তার সঙ্গে একটু পরিচিত হয়ে নিই। তবে তার আগে জানাই, গত পর্ব এবং এর আগের পর্বগুলি যদি আপনি মিস করে থাকেন অন্ধকারের গল্পের, সেই পর্বগুলি আপনি ডাউনলোড করে শুনে নিতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি হচ্ছে www.dhakafm904.com। আমি আবার বলছি, www.dhakafm904.com। এই অ্যাড্রেসে গেলেই পেয়ে যাবেন পুরনো এপিসোডগুলি। গত পর্বের পর থেকে এবং এতদিন যতগুলি পর্ব হয়েছে তারপর পরে আমরা আপনাদের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি, অনেকে আসতে চেয়েছেন অন্ধকারের গল্পের স্টুডিওতে। আরো একবার জানিয়ে দিই, যারা আসতে চান স্টুডিওতে, জানাতে চান তার অন্ধকার অধ্যায়ের ঘটনা, অন্ধকার অধ্যায়ের গল্প, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের সঙ্গে যোগাযোগ করবার ঠিকানা SMS এর মাধ্যমে, ইমেলের মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে। SMS এ কিভাবে যোগাযোগ করবেন জানিয়ে দিই, মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন OG স্পেস আপনার নাম, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটি টাইপ করে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে SMS করে, 16260 এই নাম্বারে SMS করে। নিয়মটি আরো একবার, যারা SMS এ যোগাযোগ করতে চান OG স্পেস নাম স্পেস আপনার ফোন নাম্বারটি টাইপ করে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনি ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটিতে, সেক্ষেত্রে কোনো ওয়ালে পোস্ট করবেন না আপনার ফোন নাম্বার, আমাদেরকে ইনবক্স করুন মেসেজের মাধ্যমে, ইনবক্সে পাঠিয়ে দিন আপনার নাম্বারটি, সেক্ষেত্রে OG স্পেস আপনার ফোন নাম্বারটি সঙ্গে নাম এবং সেই বিষয় নিয়ে কিছুটা লিখতে পারেন আপনি SMS এ না, ইনবক্সে ফেসবুকে। আর এছাড়াও আপনি আমাদের সঙ্গে ইমেইলে যোগাযোগ করতে পারেন, ইমেইলের মাধ্যমে জানিয়ে দিন আপনার অন্ধকার অধ্যায়ের ঘটনা, কিছু অংশ উল্লেখ করবেন এবং অবশ্যই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সবকিছুই বিস্তারিত জানাবেন। ইমেল অ্যাড্রেসটি জানাই, og@dhakafm904.com, og@dhakafm904.com। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন আমাদের আজকে অতিথি বাদল। বাদল কেমন আছেন? আপনি পেশায় একজন সিএনজি চালক।
জি।
আজকে এসছেন আমাদের স্টুডিওতে অন্ধকারের ঘটনা, অন্ধকারের গল্পে আমরা আপনার কাছ থেকে অনেক ঘটনা জানতে চাইব যেগুলি আমরা সাধারণ মানুষ, আমরা এই ঘটনাগুলি হয়তো ওইভাবে জানি না, হয়তো অনেকে জানি কিন্তু বিস্তারিত জানি না। সো আপনার কাছ থেকে সেই বিস্তারিত ঘটনাগুলি শুনব। তো কেমন লাগছে আজকে আসতে পেরে?
এতো ভালো লাগছে।
আচ্ছা, আপনি ঢাকাতেই থাকেন, কতদিন যাবত এই পেশার সঙ্গে আপনি জড়িয়ে আছেন?
আমি এই পেশার সাথে জড়িয়ে আছি তো প্রায় 9 বছর।
9 বছর ধরে আপনি সিএনজি অটো রিক্সা চালাচ্ছেন?
জি।
আচ্ছা, নিজের রিক্সা নাকি ভাড়া?
না, ভাড়া।
ভাড়া রিক্সা? ভাড়া অটো রিক্সা। ওকে, আমরা শুনেছি যে আপনার নিজের একটা অটো রিক্সা ছিল।
জি ছিল।
সেই ঘটনা আমরা সবকিছু বলবো, শুনবো আপনার কাছ থেকে। আশা করছি যে আপনি সবকিছু জানাবেন আমাদের, একেবারে শুরু থেকে আপনার এই পেশার সঙ্গে জড়িত হওয়ার শুরু থেকে একেবারে এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত যত ঘটনা আপনি ফেস করেছেন, ভালো ঘটনা খারাপ ঘটনা সবকিছু আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনি নিজের চোখে অনেক কিছু দেখেছেন আমাদেরকে জানিয়েছেন আপনি, সেই ঘটনাগুলি আজকে আমাদের শ্রোতা বন্ধুদের সামনে তুলে ধরবেন এটা আশা করব। সুপ্রিয় শ্রোতা, অন্ধকারের গল্পে আজকে অতিথি বাদল, তার সঙ্গে আমরা পরিচিত হয়ে নিলাম এবং কিছুক্ষণের মধ্যেই বাদলের ঘটনা আমরা শুনবো। তবে তার আগে অন্ধকারের গল্পের যে নিয়মিত আয়োজন, আজকে ঘটনা নির্ধারিত যে এপিসোডটি থাকে তার উপর নির্ধারিত একটি প্রতিবেদন, সেটা তৈরি করেছেন আমাদের জন্য তারেক আহমেদ। আমরা সেই প্রতিবেদনটি শুনে আসি, তারপরে আমরা শুনব বাদলের কাছ থেকে সিএনজি অটোরিকশাকে কেন্দ্র করে যে ঘটনাগুলি ঘটে যাচ্ছে আমাদের অজানা, সেই ঘটনাগুলি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা এফএম 90.4, চলছে অন্ধকারের গল্প, সঙ্গে রয়েছে জুয়েল।
অত্যন্ত জরুরি, হাতে একদমই সময় নেই। সময় মতো পৌঁছাতে না পারলে হয়তোবা পরীক্ষার হলে ঢুকতে পারবেন না। চাকরির প্রথম দিন, অফিসে বসের সাথে প্রথম সাক্ষাৎ, অবশ্যই সময় মতো পৌঁছাতে হবে। চাকরির ইন্টারভিউ অথবা আপনার গুরুত্বপূর্ণ মিটিং ইত্যাদি যে কারণেই হোক না কেন, আপনি হন্তদন্ত হয়ে বের হলেন। জানেন রাস্তায় জ্যাম, অতএব একটু আরামদায়ক ভাবে দ্রুত যাওয়ার জন্য ঠিক করলেন সিএনজিতে যাবেন। কিন্তু বিধিবাম, রাস্তায় আপনি একের পর এক সিএনজি ড্রাইভারকে বলছেন আপনার নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য। বলতে বলতে হয়তো আপনার গলা ব্যথা হয়ে যাবে, মাথা ধরে যাবে, কিন্তু তারপরও হয়তো সিএনজি ড্রাইভাররা যেতে রাজি হবে না। যদিও দুই একজন রাজি হয়ও, তারা এমন ভাড়া চাবে যে তা হবে আপনার সাধ্যের বাইরে। কোনো সিএনজি ড্রাইভার যেতে চাচ্ছে না। এদিকে আপনার হাতে সময় একদমই নেই, যেতে তো হবেই। অগত্য বাধ্য হয়েই বেশি ভাড়া দিয়ে সিএনজিতে চলাচল করছে মানুষ। ঠিক এরকম পরিস্থিতির শিকার অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিলীপ কুমার সরকার বলেন,
কিচ্ছু করবার নেই, মনে হচ্ছে জিমি, এই যে আমি এখন ব্যাংকে ক্লাস নিতে যাব, আমার 10:30 ক্লাস, তো আমার এই যে 15-20 মিনিট আছে, এখন সবাই যদি না যেতে চায়, আমি অলমোস্ট ডাবল ভাড়া দিয়ে যাচ্ছি, এটা আমাদের জন্য অনেক বেশি, মানে ওই সারা মাসে যদি ওই ভাড়াটারা দিয়ে যদি সংসার চালানোর খরচ না থাকে তাহলে কষ্টকর। এরকম একটি চাকরি করে শেষের দিনগুলো চলে না সংসারে আর কি। আমি এটা বাধ্য হচ্ছি অলমোস্ট যেতে আর কি, যেহেতু আমার ক্লাস আছে।
যাত্রীরা বলছে তারা যেখানে যেতে চায় সিএনজি ড্রাইভাররা সেখানে যেতে চায় না, যদিও দু একজন যেতে চায় তারা চাচ্ছে বেশি ভাড়া। এখন কথা হচ্ছে যে কোনো স্থানে যাওয়ার আইনগত বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও কেন সিএনজি ড্রাইভাররা যাত্রীর চাহিদা মতো গন্তব্যে যেতে চায় না, কেন তারা অতিরিক্ত ভাড়া চাচ্ছে। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এই প্রশ্নগুলোর উত্তর। এই প্রশ্নগুলো যেহেতু সিএনজি ড্রাইভারদের বিরুদ্ধে, তাই কথা বলেছিলাম সিএনজি ড্রাইভার, তিনি বলছেন,
আমরা সব জায়গায় যেতে চাই না, যে কারণ আছে, মনে করেন সবাই কিন্তু ভালো না, দেখা গেছে মনে করেন আমার এক জায়গায় নিয়ে হাইরা যে ঠেক দিবো, ঠেক দিয়ে গাড়ি রেখে দিতে পারে, তখন এটা জবাব দিয়ে করবো কেটা, আমাদের গাড়ি তো চুরি হয়, চুরি হয় এই জন্য মনে করেন সবাই সব জায়গায় যেতে চায় না, চুরি চিন্তাই করে আর কি, চিন্তাই করে গাড়ি গাড়ি, অথবা অনেক সময় ড্রাইভার মারালা, নাহলে ড্রাইভারের মেডিসিন খাওয়ায়, হাইরা মনে করেন ড্রাইভার রাস্তার পাশে হয়ে হয়ে গাড়ি নিয়ে যায়, এরকম ধরনের সমস্যা।
যখনই কোনো সিএনজি ড্রাইভারকে কোথাও যাওয়ার কথা বলবেন, যেতে রাজি হওয়ার সঙ্গে সঙ্গে সে একটি নির্দিষ্ট পরিমাণ ভাড়া বলবে। আপনি যদি বলেন মিটারে যাব, সে হয়তো বলবে মিটার নষ্ট বা মিটারে যাব না। আর যদি একটু বিনয়ী হয় তাহলে হয়তো বলবে, স্যার মিটারে গেলে পোষায় না। যদি বা মিটারে যেতে রাজি হয় সেক্ষেত্রে আপনাকে বলবে, স্যার ভাড়া একটু বাড়িয়ে দিবেন। এখন কথা হচ্ছে কেন তাদের এই তালবাহানা, এমন গড়িমসি, জানতে চেয়েছিলাম সিএনজি ড্রাইভার শাহাবুদ্দিনের কাছে। তিনি বলছেন,
আমাদের তো জমা বেশি, সকাল 6:00 গাড়ি লয়ে বাড়ি, হাফ বেলায় মনে করেন চালাই দেবো, 2:00-6:00 জমা দিয়ে দিব, মাত্র মারছি 400 টাকা, আর নিজে খামুকি আর কি, কেমনে কি করবো। সবচেয়ে বড় কথা হলো গাড়ি জমা বেশি, যার জন্য মানে কোলানি জানা, দেখা গেছে সারাদিন গাড়ি চালাইলে হ্যাঁ 1000 টাকা অথবা 1100 টাকা জমা পড়ে, মানে গ্যাস টেস নিয়ে আর নিজের খরচা নিয়ে 1400 টাকার মতো পড়ে, তাহলে 1400 টাকা গুছাইতে যায় নিজের ইনকাম কোথায় থেকে আসে। চাই তো মনে করেন যে আপনি এক জায়গায় যাইবেন যে 1 টাকা দিয়েন, ঠিক আছে, হয়তো 20 টাকা কম আর বেশি, দেখা গেছে মনে করেন মিটার যদি 80 টাকা ওঠে, আমরা যদি 100 টাকা হই তাহলে কিন্তু আমাকে চলে। আমাদের মেইন ব্যাপারটা এটা যে মালিক পক্ষ চাপ দিচ্ছে, যে এই জন্য আমরা পারি না কিছু, বুঝছেন, কারণ একটা গাড়ি সকাল 6:00 বাজলে এবার 2 বন্ধ চালাম, 600 টাকা জমা দিতে হইব, ঠিক আছে, 2 বন্ধ, এরপরে আর একজন লেবারও হাই দিব আবার 600 টাকা, ঠিক আছে, তাহলে জমা পড়তেছে কত 1200 টাকা, তা আমি চালাম কত সর্বোচ্চ 8 ঘন্টা।
সিএনজি ড্রাইভার বলছে তার পোষায় না, কিন্তু সিএনজি ড্রাইভাররা তাদের এই না পোষানো পুষিয়ে নিতে যাদের উপর চাপ দিচ্ছে তারা, অর্থাৎ যাত্রীদের কি অবস্থা, তারা কি বলে, চলুন শুনি কবিরের কথা।
অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে প্রেক্ষিপে দেখেন আপনি, মানে যা হচ্ছে দেখতেছেন তো, মিটারে তো যেতেই চায় না কোন সিএনজি, এখন তো এতে তো আমাদের কিছু করার নেই, আমাদের তো যেতে হবে, কোনো অ্যাকশন না নিতে তো আমরা কিছু করতে পারি না। অ্যাকচুয়ালি আমি যতই চিনলে কোনো লাভ হবে না, দেখা যাচ্ছে আমি যতই চিনলে কোনো লাভ হবে না, উনি না যেতে পারলে তো আমি কিছু করতে পারবো না।
সিএনজি ড্রাইভার এবং যাত্রী উভয় যদি পারস্পরিক ভাবে ক্ষতির সম্মুখীন হয় তাহলে লাভবান হচ্ছে কে? সিএনজি ড্রাইভারের সঙ্গে কথা বলে জানতে পারি লাভবান পক্ষ হল মালিক পক্ষ। তাদের অভিযোগ সিএনজির অতিরিক্ত জমার কারণে এই অবস্থা। সিএনজি ড্রাইভার মোহাম্মদ আহমদ ব্যাপারী বলেন,
হাফ বেলা কাজ করলে ফুল জমা, এটার জন্য আমাদের পোষাইতে পারে না, হাফ বেলা কাজ করলে হাফ বেলা যখন নাকি ফুল জমাটা দিতে হবে তখন মিটারে চালায় কখনো দেওয়া যাবে না, সম্ভব ওই টাকা কালেকশন হবে না, আর যদি দিতে না পারি ফুল জমা তাহলে চাকরি থাকবে না, তুমি অন্য গাড়ি চালাও, তুমি আমার গাড়ি চালাইতে হবে।
সিএনজি ড্রাইভাররা যখন বলছে মালিক পক্ষের অতিরিক্ত জমার চাপের কথা, অথচ সিএনজির অটোরিকশার মালিক শহীদুল ইসলাম রফিক বলেন,
না না আমরা বেশি জমা নেই না, কারণ আমরা সরকারি জমা নিয়ে মন্ত্রণালয়ে কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করছি, এরপরে এই মানববন্ধন করছে সেটা আপনি পত্রিকায় পেপার পত্রিকায় দেখছেন কিনা জানি না, এটা আমাদের এখনো নির্ধারিত হয়নি। আমরা জমা বাড়ানোর জন্য আন্দোলন করছি, আমাদের যে জমা নিতে আসি তাতে আরো আমাদের পোষাচ্ছে না, কারণ পার্সের দাম বাড়ছে, সবকিছুর দাম বাড়ছে, এখন খরচও বাইরে গেছে। এক লিটার মোবিল আগে ছিল যে দাম তার থেকে তিন গুণ এখন বেশি, বৃষ্টিতে গাড়ি চালাইলে মালিকদের আরো খরচ বেশি, রাস্তা খালি থাকে, ড্রাইভাররা বেশি চালাইতে চেষ্টা করে কারণ রাতে ফাঁকা থাকে রোড গার্ড, চোর চোর থাকে রাস্তায়, তখন রাত্র বারোটার পরে নিরিবিলি থাকে, তখন আরো বিপদ আপদ বেশি আসে। আর এক সিটি গাড়ি চালাইলে আরো ভালো, কারণ খরচ কম আছে, গাড়িটা তাড়াতাড়ি বন্ধ করে।
সিএনজির মালিক পক্ষ বলছে এক কথা, সিএনজি ড্রাইভাররা বলছেন এক কথা, আর এই দুই পক্ষের মাঝে পড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। এই যখন অবস্থা তখন পুলিশ সার্জেন্ট আফজাল হোসেন এবং পুলিশ কন্ট্রোল রুম এর সাথে কথা বলি, চলুন পর্যায়ক্রমে শুনি তাদের বক্তব্য।
অভিযোগ করলে আমরা ব্যবস্থা নিই, আর অভিযোগ না করলে তো ব্যবস্থা নেওয়ার কিছু নাই।
আপনাদের কাছে আসে মানুষজন অভিযোগ করার জন্য?
খুব কম, জিজ্ঞাসা করলেও বলে না। যদি কোনো গাড়ি থামা জিজ্ঞাসা করি আমরা, যে ভাই গাড়িটা মিটারে যাচ্ছে না সুক্তি যাইতেছে, ওরা বলে ফেলে না মিটারে যাইতেছে, অর্থাৎ 95% প্যাসেঞ্জার অস্বীকার করে। তো বললাম তো হয়তো বা দেখা গেছে মাসে বা ওই দুই মাসে একটা ওই ওই জায়গাতে যান কোন পেয়ান্দার আছে। হ্যাঁ, আর আমাদের কাছে সচরাচর তো এরা এরা আসে এরা।
আচ্ছা, আপনি দুই একজন অভিযোগ করেন, অভিযোগ করার পর আপনি কি করেন?
মামলা করি, তার জাস্ট মামলা করি, মামলা করে যদি সেরকম ইয়া সমস্যা পাই রেগারিং করি, একটা মামলা করলে তো তার 1400 টাকা ধরে মানা।
যেখানে যেতে চায় না বা উনি যে লোকেশনে থাকে সেখানে যদি আমাদের সার্জন থাকে তাহলে তো সেখানে ওনাকে বলা, সেখানে সেখানে দ্রুত যেতে বলি। আর যদি সে সেখানে না থাকে, যে স্থানে উনি থাকেন বা সেদিন যাচ্ছে না, এখানে যদি না থাকে আমাদের ফোন দেয় তাহলে আমরা সেই স্থানে কোনো থাকতে বলি ওনাকে, আমরা স্যারকে ফোন দিয়ে আমরা বলি আসার জন্য, স্যার তখন এসে কোনো আটক করে রেকারিং করে বা হচ্ছে এটার বিরুদ্ধে মামলা করে, এটা করে এই যে মিটারে যেতে চায় না বা সিএনজি ভাড়া যেতে আবার সেটা যেতে চায় না, এমনি যেতে চায় না, ভাড়া বেশি চায়, এগুলো যারা এই কমপ্লেনটা করছে তৎক্ষণাৎ সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি। সবাই তো হচ্ছে ই দেয় না, সবাই তো কমপ্লেন করে না, কতিপয় মানুষ দেয় যেগুলো আমার তাৎক্ষণিক ব্যবস্থা নেই, যখনই এটা আসে তখনই আমরা সেটা ব্যবস্থা নেই, সেটার বিরুদ্ধেই আমার সেদিন ব্যবস্থা নেই, সবাই তো আর দেয় না, যারা দিচ্ছে আমার তখনই সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেই।
কথা হয় এটিএসআই মোহাম্মদ আলমগীর হোসেনের সাথে, কথায় কথায় তিনি বলেন, কি বলবো, সিএনজি দিয়ে কোথাও যাওয়ার সময় আমি নিজেও এই ভোগান্তির শিকার এবং যথারীতি চুক্তি ভিত্তিক ভাড়াতেই যেতে হয়, তাহলেই বুঝুন সাধারণ মানুষের অবস্থা কি। ঢাকা মহানগরীর সড়কগুলোতে সাধারণত দুই ধরনের সিএনজি চালিত অটোরিকশা রয়েছে, একটি রং সবুজ যাতে ভাড়ায় চালিত কথাটি লেখা থাকে, এতে সাধারণ মানুষ মিটার অনুযায়ী ভাড়ায় চলে। আর ঢাকা দ সিরিয়ালের যেসব ছাই রঙের সিএনজি রয়েছে সেগুলোতে প্রাইভেট লেখা থাকে, অর্থাৎ এগুলো শুধুমাত্র ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য অনুমোদন পায়। পরিবেশ দূষণের কারণে 2002 সালে রাজধানী থেকে 37,000 টু স্ট্রোক অটোরিকশা তুলে দেওয়া হয়, পরিবর্তে কয়েক দফায় মাত্র 13,000 সিএনজি চালিত অটোরিকশা রাস্তায় নামানো হয়। 2002 সালে যখন ঢাকায় অটোরিকশা চলাচল শুরু হলো তখন এর বয়স সীমা 9 বছর নির্ধারণ করা হয়, মালিকদের চাপে দুই দফায় তা বাড়িয়ে 11 বছর করা হয়। আরো 4 বছর বাড়ানোর জন্য এবছরের 27 মে ধর্মঘট পালন করে মালিকেরা। সিএনজি নিয়ে এই সব ভোগান্তি ছাড়াও আছে ভিন্ন এক আতঙ্ক, অন্যরকম বিপদ। বলছি সিএনজি ব্যবহার করে ছিনতাই, সিএনজিতে যাত্রী বেশি উঠে বা উঠিয়ে সবকিছু হাতিয়ে নেওয়া ইত্যাদির কথা। সিএনজি ড্রাইভার যাত্রী মালিক পক্ষ সবারই চাওয়া অবশ্য একটা, সুষ্ঠু সমাধান, কারণ সিএনজি চালক যাত্রী বা মালিক পক্ষ কেউই আসলে চায় না এই পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলুক।
এই ছিল আজকের এপিসোডের উপর ভিত্তি করে প্রতিবেদন, তৈরি করেছেন তারেক আহমেদ। আমরা শুনলাম প্রতিবেদনটি, চলছে অন্ধকারের গল্প, শুধুমাত্র ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই টিউনে। আমাদেরকে যদি লিখতে চান আপনি, আমাদেরকে এসএমএস করে জানাতে পারেন আপনার মতামত 16260 এই নাম্বারে এসএমএস করে। আজকে রয়েছে বাদল, বাদল পেশায় একজন সিএনজি চালক, বাদলের কাছ থেকে আমরা শুনব সেই সব ঘটনা যা আমাদের অনেকেরই অজানা রয়েছে। আর ফেসবুক আপনি লিখতে পারেন facebook.com/dhakafm90.4, সেখানে আজকের এই এপিসোডের একটি পোস্ট দিয়েছি, সেই পোস্টে নিচে গিয়ে আপনি লিখবেন, অনেকে লিখেছেন, সেই কমেন্টসগুলি নিয়ে ফিরে আসবো, কিছু SMS রয়েছে, SMS গুলি নিয়েও আবার ফিরে আসবো, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। ছোট একটা বিরতিতে যাচ্ছি, কমার্শিয়াল ব্রেক, আর এই ব্রেকের পরে আবার ফিরে আসছি, সো কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শুনতে থাকুন Dhaka FM 90.4।
Samsung Mobile ID treat short discount our backpack free niche ke no gift tau ko smartphone phone ar phone aaj pore jaate mau
Samsung Mobile er sathe id hoye jabe delighted ei id e Samsung Grand Neo Grand 2 kinle shorbocho 5000 taka nischit discount ebong Star Pro er sathe stylish backpack shompurno free
রমজানুল মুবারক, এখন থেকে রবি গ্রাহকরা প্রতি ট্রান্সাকশনে সর্বনিম্ন 5 টাকা থেকে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত এবং একদিনে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন যখন তখন। বিস্তারিত তথ্য জানতে ডায়াল করুন 1210 নম্বরে। প্রতি মিনিট মাত্র 2.30 টাকা।
Samsung Grand Neo Grand 2 kinle shorbocho 5000 takar nischit discount ebong Star Pro er sathe stylish backpack shompurno free
Deco Foods Islamic Jalsa শুনুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর আলোকপাত ও ইসলামিক গান প্রতিদিন বিকেল 5টা থেকে 5:30 পর্যন্ত শুধুমাত্র ঢাকা FM 90.4 এ। দেখো প্রমিস অফ গুডনেস।
মোবাইলের সাথে ঈদ হয়ে যাবে ডিলাইটেড। এই ঈদে স্যামসাং গ্র্যান্ড নিও গ্র্যান্ড 2 কিনলে সর্বোচ্চ 5000 টাকার নিশ্চিত ডিসকাউন্ট এবং স্টার প্রো এর সাথে স্টাইলিশ ব্যাকপ্যাক সম্পূর্ণ ফ্রি।
স্বাগত আরো একবার অন্ধকারের গল্পে। জুয়েল আপনার সঙ্গে আছি, শুনছেন ঢাকা FM 90.4 মাই সিটি মাই টিউন। অন্ধকারের গল্প সেই ধরনের অনুষ্ঠান যেই অনুষ্ঠানে তুলে আনা হয় অসংখ্য অন্ধকার অধ্যায়ের গল্প, যে ঘটনাগুলি আমাদের অনেকেরই অজানা। এবং আজকে আমরা খুবই সিম্পল, তাই না, আমাদের প্রতিদিনেরই বাহন হয়তো বা অনেকেরই CNG অটোরিকশা। এই শহরের রাস্তায় বের হলে আপনি এই মুহূর্তেও আপনি দেখতে পারবেন দিন রাত 24 ঘন্টা এই নগরের রাস্তায় CNG অটোরিকশাগুলি চলে। তো CNG অটোরিকশাকে কেন্দ্র করে কিন্তু অনেক ধরনের ঘটনা হয়, অনেক অপরাধ সংঘটিত হয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক ঘটনা। তো সেই বিষয়গুলি আজকে তুলে ধরতে আমাদের সঙ্গে রয়েছেন একজন CNG চালক, যার নাম বাদল। বাদলের সঙ্গে আমরা কথা বলেছি। তার আগে আমি একটু ফেসবুকে যেতে চাই, ফেসবুকে অনেকেই লিখেছেন আমাদেরকে। রাজু আহমেদ ওয়েলকাম করেছেন আমার আজকের অতিথিকে, ছদ্মবেশী ভ্যাম্পায়ার, তিনি জয়েন করেছেন। মইনুদ্দিন মন্ডল, তিনি লিখেছেন আমাদের ইন্ডিয়াতে এটাকে বলে অটো, আচ্ছা আমাদের এখানে CNG বলে, যদিও CNG একটা গ্যাসের নাম, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আমরা আসলে CNG চালিত অটোরিকশাকে শর্ট করে বলতে বলতে গ্যাসের নামে ডাকতে শুরু করেছি এই বাহনকে, আসলে এটা CNG চালিত অটোরিকশা। বাদল, আপনাকে যখন ডাকে এই CNG, আপনাকে একটা গ্যাসের নামে ডাকে, আপনার কেমন লাগে? এটা তো আসলে একটা বাহনের নাম না, এটা গ্যাসের নাম।
তখন অ্যাকচুয়ালি আসলে খুবই একটা নিজের কাছে যে খারাপ মনে হয়, কারণ এর একটা নাম আছে যে অটোরিকশা, ঠিক আছে। তো যারা মানে ঢাকা শহরে সবাই তো শিক্ষিত, কেউ তো আর মূর্খ নাই, তো শিক্ষিত লোকজন এই মানে CNG বলে ডাকে, তখন নিজের কাছে মনে হয় যে
কাউকে বলেছেন কখনো যে ভাই এটা তো আসলে একটা গ্যাসের নাম CNG, আপনারা আমাকে গ্যাসের নাম ডাকছেন কেন, গাড়িটার নাম আছে অটোরিকশা?
হ্যাঁ, আমি অনেককে বলেছি, ঠিক আছে, বিশেষ করে মানে বনানী এলাকায় বলেছি যে হঠাৎ একদিন আমি যখন প্রথম আর কি ঢাকাতে গাড়ি চালাই, তো একটা মেয়ে আমাকে বলছে এই CNG, তো আমি কিছু বলিনি, তারপর আবার ডাকছে সে আমাকে। তো তিনবারের মতো আমি বলছি, দেখেন আমার নাম কিন্তু সিএনজি না, আমার নাম বাদল, এবং আমার এই গাড়ির নাম আছে অটোরিক্সা, ঠিক আছে, আপনি সেই নামে ডাকেন।
যার কারণে সিএনজি চালিত অটো রিক্সা ডাকার চেয়ে আমরা কেন জানি সিএনজি বলে অভ্যস্ত হয়ে গেছি সবাই। আমরা অনেকেই জানি যে এটা আসলে একটি গ্যাসের নাম, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এটা হচ্ছে সিএনজি। বাদলকে অনেকে ওয়েলকাম করেছেন। জয় তিনি লিখেছেন ফেসবুকে, তিনি ওয়েট করছেন, সাদ্দাম ওয়েট করছিলেন, নিঝুম আক্তার আমাদের সঙ্গে, পরে দেখতে পাচ্ছি সোহাগ, অর্ণব ইসলাম, তিনি লিখেছেন যে তিনি আজকে শুনবেন, মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে শাকিল খান, আর ইন্ডিয়া থেকে আমাদের সঙ্গে ছিলেন মহিউদ্দিন মন্ডল, তিনি ইন্ডিয়াতে অটো বলে সেটা জানিয়েছেন, মালয়েশিয়া থেকে একজন। আমি জানি যে দেশ এবং দেশের বাইরে অনেকেই আজকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আশা করছি পুরোটা সময় জুড়ে থাকবেন। ডোন্ট ওয়ারি, আজকে যে ফাইনাল ম্যাচটি রয়েছে ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচটির আগে আগে চেষ্টা করবো অনুষ্ঠানটি শেষ করে দিতে, আশা করছি আপনারা তার আগ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, কজ জেগে তো থাকতেই হবে, রয়েছে দারুণ একটি ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস জার্মানি, সো মিস করা তো চলবে না, সেই সঙ্গে অন্ধকারের গল্প মিস করা চলবে না, সঙ্গে থাকুন। ফয়সাল হোসেন আমাদের সঙ্গে, আকাশ, তপু, এরপরে রাজু, তিনি লিখেছেন আজকে গল্পটা শুনব, শামসুল আলম ফারহান, তিনি অভিযোগ করেছেন যে সিএনজি যারা চালায় যে ড্রাইভার তারা মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া চাই, আসলে কিছুই বলা নেই আমাদের, আমরা বন্দি। আচ্ছা, এই বিষয়গুলি নিয়ে আজকে আমরা আসলে কথা বলবো, কেন আমরা বন্দি, কেন তারা এমনটি করেন, আজকে তার কাছ থেকে আমরা জানবো সবকিছু, সঙ্গে থাকুন, আশা করছি আমরা সব উত্তর পাব, অ্যাটলিস্ট আমাদের যতগুলি দরকার। মহিউদ্দিন আমাদের সঙ্গে, আলী খান, মাহমুদ হাসান, এরপর দেখতে পাচ্ছি রূপালী জোছনা নামে একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, শামীম হোসেন, আলী হুসেন, এরপরে সাজেদ আমাদের সঙ্গে, দেখতে পাচ্ছি সিফায়েত শান্ত, আর অনেকেই রয়েছেন ফেসবুকে, সবার নাম এই মুহূর্তে পড়তে পারছি না, আশা করছি আপনারা বুঝতে পারবেন। আজকে আমরা ঘটনাগুলি শুনতে চাই, এবং আবারও বলছি যে এই যানবাহনটাকে কেন্দ্র করে কিন্তু অনেক ধরনের অপরাধ সংঘটিত হয় এই শহরে, এবং যেসব শহরগুলিতে সিএনজি অটোরিকশা চলে সেখানে কিন্তু ওইগুলি হয়। SMS এর নাম্বারটা আরো একবার জানিয়ে দিই, 16260 এই নাম্বারে। বাদল, আমরা একেবারে শুরুর ঘটনাতে যেতে চাই, 9 বছর ধরে আপনি চালাচ্ছেন, তার আগে কি করতেন?
তার আগে আমি বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করতাম।
আচ্ছা,
তারপর দিয়ে সবার সাথে পরিচয় হলো সিএনজি চালক, তো তারপরে আমি ওনাদের কাছ থেকে শিখে নি
চালানো। শিখলেন?
হ্যাঁ।
কিভাবে শিখলেন চালানোটা?
চালানো শিখলাম, সেটা হলো যে পরিচিত, মানে আমি যে এলাকায় থাকতাম ওই এলাকার কিছু ড্রাইভার আছে, তো কিছু টাকা দেয়া আর কি ওনাদের কাছ থেকে শিখে নিলাম। তো শিখার পরে ওনারা আমার গাড়ি নিয়ে দিতে পারছিল না, পরে দিয়ে আমি নিজে চেষ্টা করে টাকা পয়সা দিয়ে গাড়ি নিছি চালানোর জন্য।
বাদল, যেহেতু গল্প শুরু হয়েছে, মাঝে মধ্যে কিছু প্রশ্ন থাকবে, এই মুহূর্তে যেমন আমার একটা প্রশ্ন মাথায় চলে আসলো, সেটা হচ্ছে আমরা জানি যে মোটর সাইকেল, তারপরে বিভিন্ন কার, বাস, ট্রাক চালাতে হলে লাইসেন্স লাগে, সিএনজি চালানোর জন্য কোন লাইসেন্স লাগে কিনা?
হ্যাঁ, লাইসেন্স লাগে, থ্রি হুইলার।
থ্রি হুইলার?
হ্যাঁ।
আচ্ছা, এই লাইসেন্সটা কি আপনার ছিল?
না, এই লাইসেন্সটা আমার নাই। তো এর আগে যে আমি একটা লাইসেন্স করেছিলাম সেটা মানে
পরীক্ষা দেওয়া তো লাগে নাকি?
পরীক্ষা দেওয়া লাগে।
আচ্ছা, বলুন।
তো এরপরে ওই গাড়ির টাকা, নিজের টাকা দিয়ে খরচ করে ড্রাইভারের দিয়া গাড়ি নিলাম, গাড়ি বেশ কিছুদিন চালালাম ভালোই। তো চালাবার পর দিয়ে দেখি যে না, আমার এখানে এভাবে পোষাইতেছে না, মালিকদের দিয়ে গ্যাস জমা খরচ মানে অনেক বেশি ইয়া হয়ে যাচ্ছে। তো পরে দিয়ে নিজে গ্রামে তখন টাকার বাইরে আর কি সিএনজি ছাড়ছে, তো তারপরে দিয়ে আমি গাজীপুরে একটা সিএনজি কিনে গাজীপুরে চালাচ্ছি অনেকদিন পরে। ওখানকে যে পরিস্থিতি যে টিপ হয় না, পরে দিয়ে ও এই গাজীপুরের গাড়িটা বিক্রি করে পরে আবার ঢাকাতে গাড়ি নিই।
আচ্ছা, তখন প্রথম কত টাকা দিয়ে গাড়িটা কিনলেন?
আমি গাজীপুরের গাড়ি যেটা কিনছিলাম সেটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছিলাম, তো 2,25,000 টাকা। আর যে ওটা ঠিক করে দিছে গাড়িটা খুঁজে দিছে তার দিছিলাম আমি 25,000 টাকা।
আচ্ছা আচ্ছা,
2,50,000 টাকা পড়ছিল।
আচ্ছা, একটা পুরনো গাড়ি, সেকেন্ড হ্যান্ড। নতুন একটা সিএনজি অটো রিক্সার দাম কত?
নতুন একটা সিএনজি অটো রিক্সার দাম ঢাকাতে আর ঢাকার বাইরে এটা মানে রাত দিন ডিফারেন্স আছে।
আচ্ছা আচ্ছা, কেন এটা?
এটা হলো ঢাকার একটা নাম্বার পাইতে বেরিত থেকে অনুমতি নিতে অনেক টাকা লাগে। আর সিএসএস নাম্বারের দাম ঢাকার বাইরে যা ঢাকাতেও তা।
আচ্ছা আচ্ছা,
শুধু ওই নাম্বার প্লেটটার দামটাই বেশি।
এটার কারণেই দুইটি জায়গায় দুই রকম দাম দাম লক্ষ্য করা যায়। আচ্ছা, এমনিতে এই মুহূর্তে এখন একটা বাজারে নতুন সিএনজি অটো রিক্সার দাম কত?
গত এক সপ্তাহ আগে আমাদের ওখানে এক গ্যারেজের মালিক একটা সিএনজি কিনছে, তার জিজ্ঞেসিলাম মানে তার ড্রাইভারটা জিজ্ঞেসি, তো উনি বললো যে 15,500 টাকা খরচ হয়েছে আর কি।
একেবারে লাইসেন্স প্লেট সহ আর রেজিস্ট্রেশন সহ
সবকিছু মিলে।
আচ্ছা বলুন এবার আপনার ঘটনা।
ঠিক আছে, তো এই ধরনের যে আপনারা যে কিছুক্ষণ আগে যে প্রশ্নগুলো করলেন যে সিএনজি মিটারে যেতে চায় না,
প্রতিবেদনে যেটা
বলা হয়েছে যে মিটারে কেন যায় না যাত্রীরা বলে, আমরাও বলি, আমরাও মাঝে মাঝে সিএনজি চলি। আসলে একটা জিনিস হচ্ছে গিয়া যে সরকারের যে জমাটা 650 টাকা,
সরকার নির্ধারিত যে জমার টাকাটা,
জমার টাকা, তো সেই জমার টাকাটা অ্যাকচুয়ালি মালিকরা নেয় না, এর চেয়ে অনেক বেশি টানে। যেমন এক হাতে গাড়ি চললে সেটা জমা নেয় 950 থেকে 1,000 টাকা পর্যন্ত।
আচ্ছা,
আর দুই হাতে চললে পরে সেটা 1,200 টাকা, আধাবেলা 1,200 টাকা।
আচ্ছা আচ্ছা,
আর এর ভিতরে মনে করেন কিছু ইয়া আছে, যেমন গাড়ি চলে আপনার আধাবেলাও কাজ হয়, সকাল 8টার থেকে বিকাল 4টা বন্ধ কাজ হইলো, আপনার 950 টাকা জমা মালিককে দিতে হবে, তা নাহলে বলবে চাবি রেখা যাও গা। আর দ্বিতীয় কথা হইলো যে 950 টাকা মালিককে জমা দিয়ে 300 টাকার গ্যাস পুইরা নিজের 200 টাকা খরচ আছে রাস্তায়, তো প্রায় 1,500 টাকায়। 1,500 টাকার পর হয়েছে ঘরের চিন্তা, আর ভিতরে বউ বাচ্চা ফ্যামিলি ঘর ভাড়া কারেন্ট বিল মানে যাবতীয় সংসারে যা লাগে।
আচ্ছা,
তো
গাড়ি নিয়ে বের হলেই 1,500 টাকা আপনাকে ইনকাম করে আলাদা রেখে দিতেই হবে।
হ্যাঁ,
এটা মালিককে দিতে হবে, আপনার গ্যাসের খরচটি রয়েছে, এছাড়া আপনার রাস্তার যে খরচটি রয়েছে সেটাও রাখতে হবে, সব মিলে 1,500 টাকা আপনাকে আলাদা রেখে এরপরে আপনাকে অন্য চিন্তা করতে হবে।
তারপরে আমার ঘরের চিন্তা করতে হবে।
আচ্ছা আচ্ছা,
তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাস্তার যে পরিস্থিতি এখন বা রাস্তার যে যানজট, দিনে কয়েকটা ট্রিপ মারা যায়, আর দ্বিতীয় কথা হলো সব জিনিসের দাম বৃদ্ধি। অর্থাৎ সিএনজির যে মিটারটা, এই মিটারের সাথে আপনি একটা এই মানে চালানো রিক্সা সাথে ইয়া করে দেখবেন যে কোনো দিন এক হয় না, কারণ একটা রিক্সা চালা আসলে আধাবেলা রিক্সা চালা তো সেও 500 টাকা ঘরে নিয়ে যেতে পারে, আর একটা অটো রিক্সা চালায় সে 500 টাকা ঘরে নিয়ে যেতে পারে না। কোনো কোনো দিন ঘর থেকে জমা পুরা দিতে হয়,
ঘর থেকে নিয়ে এসে টাকা দিতে হয়,
হ্যাঁ মালিককে দিতে হয়, তো সেই জন্যই আর কি মিটারে যাইতে চায় না। আর মিটারে যা না যায় এমন কোনো কথা না, যায় ড্রাইভার যাইতে চায় মিটারে যাইতে চায়, এখনকার যে যানজটের অবস্থা কিছু দূর যায় সেটাই যাত্রী নামে পড়ে। তো আমি যেমন মতিঝিল থেকে উত্তরের একটা ট্রিপ নিছি, ওখান থেকে আসার পথে দেখা গেছে আপনার ওই শেরাটনের মোড়ে জ্যাম, অনেক জ্যাম, তো ওখানে নামে পড়ছে, তো ওইখানে আমি গাড়ি করে কোন দিকে যাব বা আমি ওখানে যাত্রী কোথায় পাবো?
আচ্ছা আচ্ছা,
এরকম ধরনের কিছু হয়, তো সেই জন্য অনেক যাত্রী ড্রাইভার আছে যে মিটারে যাইতে চায় না। এবং কি আমিও অনেক সময় যাই না, ঠিক আছে, কারণ আমি যদি মিটারে ভাড়া মারি তাহলে আমি 1,500 টাকা ইনকাম করতে পারবো না, আর যদি আমি 1,500 টাকা ইনকাম না করতে পারি তাহলে আমি মালিককে দেবো কি, আমি ঘরে নেব কি, ঠিক আছে। তো এই ধরনের কিছু
প্রতিবেদনটি শুনে আপনার এরকমই মনে হয়েছে, ঘটনাগুলি আমাদের সঙ্গে শেয়ার করা উচিত। ওকে, আমরা আবার একটু ফিরে যেতে চাই আপনার পুরনো দিনগুলিতে। আপনি গাজীপুরে আগে চালাতেন, এরপর আপনি ঢাকায় আসলেন।
হ্যাঁ,
ঢাকায় নিজের গাড়ি কিনলেন নাকি?
না, ঢাকায় ভাড়া গাড়ি, গাজীপুরে ছিল আমার নিজের গাড়ি।
আচ্ছা, গাজীপুরে গাড়িটা বেচে দিয়ে আপনি ঢাকায় ফিরে আসলেন?
ঢাকায় ফিরে আসলাম।
আচ্ছা,
ঢাকায় ফিরে আসছি তো ঢাকায় এসে গাড়ি চালাইতেছি বা এখনো চালাচ্ছি, তো মনে করেন যে ঢাকায় এসে গাড়ি চালাবার পর যে এখনকার যে মিটারের জন্য যে চাপ সৃষ্টিগুলো হচ্ছে, তো সার্জন সাহেব বলছে প্রতিবেদনে যে 1400 টাকা একটা মামলা দেয় ওনারা, কিন্তু আসলে অ্যাকচুয়ালি 1400 টাকার তো বলা তারা মানে 5 টাকার একটা মামলা দেয় তাও দেবে না এটার উপর ভিত্তি করে। কারণ তারা যদি যাত্রী জিগাবে যে সালাম দিবে সুন্দর করে ট্রাফিকটা, আপনি সত্যি করে বলেন তো, আবার এমন কথা বলে যে ট্রাফিকটা যে আপনি হিন্দু না মুসলমান, যদি বলে মুসলমান তো মুসলমান তো কখনো মিথ্যা কথা বলতে পারে না। মানে একটা ট্রাফিক একটা যাত্রীর এইভাবে জিগা, মানে আগে ড্রাইভারের কাগজ দিয়ে পাঠা দেয় সার্জন সাহেবের কাছে, তারপরে ট্রাফিক এই কথাগুলো বলে। আচ্ছা, যখন যাত্রী সত্যি কথা বলে যে হ্যাঁ আমি কোনটাকে আসছি, সুন্দর করে যাত্রীরা নামাই দিয়া আর একটা গাড়ি চুটাই দেবে, অনেকে এটাও দেয় না, অনেক ট্রাফিকে দেয় যে আর একটা গাড়ি খারাপ করে ওনার হাতে উঠাই দেয় ওই যাত্রীটাকে, কিন্তু অনেক সার্জেন্ট ট্রাফিক দেয় না। তারপরে দেখা গেছে ওই গাড়িটা যদি 1000 টাকা বা 1500 টাকা দাবি করবে ড্রাইভারের কাছে, চুল না দিতে পারে তো গাড়ি ডাম্পিং, গাড়ি ডাম্পিং করলে পরে দেখা যাচ্ছে ওখানে 3000 টাকা 3300 টাকা খরচ আছে, আর গাড়ি যে কদিন বসা থাকবে কদিন জমা তো ড্রাইভারকে দিতেই হবে,
মালিককে দিতে হবে,
মালিককে দিতে হবে,
এবং গাড়ি ছাড়ানোর যে ব্যাপারটা সেটা ড্রাইভারকেই করতে হবে,
ড্রাইভারকে করতে হবে।
এই যে জরিমানা রয়েছে যে 3300 টাকা 3000 টাকার কথা বলছিলেন, তো ড্রাইভারই বহন করবে,
এটা ড্রাইভারকে দিতে হবে,
মালিক বহন করবে না।
না,
আচ্ছা,
মানে ওই আপনার ওই যে মামলাটা তারা মানে ওই সময় একা ডাম্পিং করলে পরে একার বিলও দেবে, আবার ওই যে ওখানে মামলা আছে মামলাটাও দিবে 900 টাকা মামলা আছে, দুইটা একটা ডিএল মামলা আর 700 টাকা আছে ওখানে ওই মানে মিটারে যায় নাই কেন এটার উপরে ভিত্তি করে একটা মামলা, আর দ্বিতীয় হলো ওই ডাম্পিংয়ের 1200 টাকা এই দিয়া গাড়ি সরে আনতে হবে। তো এরকম করতে করতে দেখা গেছে আজকাল কাল ঢাকা শহরে যারা অটো রিক্সা চালায় মানে সিএনজি বলে সবাই ঠিক আছে, আমি ওই সিএনজি বলি, তো সিএনজি ড্রাইভাররা সুখে নাই, কারণ কারোর নুন আনতে পান্তা ফোরা, কারোর হয়তো দেখা গেছে তিন বেলা ঠিক মতো খাইতে পারতেছে না, কারোর পোলাপান ভালো একটা স্কুল পড়ালেখা করাতে পারতেছে না, ঠিক আছে, যে কারোর পোলাপানের একটা যে মানে এই একটা পবিত্র ঈদ মুসলমানের জন্য সবচেয়ে বড় একটা জিনিস, এই ঈদেও মনে হয় কিছু কিছু ড্রাইভারে তার সন্তানদের জন্য কোন ঈদের মার্কেটিং করতে পারবে না, মার্কেট দূর কথা ফুটপাথ তো মনে কিছু কিনে দিতে পারবে না।
এটা আসলে মূল ঘটনা, আমরা বাদলের কাছ থেকে শুনছি যে মূল বিষয়টি আসলে সিএনজি চালকদের মধ্যকার যে বিষয়টি যে সত্যি, কিন্তু আমরা তো যেটা ভাবি যে আমরা সিম্পল একটা জায়গায় যেখানে মিটারে ম্যাক্সিমাম 100 টাকা হয় সেখানে আমাদেরকে 200 টাকা 300 টাকা দিয়েও মাঝে মধ্যে যেতে হয়, তারপরও কেন এরকম অবস্থা আপনাদের?
ওই তো আপনাদের প্রথমে একটা কথা বলছি, সেটা হলো গিয়ে যে 650 টাকা যে সরকারের নির্ধারিত একটা জমা ছিল মালিকের দেওয়ার জন্য ওই জমাটা বাড়তি নিতে আছে। আর তৃতীয় কথা হলো আপনার যে যানজটের অবস্থা রাস্তাঘাটের,
বেশি ট্রিপ
আমরা দিতে পারছি না, ট্রিপ আছে রাস্তায় অনেক কিন্তু আমরা যাইতে পারতেছি না,
সময় নষ্ট হয়ে যাচ্ছে রাস্তাতেই জ্যামে বসে সিগন্যালে বসে। আচ্ছা,
যেমন সকালবেলা অনেকে 190 জনে বনানী গুলশানে সকালে ট্রিপ নিয়ে আসতে চায় না, কারণ কেন সকালে আসলে পরে আপনার গুলশান বনানী আসলে খালি যেতে হয়, আপনি যদি মতিঝিল বা ধানমন্ডি বা মোহাম্মদপুর বা মিরপুর যেদিক থেকে আসেন মিনিমাম আপনার 1.5 ঘন্টা সময় লাগবে যে গুলশানে পৌঁছিতে, তো আপনি 1.5 ঘন্টা যদি আসেন তো আবার 1.5 ঘন্টা যাবে লাগবে যাইতে, তো 3 ঘন্টা আপনি পার, 3 ঘন্টায় ভাড়া মিলেন কত, যে মিটারে আসছে 150 টাকা ড্রাইভার নিচে 200 বা 250 টাকা, এর উপরে কিন্তু না, 300 টাকা কিন্তু কেউ নেয় না, 250 টাকার উপরে কেউ নেয় না আর কি, আমি যেটা জানি আর কি।
আচ্ছা
আচ্ছা, 250 টাকা তুলে 3 ঘন্টায় মারে, সে ঘন্টায় পড়লো কত, মানে 80 টাকার মতো, তো সারাদিনে সে গাড়ি নিয়ে ভাড়া হবে সে 7টা দিকে, তার আধাবেলার গাড়ি তার 6টা বাজে ভাড়াবে আবার 2টা বাজে বন্ধ করবে, ওদের জমা হয়েছে 600 টাকা, আবার 2টার পরে যে ভাড়াবে সে চালাবে রাত 10টা 11 পর্যন্ত, তার জমা 600 টাকা, আর যাদের 1000 গাড়ি যে 950 টাকা বাকি 1000 টাকা দেয়
সারাদিন, এটা
সারাদিন ওইটা মনে করেন এই যানজটের ভিত্তি গরমের ভিত্তি ঝানিং পড়তে উঠতে শরীর ক্লান্ত হয়ে যায়গা, শরীরে এনার্জি জিনিসটা থাকে না, তো সকাল 9টা বাজে বের হয়, 9টা বাজে বের হয়ে রাত্রে 10টা পর্যন্ত তারা চালায় গাড়িটা, তো 10টা পর্যন্ত গাড়ি চালালে দেখা যাচ্ছে যে হ্যাঁ 200-300 টাকা, ভাগ্য ভালো হলে 2-300-400 টাকা যায় কোনো কোনো দিন। আর যদি সার্জেন্ট বা ট্রাফিকের ইয়াতে একবার পরে তাহলে সেদিন আরো উল্টা বাসার থেকে আইনা বা বিকাশ করে হলেও আনতে হবে। মানে যদি আমি 3 দিন যে আমার ডান ফিনে গেলে দেরি হবে বা 2 দিন দেরি হবে ওইটা যদি আমি না চাই, ঠিক আছে, আমার বিকাশ করে হলেও আনতে হবে, টাকা আইনা তারপরে গাড়ি চালাতে হবে।
আচ্ছা,
ঠিক আছে। তো এই সব হয়েছে মানে সিএনজি ড্রাইভারের একটা অধিশাপের জীবন।
মানে এইসব কারণেই আসলে আপনারা মিটারে যেতে খুব একটা রাজি হন না এবং একটু বেশি ভাড়া দিয়ে আমাদেরকে যেতে হয়।
হ্যাঁ,
আচ্ছা।
আর বিশেষ করে দেখেন যে আমাদের এই দেশে প্রতি বছরে বছরে প্রতি যারা চাকরিজীবী আছে সবারই বেতন ভাতা বাড়ে, প্রত্যেকটা আপনার তরকারি চাউল ডাউল মাছ মাংস সবকিছুরই একটা বাড়তি আছে। কিন্তু আমাদের সিএনজি ড্রাইভারের কত শুনে যে আমাদের মিটার বাড়াইছিল 16 টাকা থেকে 25 টাকা করছে, সেটা কিন্তু আদৌ কিন্তু এড়িয়ে বেরিয়ে গেছে, এটা কিন্তু আর বাড়ায়নি। আর এটার জন্য কোনো আন্দোলন কিন্তু আমরা করতে পারতেছি না। পারতেছি না কেন, আমাদের সংগঠনটা ওই রকম শক্তিশালী নেই। যারা কয়েকজন আছে সংগঠনের তারাও যা গেছে ফিল্ডে নামলে পরে পুলিশের মায়ের বা জেল হাজত বা মালিক সমিতির গোতানি এই ধরনের।
আচ্ছা, যারা সিএনজি মালিক তাদের বক্তব্য কি? তারা তো সরকার নির্ধারিত ভাড়াটি নিচ্ছে না, তারা তো আরো বেশি নিচ্ছে। তারা কেন বেশি নিচ্ছে আপনাদের কাছ থেকে?
এখন ওনাদেরকে এটা জিজ্ঞেস বলতে গেলে ওনারা বলে যে আমাদের যে পার্সের যে দামগুলো ছিল আগে তার চেয়ে এখন দাম অনেক বেশি, ক্যারেজ ভাড়ার দাম ভাড়া বাড়ছে, মিস্ত্রির বেতন বাড়ছে, আর যে গাড়ি ছিল 2.5 লক্ষ টাকা 3 লক্ষ টাকা সেই গাড়ি এখন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেল 7 লক্ষ 8 লক্ষ টাকাতে কিনতে হবে। সবকিছুই আমাদের বেশি বেশি দিতে হয়, দাম বেশি দিতে হয়। তো আমরা শুধু তোমাদের থেকে সরকার নির্ধারিত যে জমাটা ওইটা নিলে পরে দাম ঘুরে চলবে না। আসলে সেটা ঠিক বলছে, কারণ যে পার্সের দাম এবং যে টাকাতে গাড়ি কিনে এ টাকায় 650 টাকা একটা জমা, আপনি 8 লাখ টাকা খাড়ায় আপনি তো দিন 650 টাকা তো আপনি আশা করেন না, এর চেয়ে বেশি আশা করেন। 8 লক্ষ টাকা ঢাকা শহর খাটালে পরে দেখা যাচ্ছে প্রায় আপনি 10-15 হাজার টাকা দিন ইনকাম করা পারেন, এরকম ব্যবসা কিন্তু আছে কাঁচামালের এসে, ঠিক আছে। তো যা হোক, তো এটাও মালিকটা মোটামুটি ঠিক আছে। তো মেন সমস্যাটা হয়েছে যে আপনার ঝাড়া অতিরিক্ত বেশি কিছু করতেছে, যে 1-2 হাতে চলাইতেছে, 2 হাতে চলাই 1500 টাকা বা 1200 টাকা জমা নিচ্ছে। তো এতে একটু সীমাবদ্ধতা আসার দরকার এবং কি ড্রাইভারের মুখের দিকে তাকানো দরকার, ঠিক আছে। তো বিশেষ করে আরেকটা জিনিস এখানে হয়েছে যে ওনারা মালিকটা যা দেখে যা নিচ্ছে আসলে এতটা না, এর চেয়ে অনেকটা কম, যে পার্সের দাম যা বলে তা না, তার চেয়ে কম আছে।
তারাও একটু বাড়িয়ে বলছেন যে অনেক খরচ আমার এই মেইনটেনেন্স যে খরচটি থাকে প্রত্যেক গাড়িরই। সো আসলে একটা সিএনজি একজন মালিকের তার আসলে খরচটা কি, গাড়ি কেনবার পর থেকে তার মেইনটেনেন্স খরচ কেমন হয়?
দেখা যাচ্ছে যদি কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট না হয়, বাট একটা গাড়ির যদি ইঞ্জিন ডাউন দেওয়া হয় 15-16 হাজার টাকা খরচ আছে, মানে পুরো ইঞ্জিনটা নতুনের মতো হয়ে যাবে, সব পার্টস নতুন থাকবে।
এটা আসলে কতদিনে একবার করতে হয়?
এটা 1 বছরে করতে হয় বা 9 মাসে করতে হয়।
আচ্ছা, ধরে নিই আমরা যে গড়ে বছরে একবার এই ধরনের একটা বড় খরচ আছে ইঞ্জিন ডাউন দেয়া যেটা। আচ্ছা আচ্ছা, আর এর বাইরে আর কি খরচ থাকে?
এর বাইরে খরচ আছে আপনার টুকটাক কাজ, তো মনে করেন একটা হেয়ার সেলুন লাগাতে হচ্ছে, ক্লাস বাড়ি লাগাতে হচ্ছে, আপনার একটা চাকা লাগতেছে, একটা রিং লাগতেছে, এক জায়গায় ফাইডা গেছে ভেঙে গেছে ওই জায়গায় ডেনফিন করতে হচ্ছে, তারপরে যে আপনার মনে করেন মানে ব্রেক শু তেমন একটা দাম না, ঠিক আছে, তারপরে ওটা ধরতে হবে, মোবিল লাগতেছে, মানে টুকটাক কাজ আছে আর কি। একটা গাড়ির পিছনে 1 মাসে কাজ করলে পরে মিস্ত্রি দিতে হয় 800 টাকা, আর যে গ্যারেজে গাড়িটা থাকে ওই গ্যারেজে ভাড়া দিতে হয় 800 টাকা, 1600 টাকা, মানে এসে করে একটা গাড়ির পিছনে আর কি, মানে যেগুলো একসাথে চলে 4-5 হাজার টাকা খরচ আছে
প্রতি মাসে একটা গাড়ির পেছনে একজন মালিকের খরচ 4-5 হাজার টাকা। আচ্ছা, আর আপনাদের কাছ থেকে যারা সিঙ্গেল মানে একজন যদি চালায় সেক্ষেত্রে 950 টাকা, আর যদি দুজন ড্রাইভারকে তিনি চালান তাহলে সে মালিক 1200 থেকে 1500 টাকা
পর্যন্ত পায়।
আচ্ছা, এই হচ্ছে খরচ।
ও আরেকটা কথা ভুলে গেছি যে প্রতিবেদনে একটা মালিক বলছিল যে আমটা রাত 12টার পরে চালাতে চায় ড্রাইভাররা, কিন্তু আমরা চালাবার দেই না কারণ চোর ছাচুর থাকে সেই জন্য। উনি কথাটা বলছে সেটা আমি একমত হতে পারি নাই, কারণ এই জন্য ঢাকা শহরে 20,000 অটো রিক্সা থাকে, তো ওখান থেকে 15,000 চলে রাত্রে নাইটে।
আচ্ছা,
তো এই জায়গাটায় দেখা যাচ্ছে যে কিছু কিছু ড্রাইভারের থেকে চোরে গাড়ি নিতে সময় ড্রাইভার মায়েরও ফালাইতে, যে ড্রাইভার মানে জোরাজোরি করে আমি গাড়ি দিব না, অনেক নাটক করে গাড়ি নেওয়ার আগে অনেক নাটক করে যে আমি নেতা বা আমি বড় এফের অফিসার বা আমি বড় পুলিশ অফিসার, ফোনে অনেক কথা বলে মোবাইলে, মানে যাচ্ছে যে গাড়ি নিবে আর কি, যে গাড়ি চোর আপনি তাকে বলতে পারবেন না সে চোর, তো সে মানে অনেক মানে বড় বড় অফিসারের।
এমন কোন ঘটনা আপনি ফেস করেছেন?
হ্যাঁ আমি করেছি।
আচ্ছা, আমরা সেই ঘটনাটি একটু আপনার কাছ থেকে শুনি, একেবারে সব বলবেন, একেবারে এ টু জেড আমরা আপনার কাছ থেকে শুনতে চাই।
আমি বিশেষ করে মানে কয়েকদিন আগে যে ঘটনা করছে সেটা আমি বলি, প্রায় 3 মাস হলো। আমি ভোর 7টা বাজে গাড়ি নিয়ে বের হয়েছি ফকিরাপুল থেকে বাংলা মোটর আসছি 80 টাকা ভাড়া সকাল 7টা বাজে। ওখানে আসার পরে বাংলা মোটর মোড়টা যে আছে মাইটিভির সামনে, ওখানে একটা নৌকা এসে বলতেছে যাবেন? আমি কোথায় যাবেন? কই উত্তরা। উত্তরা কোন জায়গায় নামবেন? কয় 3 নম্বর সেক্টরের ওখানে। 3 নম্বর সেক্টর কোন জায়গায় নামবেন? কয় রেফ অফিসের ওখানে। আচ্ছা চলেন যাবো। কত টাকা ভাড়া? সকালবেলা 300 টাকা দিয়েন। কয় বেশি হলো না? আমি বেশি হলে এটা আপনি বিবেচনা করেন। তো উনি বলছেন আচ্ছা ঠিক আছে সামনে চলেন। তো সামনে গেছি, সামনে যাওয়ার পরে কয় বস যাবে, ভালো কথা ঠিক আছে। পরে দেয়া উনি যে বস সাচ্ছে আর কি চোরের, উনি বলতেছে যে সিটটা মুছেন। আমি না সিট তো মুরসা, আমি কিছুক্ষণ আগে মরছি। তো বলতেছে যে আচ্ছা উঠলো। ওঠার পরে বলতেছে যে মানে যিনি গাড়ি ঠিক করে লইল আর কি, ওনারে বলতেছে উনি ওনার ড্রাইভার, বসের ড্রাইভার। বসের ড্রাইভারে বলতেছে শোনো গাড়ি ঠিক হলে তোমার ম্যাডাম রে ওই অফিসে নামাই দেয়, সেরা একটা ফাইল আছে ওই ফাইলটা নিতে আসবে, 25,000 টাকা দিবে। 25,000 টাকা 1 টাকা কম হইলেও তুমি তাকে ফাইল দিবে না। আর মামলা চুল কয় যে মামলার ওই মামলার কি অবস্থা, যে ওই মামলা সারে ই করতেছে আজকে ইমানটা নিবে আসামি, ইমানটা নিয়ে ওনাকে মারধর করবে, মানে এইভাবে আর কি বলতেছে।
মানে সবই আপনাকে শোনাচ্ছে?
হ্যাঁ আমাকে শোনাচ্ছে, ঠিক আছে।
আচ্ছা আচ্ছা।
পরে দে আমি তখন মনে মনে বুঝতে পারছি যে না এটা আসলে নাটক।
আপনি বুঝে ফেলেছেন?
হ্যাঁ বুঝে ফেলেছি যে এটা নাটক।
আচ্ছা কিভাবে বুঝলেন আপনি?
যারা প্রকৃতপক্ষে সরকারি লোক তারা কখনো এই কথা বলবে না।
আচ্ছা আচ্ছা,
ঠিক আছে। আর যারা চোর তারা এই ধরনের কথা বলবে, তারা সাহেব সাজবে, সাম্বাদিক সাজবে, এরকমই সাজে তারা,
আওয়াজ দিবে।
হ্যাঁ আওয়াজ দিবে, মানে তাদের একটা নাটক আছে, যেমন শুটিং করতে নাক নাক লাগে ওদের ভিতরে এরকম ধরনের কোন কিছু।
তারপরে কি হলো?
তারপরে দিয়া আমার কো ড্রাইভার সাহেব গাড়িটা টান দেন। টান দিছি মানে 5-7 পারি না, ব্রেক করুন, ব্রেক করছি। ফোনে বলতেছে যে তুমি যদি আমাকে 25,000 টাকা আজকে এই মুহূর্তে না দাও তাহলে তোমার ভাইয়ের গুয়া দাম গরম ডিম ঢোকাবো।
আচ্ছা আচ্ছা,
ঠিক আছে। এ ধরনের কথা বলতেছে ওই আর কি চোর যাত্রীর। আচ্ছা তারপরে দেয়া আবার টান দেন ড্রাইভার সাহেব, টান দিছি।
এই ঘটনাটি কোথায় ঘটছে?
বাংলা মোটর।
বাংলা মোটর?
হ্যাঁ।
আচ্ছা,
তো বাংলা মোটর ওই আপনার সময় টিভির থেকে বাংলা মোটর মেন রাস্তা থেকে আসতে যে মোড়টা ওভার ব্রিজে ঘুরা দেয়, হঠাৎ করে বলতেছে যে বামে থামান। বামে থামাইছি, কই যে আমার ড্রাইভারটা একটু ডাক দেন। আমি কই আপনার ড্রাইভার কোথায়? দেখছি না আপনি ড্রাইভার, আপনি চেনেন? আপনি যেটা গেলে আসেন, আমি কেন ডাকা নিয়ে আসবো? আর ডাকতে হয় তাহলে চলুন গাড়িটা ঘুরাই নিয়ে যাই। কই না আমি সকালবেলা বের হইলে আমি পিছন থেকে ফিরি না। আমিও পিছন থেকে ফিরি না, আমি সকালে বের হইলে আমি খালি সামনে যাই, পিছন থেকে যাই না। রে না আমার ব্যাগ গিয়ার নেই, ঠিক আছে। তখন বলে শিট সকাল নেই আমার স্কুফা, তোর 50 টাকা দেয়া তুমি চলে গেছে।
আচ্ছা
এই হলো ঘটনা।
তো আপনি বুঝতে পেরেছিলেন যে তারা আসলে আপনার গাড়িটাকে চুরি করবার জন্য পরিকল্পনা করছে?
হ্যাঁ।
আচ্ছা আচ্ছা, ওকে, আর আমাদের সঙ্গে অনেকে রয়েছেন, কিছু এসএমএস পড়তে চাই, সেই সঙ্গে ফেসবুকে কমেন্টস, কি কি ঘটনা দুর্ঘটনা ঘটে সেটা জানতে চাইছেন আপনার কাছ থেকে, এবং অনেক ধরনের চক্র রয়েছে যারা সিএনজি ধরনের চুরি করে, তো এরকম চুরি সিএনজি চুরি করার ঘটনা আপনার আর কোনো যারা চালক বন্ধুরা রয়েছেন এরকম ঘটনা আর কোনো কিছু শুনেছেন কিনা আমাদেরকে যদি একটু জানাতেন, কিভাবে চুরি হয় আসলে সিএনজি গুলি?
বিশেষ করে সিএনজি চুরি হয় গত 3 দিন আগে আমাদের গ্যারেজ থেকে একটা গাড়ি নিছে, তো ড্রাইভারটা ইফতারের পরে আপনার গ্যান্ডারির রস খাইছিল নিজের টাকা দিয়ে কিনে, তো খাওয়ার পর 5 মিনিট পরে উনি আর কিছু বলতে পারে না, কিছু বুঝতে পারে না, পরে ওনারে ওনার যে মোবাইলটা আছে ড্রাইভারের মোবাইলটাও লয়ে গেছে, গাড়িও লয়ে গেছে, পরে মোবাইলে মালিকের নাম্বার ছিল, ফোন দিয়ে দিয়ে মানে চোরে ফোন দেয় নাই মালিক, অনেক রাত হয়ে গেছে এখন আসে না কেন, মালিক ফোন দিছে, পরে ওই নাম্বার ঢুকছে, চোরে রিসিভ করছে, পরে বলছে যে আমরা গাড়ি এই ঘটনা আমরা নিয়ে আসছি। আচ্ছা তাহলে কত টাকা? পরে ওনারা চাইছে 1 লক্ষ টাকা, পরে মালিক বলছে যে 1 লক্ষ টাকা দিয়ে গাড়ি আনার মতো আমার ক্ষমতা বা ক্যাপাসিটি নাই, তো পরে দিয়ে মনে করেন 70,000 টাকা দিয়ে গাড়ি নিয়ে আসছে, যেমন টাকা দিছে মাওয়া কার্ডে, কাগজ দিছে আমিন বাজার থেকে, গাড়ি দিছে হে গাজীপুর কোনা বাড়ি থেকে।
আচ্ছা আচ্ছা, তাদের চক্রটা এরকম,
চক্র এরকম, এখানে মেয়ে ছেলে সবাই মানে ওরা অনেক ধরনের নাটক করে, আমি বললাম না যে অনেক ধরনের নাটক করে, ওরা চাওয়ালার সাথে ওদের হাত আছে, আপনার গ্যান্ডারি ওয়াশালার সাথে হাত আছে, মানে বিভিন্ন ইয়ার সাথে ওদের হাত আছে। কিছুদিন আগে আপনারা দেখছেন কিনা বলতে পারবো না, এনটিভিতে একটা প্রতিবেদন দেখাইছিল এই সিএনজি চুর নিয়ে একটা ইয়া, তো ওনারা যা দেখাইছে যেভাবে যেভাবে নাটক সাজানো বলছে সেম কাহিনী, ঠিক আছে। আর বিশেষ করে এইসব চোর সব থাকে আপনার নারায়ণগঞ্জের এদিক থেকে সোনারগাঁ মুরগাপাড়া বা ওই মাওয়া ফেরিঘাট এদিকের থেকে আসে এরা।
আচ্ছা, অনেকটা মুক্তিপণ আদায়ের মতো, যে গাড়িটা চুরি করে নিয়ে এরপরে গাড়িটা ছাড়িয়ে নিতে হলে তোমাকে এত টাকা দেওয়া
লাগবে। হ্যাঁ হ্যাঁ, এর মুক্তিপণ।
মালিকরা কেন আইনের সাহায্য নেয় না?
আইনের সাহায্য নেয় না এটা এখন শুনেন, আইনের সাহায্য নেবে কেমনে? ওনারা বলে দেয় যদি আইনের সাহায্য নেয় তাহলে গাড়ি পাবে না।
আচ্ছা,
আর গাড়ি না পেলে দেখা যাচ্ছে আমি 1 লক্ষ টাকা লাগে, আমি 8 লক্ষ টাকা আমার বাচ্চা যেতেছে, আমার ইনকাম বন্ধ হইতেছে, মালিকরা চিন্তা করে হয়তো আইনের সাহায্য নেয় না। আর নিলেও কি, যেমন অনেকে নেশা খাওয়ার পরে অনেক সিএনজি নিতে পারে না, ওগুলা পাবলিকে ধরা পুলিশ ট্রাফিক সার্জেন্ট এদের কাছে দেয় জিম্মা রাখে ড্রাইভার সহ, দেখা গেছে মালিক আসলে পরে টাকা দিয়ে তারপরে গাড়ি নিতে হয়, ঠিক আছে এরকম ধরনের। এর তো 1-1.5 মাস আগে নারায়ণগঞ্জে একটা ঘটনা করছে আপনার ডেমরা থানায়, আপনার আমাদের গ্যারেজ ড্রাইভার, তো ওনাকে নেশা খাওয়াইছে, নেশা খাওয়াবার পরে উনি এতটা ইয়া হয় নাই, নর্মাল হয় নাই আর কি, মোটামুটি আর কি সেন্স আছে, তারপর যখন একবারে সেন্স মানে কিছু মনে করতে পারতেছে না, তো তখন ওনাকে গেট খুলে চুরে হেয়ার চাই দিছে, ওই যে গ্রিল ধরছে এক পাশে গেট ধরার পরে আর নামাইতে পারতেছে না, একটা মেয়ে বাচ্চা দেখছে ওনাকে স্যার স্যার নামাইতেছে, পরে দিয়া উনি চিৎকার দিয়ে সবার ডাক দিছে, ডাক দেওয়ার পরে চোর সহ এবং ড্রাইভার সহ নিয়ে থানায় দিছে, থানায় দেওয়ার পরে ড্রাইভারের মেডিকেলে পাঠাইছে, চোর এখনো আপনার জেলে আছে, গাড়ি আনতে অনেক সময় লাগছে এবং অনেক টাকা খরচ হয়েছে, মানে যে টাকা দিয়ে চোরের নিলে পরেও আনা যেত, মানে এতটা কষ্ট হতো না, সেই জন্য হয়তো মালিকটা এটার ইয়া নেয় না,
মালিকরা ঝুঁকি নেয় না, তারা চোরদের কথা মতোই তাদেরকে টাকা দিয়ে তাদের গাড়িটিকে ছাড়িয়ে আনে। আচ্ছা আচ্ছা,
আর গাড়ি ছাড়া আনার পরে যে টাকা খরচ হয় এখান থেকে প্রায় অর্ধেক টাকা দিতে হয় ড্রাইভারের, ওইটা গ্যারেজে একটা সালিস বসে ওই যেমন যদি 70,000 টাকা লাগে তাহলে 30,000 টাকা ড্রাইভার দিতে হয়, 7,500 টাকা না হলে 25,000 টাকা দিতে হয়, এরকম একটা ড্রাইভারের উপর একটা ইয়া ধরে জরিমানা ধরে।
আচ্ছা, সিএনজি অটোরিকশাকে ব্যবহার করে অনেকে ছিনতাই বিভিন্ন ধরনের মলম পার্টি অজ্ঞান পার্টি এর সঙ্গে জড়িত রয়েছে, আপনি তো জানেন এগুলি নিশ্চয়ই জানেন, 9 বছর ধরে আপনি এই পেশার সঙ্গে জড়িত।
দেখেন আমি দেখতেছি এখানে ঘর তো, এখানে পা দিলে আমি কাদা ভরবে, তো আমি যদি ওখানে পা দিই অবশ্যই কাদা ভরবে। ঢাকাতে আপনার প্রতিবেদক আছে যে কিছু গাড়ি আছে সিএনজি, মানে যেগুলা সবুজ রঙের বা ডিজিটাল প্লেট লাগানো যেগুলো, এগুলো টাকায় একটু ঠিক আছে, টাকায় একটু যেগুলা এগুলো হয়েছে ভাড়া চালিত, আর যেগুলা কালো সিলভার কালার ঠিক আছে, অ্যাশ কালার বা সিএনজি কালারও আছে অনেকগুলা, প্রাইভেট সিএনজি আর কি, যেগুলা
প্রাইভেট লেখা থাকে,
প্রাইভেট লেখা থাকে, এগুলা কিন্তু ভাড়া চালিত না, এগুলা যার যার পার্সোনালি ব্যবহারের জন্য। তো ওগুলা দিয়ে অনেকে দেখা যাচ্ছে ভাড়া মারে, ভাড়া মারতে গেলে পরে দেখা যাচ্ছে ওই সব সিএনজিতে বেশিরভাগ দুর্ঘটনা করে। ওই যে আপনি একটা বলেছেন, যেমন আমার সামর্থ্য আছে 100 টাকা যাওয়ার মতো, ওই জায়গায় যদি আমি 300 টাকা ভাড়া চাই তাহলে আপনি যেতে পারবেন না, তাহলে আমি কি করব, আপনি কি করবেন যে আর একটা আপনার সাথে খুঁজবেন, দুজন এক হয়ে আমরা যাব।
আচ্ছা আচ্ছা,
ঠিক আছে। এরকম ভুলগুলো বেশিরভাগ হয় যে মলম বাড়ি যেগুলো আর কি বলে, তো এভাবে আর কি। যেমন আপনি আরেকজন নিয়ে উঠলেন, সে কি ভালো না খারাপ সেটা কিন্তু আপনি জানেন না, এবং আপনি কি ভালো না খারাপ সেটা কিন্তু সে জানে না, এবং কি একটা সিএনজি ড্রাইভারও জানে না। আপনারা দুজন আগে থেকে মিল হয়ে সেরা ওই সিএনজিতে উঠছেন, ওঠার পর তো দেখা যাচ্ছে যে ওখানে সিএনজি ড্রাইভার তো জানে যে আপনারা দুজনেই আসছেন, তো ওখানে ঠেক দিয়ে আপনি সবকিছু লোক একজন মাঝপথে নেমে গেলেন, গা যখন নামতেছেন তখনও চিৎকার দিলেন না, নামার শেষ আপনার মনসে বোঝানে আপনি আপনি যে জায়গায় নামার দরকার ওই জায়গায় গেছেন, হেরানে যাওয়ার পরে আপনি বলতেছেন যে সিএনজি ড্রাইভারের সাথে জড়িত আছে, আসলে কি তাই না, এটার সাথে আপনি যে ওখানে মলম পাড়ি আপনি, কারণ আপনি কেন এই একটা ছোট গাড়ি ভাড়ায় চালিত গাড়ি পার্সোনাল ভাবে এখানে নোকাল কোনো চলা নিয়ম নেই ঠিক আছে, কেন আপনি আরেকজনের সাথে যাবেন অপরিচিত, ঠিক আছে, এইভাবে কিন্তু এই ক্রাইমগুলো হয়। আর আপনি যে বললেন যে সিম দেয় যে জিনিসগুলো আছে রাতে গাড়ি দেয়া অনেক সময় করে ঠেক দেয়, এগুলা একটা জিনিস যে ঢাকা শহরে সবই কি অরিজিনাল গাড়ি না, এক নম্বরে দুই গাড়ি চলতেছে, তো এক নম্বরে যদি দুই গাড়ি হয় সরকার তো অনুমোদন দেয় নাকি যে এক নম্বরে দুইটা গাড়ি চলার, সে বেআইনি করতেছে, তাহলে বেআইনিটা কেন করে, ওই যে এই সমস্ত সিন দেয় আহাজানি এগুলো করার জন্য। এখন বিশেষ করে সরকার একটা জিনিস ভালো করছে যে ডিজিটাল প্লেট দিয়ে, আমি যারা যে ভাইয়েরা বা যে বন্ধুরা এইগুলো শুনতে আছে আমি তাদেরকে একটা জিনিস অনুরোধ করবো যে তারা ঢাকা মেট্রো থ ছাড়া এবং ডিজিটাল প্লেট নাম্বার ছাড়া কোনো গাড়িতে ওঠেন না, কারণ আপনি ওঠার আগে যদি আপনি মোবাইলে একটা ছবি ওঠান যে আমি এই গাড়িতে যাচ্ছি তাহলে কিন্তু আপনার জন্য বেটার, আপনি যদি যাই কিছু হোক মানে ওই সিএনজির ভিতরে আপনি কিন্তু এটা নিয়ে কিন্তু একটা সাধারণ ডায়েরি হলেও থানায় করতে পারবেন, আর সাধারণ ডায়েরি করলে পরে ডিজিটাল ব্যালেন্স যেটা এটা মানে ধরতে আমার মনে হয় আধা ঘন্টা সময় লাগবে না,
জিপিএস সিস্টেম যেখানেই থাকুক না কেন গাড়িটা বের করা যাবে,
বের করা যাবে।
সো ব্যাপারটা অনেকের কাছে হয়তো বা খুব ইসিলি মনে হতে পারে যে একটা সিএনজিতে একটা সিএনজি অটোরিক্সা উঠবার আগে কেন আমি ছবি তুলব এবং নাম্বার প্লেট দেখে বা কেন উঠবো, আসলে কিন্তু এটা হয়ে ওঠে না। আমরা আমরা খুব ইমার্জেন্সির মুহূর্তে আমরা রাস্তার রাস্তায় দাঁড়িয়ে থাকি এবং আসে যখন অটোরিক্সাগুলি আমরা চেষ্টা করি রাজি করাতে, কেউ কেউ রাজি হন কেউ কেউ হন না, তো দেখা যাচ্ছে একজন রাজি হলেন তার নাম্বার প্লেট মিলছে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের এবং ছবি তোলাটা হয়নি কিন্তু আমাদের যেতে হবে, সেক্ষেত্রে তো কিছু আসলে করার নেই।
আসলে একটা জিনিস আপনারা শোনেন, যারা যে রানিং যাচ্ছে খালি গাড়ি নিয়ে যাচ্ছে বা ঘুরছে তারা কিন্তু অ্যাকচুয়ালি আপনার ওই সিন দেয় বা মলম বাড়ির সাথে তারা জড়িত না, যারা এক শ্রেণীর লোক আছে যে মলম বাড়ির সাথে জড়িত তারা মনে করেন স্ট্যান্ড করে এক জায়গায় গাড়ি নিয়ে বসে থাকবে, যেমন ওগুলা বিভিন্ন ব্যাংকের সামনে বা বড় বড় বাজারের মার্কেটের সামনে তারা স্ট্যান্ড করে বসে থাকবে, তারা আপনার 1 টাকার ভাড়া 10 টাকা চাই বসে থাকবে, দেখেন অনেক আছে নয়া বাজার বাবু বাজার তারপরে আপনার গুলিস্থানেও আছে বা বড় বড় মার্কেটের সামনেও অনেক আছে স্ট্যান্ড, মানে স্ট্যান্ড গাড়ি যেগুলো করে স্ট্যান্ড করা গাড়িগুলাতে এই ধরনের ঘটনাগুলো ঘটে। আর যারা রানিংয়ে যাচ্ছে আপনি উঠছেন এসব গাড়িতে এরকম দুর্ঘটনা খুব কমই হয় না, যদিও হয় যা গেছে রাস্তায় প্রাইভেট কারে চাপ দেওয়া যে প্রাইভেট কার যারা পার্সোনাল ব্যবহার করে ওই প্রাইভেট কার দিয়ে চাপ দেওয়া পর্যন্ত সিন্দেহ করে। কিছুদিন আগে আমি নিউ মার্কেট থেকে একটা টিপ উঠাইছিলাম, কিছুদিন বলতে কি তাও তো প্রায় আট নয় মাস হয়েছে, তো আট নয় মাস একটা সিঙ্গেল একটা মেয়ে আমার বলতে মামা যাবে না কোথায় যাবেন কয় উত্তরে উত্তরে কোন জায়গায় নামবেন পাঁচ নম্বর সেক্টর শেষ হলেন আমার এয়ারপোর্ট মানে আপনার খিলখেত পার হওয়ার পর যে কাওলার একটু আগে দেয়া আমার একটা লোহা গাড়ি চাপ দিছিল, কিন্তু আমার গাড়িটা তখন কাম করা মানে ওকে ছিল, অর্থাৎ আমার সে চাপ দেয়া পিছন ফেলাইতে পারে না, আমি খিচে টাইনে গেছি। টাইনে যাওয়ার পরে ওই মেয়েটা চিৎকার দিছিল যখন গাড়িটা চাপ দিছে, তখন আমি গেছি আপনি সুন্দর করে নির্ভয়ে বসে থাকেন, আমি গাড়ি টান দিছি এই টানে যাবো গা কাওলা ওভারব্রিজে নিচে গেলে অবশ্যই লোকজন পাবো, দেখে ওখান পর্যন্ত ওনারা পিস লইছে তাহলে ওখানে ব্রেক করবো, না পাই তাহলে আমি এয়ারপোর্ট যাবো গা। আর ওইদিকে তো লোকজন আছে।
কয়টা বাজে তখন?
আনুমানিক আটটা সোয়া আটটার মতো বাজে তখন
রাত। আচ্ছা আচ্ছা, খিলখেত ওভারব্রিজটি পার হয়ে কাওলা ওভারব্রিজের মধ্যে এই ঘটনাটি ঘটছে,
খিলখেত এবং কাওলা ওভারব্রিজের মাঝামাঝি
মাঝামাঝি এরকম একটা ঘটনা ঘটছে। আপনি বুঝতে পেরেছিলেন এটা জেনুইন?
হ্যাঁ, চাপ দিছে যে চাপ দিছে হয় আমার গাড়ি নিতে, তা নাহলে ওনারতে ঠেক দিয়ে সব নিতে, যে কোনো একটা হবে, কারণ পারে নাই সে, কারণ আমি কোনটা মানে ইয়া করি না।
আচ্ছা, এরকম আর কোন ঘটনা মনে পড়ছে আপনার? আসলে আপনি যদি আমাদেরকে বলেন তাহলে আমাদের সঙ্গে যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন তারা কিন্তু অনেকেই বুঝতে পারবেন। ইতিমধ্যে অনেকেই এসএমএস করে জানিয়েছেন যে কামাল মোল্লা তিনি লিখেছেন, বাদল ভাই রিয়েলি থ্যাঙ্কস আপনাকে, আমরা দারুণ কিছু আইডিয়া পাচ্ছি এবং আমরা সচেতন হতে পারবো। আচ্ছা, কামাল মোল্লা আবার এসএমএস করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এগুলি আমাদের সঙ্গে শেয়ার করছেন। তো আমরা চাইবো বাদল আপনি অবশ্যই এই ঘটনাগুলি আমাদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে আমরা সচেতন হতে পারি। এবং আপনি একটা কথা বলছিলেন শুরুতেই যে এত টাকা দিয়ে আসলে টাকা থাকে না পরিবারের জন্য, সো চাইবো সব শেষে আপনিও আপনাদের ঘটনাগুলি তুলে ধরবেন। কেন আমরা হয়তো অনেকে রাগ করি, এরপর থেকে এমন হতে পারে যে আমরা খুব একটা রাগ করছি না, আমরা মনে করব যে আপনাদের এই যে একটু বেশি ভাড়া চাইছেন আমরা একটু যুক্তিসঙ্গত মনে করব, এবং মিটার থেকে আপনারা যে বলেন যে মামা বিশ টাকা অথবা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা বাড়িয়ে দিবেন সেটা দিতে আমাদের কোনো আপত্তি থাকবে না আশা করব। সো মূল ঘটনা এবং পুরো ঘটনা আমরা শুনতে চাই আপনার কাছ থেকে, এরকম আরো কি কি ঘটনা আপনি ফেস করেছেন?
মূল ঘটনা হচ্ছে যে আপনার এই
আর কোন চিন্তার ঘটনা এরকম?
চিন্তার ঘটনা অনেক আগে আমি ইয়া করছি আপনার, আমি দাওয়াতে গেছিলাম একটা, তো আমার সাফারে আমার ইয়া থাকে বড় ভাই মানে ফুয়াতো ভাই থাকে, ওনার বাসায় গেছি। তো ওনার বাসায় যাওয়ার পর ফিরতে অনেক আত হয়েছে, তো আমার সাথে আমার বাবা আমার মা ছিল আমার গাড়িতে, আমার ছোট বোন ছিল। আপনার যখন আমি শেরাটন মোড় পার হয়েছি ওই পুরনো প্রধানমন্ত্রী বাসভবন ওখানে আসছি, তো তখন মোড়টা ঘুরে ধান দিকে আমি কাকরাল দিকে রওনা দিয়েছি, তখন ডান পাশে তাকায় দেখি যে একটা সিএনজির ভিতর থেকে একটা লোককে ট্রেনে হেঁটছে বাইর করতেছে কয়েকটা যুবক। তো আমি গাড়িটা ব্রেক করবো, এর ভিতরে আমার বলতেছে খারাপ অশ্লীল ভাষায় গালাগালি করে যে এখান থেকে যা, তা না হলে তোর গাড়ি সে উড়াই দেব। তো এরকম ধরনের অনেক কিছু আছে, ঠিক আছে। তো এখন আমি এরকম ধরনের কিছু কিছু কাহিনী আছে দেখছি যে সবগুলো যে অ্যাকচুয়ালি শুধু চালকের দোষ না, এমনি যাত্রীর কিছু ভুল আছে যে তারা বুঝে শুনে তারপরে গাড়িতে কেন চলে না, আর যেখানে সেখানে কথা বলার জন্য গাড়ি ব্রেক করায় এই জিনিসগুলো, আর মোবাইলে অনেক ড্রাইভারে কথা বলে যে মোবাইলে কথা থেকে বিরত থাকাটাই আমার মনে হয় ভালো, যে যাত্রীদের এটা যেগুলো কথা বলে দেয় যে আপনি মোবাইলে কথা বললেন না বা আপনি আমার নামায় দেওয়ার পরে কথা বলেন, তো এইসব কথাগুলা বললে পরেও খুব ভালো হয় আর কি। তো বিশেষ করে যাত্রীদের আর কি এটা সচেতন হতে হবে।
অন্ধকারের গল্প
This track was downloaded from FusionBD.com.
আলমগীর নামে একজন আমাদের বন্ধু তিনি এসএমএস করে জানিয়েছেন যে তিনি একজন সিএনজি চালক, তিনি কথা বলতে চান আমাদের সঙ্গে, ফোন নাম্বার দিয়েছেন কিন্তু আমি বুঝতে পারছি না যে তিনি, আমরা যোগাযোগ করার চেষ্টা করছিলাম তিনি বুঝতে পারছেন কিনা আমাদেরকে। এইভাবে আলমগীর আপনি যদি আমাদেরকে সত্যি শুনে থাকেন তাহলে আপনি জানাতে পারেন আপনার কথাগুলি এসএমএস এও, আপনি ঘটনাটি জানাতে পারেন যদি কোনো ঘটনা শেয়ার করতে চান, যদি কোনো কথা বলতে চান। ফোনেই যে বলতে হবে এমন কোনো কথা নেই, কিছু এসএমএস পড়ে ফেলি। জিশা তিনি লিখেছেন, প্রতিদিনই 1500 টাকা যে আলাদা করে রাখতে হয় একজন সিএনজি চালককে, এবং তারপরে যে টাকাটি থাকে সেটাই আসলে তারা তাদের সংসারের পেছনে ব্যয় করে। এই ঘটনাটি সে এর আগে জানতেনই না, আপনার কাছ থেকে জানলেন, এই জন্য ধন্যবাদ জানিয়েছেন আপনাকে। জিশা চাঁদপুর থেকে। শরীফ কিশোরগঞ্জ থেকে এসএমএস করে তার নাম্বারটি পাঠিয়েছেন। শরীফ, ফোন তো করছি না আজকে, তারপর যদি কোনো কিছু আপনার বলার থাকে আপনি এসএমএস এর মাধ্যমে আপনি আপনার কথাগুলি জানাতে পারেন। আনিলা থ্যাংকস জানিয়েছেন। তিনি লিখেছেন যে আমি একা কখনোই আর ঢাকা যাব না। আনিলা, অবশ্যই যদি আপনি আপনার রাস্তাঘাট চেনা না থাকে অবশ্যই একা বের হবেন না। দেখেছেন, সবাই কিন্তু আপনাকে ধন্যবাদ দিচ্ছে এবং তারা কিন্তু বুঝতে পারছে যে আসলে কোথায় কোথায় আমরা খুব ছোটখাটো ভুল করে ফেলি। এরপরে দেখতে পাচ্ছি আর অনেকে লিখেছেন, একটু ফেসবুকে যেতে চাই, চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এবং আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন বাদল, যিনি পেশায় একজন সিএনজি চালক। সিএনজি নামক এই বাহনটি আমাদের অত্যন্ত প্রিয় একটি বাহন এবং অনেকেই খুবই পছন্দ করেন সিএনজিতে ঘুরতে, অনেকে রিক্সায়। তবে এই সিএনজি অটোরিকশা, এই সিএনজি অটোরিকশাকে কেন্দ্র করে কিন্তু অনেক ধরনের ঘটনা, অনেক অপরাধ সংঘটিত হয় এবং একজন সিএনজি ড্রাইভারের ঘটনা কিন্তু আমরা খুব একটা জানতে চাই না। আমরা জানি না তাদের জীবন কেমন আছেন, তারা কিভাবে চলছে তাদের জীবন, কি করতে হচ্ছে বেঁচে থাকার জন্য, কি সংগ্রাম তারা করছেন, আমরা কিছুই জানি না। আজকে সেই অজানা ঘটনাগুলিকে তুলে ধরতে আমাদের সঙ্গে রয়েছেন বাদল। ফেসবুকে তার ছবি পোস্ট করতে বলেছেন অনেকে, নিশ্চয়ই আমরা কিছুক্ষণের মধ্যেই বাদলের ছবি পোস্ট করব। সঙ্গে থাকুন এবং জানিয়ে দিই আমাদের ফেসবুকের ঠিকানা, facebook.com/dhakafm90.4, facebook.com/dhakafm90.4, সেখানে গেলেই পেয়ে যাবেন বাদলের ছবি, কিছুক্ষণের মধ্যেই আমরা আপলোড করব। এছাড়াও আপনি আপনার মতামত আমাদেরকে ফেসবুকে জানাতে পারেন, আমাদেরকে এসএমএস করে জানাতে পারেন 16260 এই নাম্বারে। ফরহাদ তিনি সিঙ্গাপুর থেকে আমাদের সঙ্গে। এরপরে দেখতে পাচ্ছি এসএমএস করেছেন আমাদেরকে ইমতিয়াজ। এরপরে দেখতে পাচ্ছি আর অনেকে, রিকসন আমাদেরকে লিখেছেন, জনি, ইমদাদুল জিজ্ঞেস করেছেন বাদলকে, বাদল ভাই কেমন আছেন? ইমদাদুল কেমন আছেন?
ভালো আছি ভাই।
আচ্ছা,
কেমন আছেন ভাই?
জিহান আমাদের সঙ্গে। এরপরে রিফাত লিখেছেন যে আমরা খাঁচার মধ্যে বন্দী থাকি, আমরা খুবই আতঙ্কিত থাকি যে আমাদেরকে কখনো কোনোভাবে কোনো ড্রাইভার কোনো জায়গায় নিয়ে গিয়ে যদি আমাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নেয় তাহলে আমরা কি করতে পারি।
না না, এই ধরনের কোনো কিছু কোনো ড্রাইভার করবে না। আর যে অনেকে কি অনেক যাত্রী যারা সেফে চলে না, যেমন দেখা গেছে সিএনজি ওঠার পরে ভ্যানিটি ব্যাগটা সাইডে রেখে বা সাইড ব্যাগটা সাইডে রেখে ফোনে এমনি কথা বলতে থাকে। কিছু কিছু হিরোন্সি আছে, যেমন সাত রাস্তা আছে, এফটিসি মোড়ে আছে, কারণ বাজার আছে, বাংলা মোটর মোড়ে আছে, ওনারা কি হাতে একটা ব্লেড নিয়ে থাকে। এতে সবারই ক্ষতি, ড্রাইভারের ক্ষতি, মালিকের ক্ষতি, যাত্রীর ক্ষতি। ওই উপরে হুটটা কাটা কি করবে, হাত ঢুকাইতে থাবা দেবে, থাবাতে মোবাইল নিয়ে যাবে কা, তা নাহলে ব্যাগ নিয়ে যাবে কা, বা গলায় মেয়েদের উজুর গলায় স্বর্ণের চেন থাকে, এই চেনটা লয়ে যাবে কা। অনেক আছে ফ্যাশন করে মেয়েরা, গলায় চেন পড়ছে, অন্য এদিকে ঝুলাই রাখছে, পুরো চেনটা ভাড়াই হয়েছে, খামচিদের চেনটা লয়ে যাবে। এই ধরুন এই সমস্ত জিনিস থেকে তারা মানে বিরত থাকতে হবে।
আমরা কিছু কিছু জায়গার নাম শুনলাম, এরকম কোন কোন জায়গা আছে এরকম খুব বেশি এই ধরনের ঘটনাগুলি হয়?
বেশি আগে ঘটত এই ঘটনাগুলো আপনার মগবাজারে, মগবাজার থেকে শুরু হওয়ার পরে এফডিসি মোড়, এফডিসি মোড় থেকে গেছে কারণ বাজার, কারণ বাজার থেকে বাংলা মোটর মোড়, তারপরে ফার্ম গেট আছে, বিজয় সরণী মোড়েও এই ধরনের ঘটনাগুলো ঘটে।
গুলিস্তান,
গুলিস্তানে যেগুলা যে সবাই অনুভব করে গুলিস্তান, আসলে অ্যাকচুয়ালি গুলিস্তান এরকম ধরনের কোনো কিছু নাই,
এত লোকজন সেখানে,
হ্যাঁ গুলিস্তান এরকম কিছু নাই, যা কিছু হওয়ার এদিকেই হয় আর কি।
আচ্ছা, জাহিদুল ইসলাম তিনি প্রথম আমাদের সঙ্গে জয়েন করেছেন। ইমরান লিখেছেন, আমরা শুনছি বাদলের কথা। এরপর দেখতে পাচ্ছি আলী খান তিনি লিখেছেন, বাদল ভাইয়ের কথাগুলি শুনতে ভালোই লাগছে। অতীশ চন্দ্র বর্মন তিনি লিখেছেন, বাদলের কথা শুনে আমরা অনেক তথ্যই জানতে পারছি, থ্যাংকস টু ইউ বাদল। এরপর দেখতে পাচ্ছি সিয়াম আল মুক্তাদে তিনি লিখেছেন, আমাদের এদিকে সিনজর রিক্সার দাম 6 লাখ টাকা। জানি না সিয়াম আপনি কোথা থেকে আমাদেরকে শুনছেন, আমাদেরকে লিখেছেন
ঢাকা একটা, ঢাকার বাইরে আর একটা, ঢাকার দাম বেশি আর ঢাকার বাইরের দাম কম।
আচ্ছা, অচেনা বন্ধু নামে একজন বন্ধু আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আজই প্রথম অন্ধকারের গল্প শুনছেন। অনেক ধন্যবাদ আজই প্রথম জয়েন করেছেন। আপনি তাহলে নিশ্চয়ই আগের এপিসোডগুলি মিস করে ফেলেছেন। যারা আগের এপিসোডগুলি মিস করেছেন তারা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করেই সেই এপিসোডগুলি শুনতে পারবেন। এবং আজকের এপিসোডে যারা দেরিতে জয়েন করেছেন তাদের জন্য বলছি, আগামীকাল থেকে আমাদের ওয়েবসাইটে এই এপিসোডটি আপলোড করে দেওয়া হবে আপনাদের জন্য, সেখান থেকে আপনারা ডাউনলোড করে শুনতে পারেন। আরিয়ান আমাদের সঙ্গে, এরপরে দেখতে পাচ্ছি ফুহাদ প্রধান, এরপরে লিখেছেন নবাব, লিখেছেন বাংলাদেশের নবাব আলী, তিনি লিখেছেন বাংলাদেশের অটো রিক্সা যে চালকরা রয়েছেন তারা খুব কষ্টে টাকা ইনকাম করে। জাহিদুল ইসলাম লিখেছেন ধন্যবাদ বাদলকে আনার জন্য। রাজ জিজ্ঞেস করেছেন সিএনজিতে কেন খাঁচা বানানো হলো আপনি জানেন কিনা।
হ্যাঁ, সিএনজিতে খাঁচা বানানো হয়েছে সেটা যাত্রীদের ভালো
নিরাপত্তার জন্য,
নিরাপত্তার জন্য।
একটা সময় সিএনজি মানে খুব কাছে ছিল, যে কেউ হাত বাড়িয়ে আপনার কাছ থেকে কিছু নিয়ে নিতে পারত।
যে কেউ না, এটা আমার জীবনে করছে। আমি সেটা আমি যখন বাড়ি থেকে আসি, আসার পরে বিশেষ করে আমি মহাখালী টার্মিনাল নামছি, নামার পরে তখন আমার কাছে মানে ভালো কিছু টাকা ছিল, 20-25 হাজার টাকার মতো ছিল। আমি একজনের কাছে দেনা করেছিলাম, তো দেনার টাকাটা বাড়ির থেকে আমি নিয়ে আসছি। মগবাজার মোড়ে গেছি তখন আর কি গ্রিল গুলা ছিল না সিএনজির। আমি সিএনজিতে বসা, সিগন্যালের ভিতরে দাঁড়ানো, মানে রেল লাইনটা পার হওয়ার পর মোড়ের একটু আগে মাঝামাঝি আর কি। ওখানে যা সিগন্যালে পড়লাম, পড়ার পরে দুই পাঁচ থেকে দুই ছেলে আসলো। আসার পরে ভাইয়া কেমন আছো, ভালো আছো তো, সুখাই গেছো গো ভাইয়া, আবার যে কিছু খাওয়া নাই নাকি, মানে এই ধরনের। আমি তো তাকে চিনতে পারতেছি না, আর সুন্দর করে খুঁড়ে একটা ভুড়ি এখানে ঠেকাইতে বলতেছে, আর একটা কানে কানে বলতেছে যে কথা বলবি তো ভুড়ি নামাই ফেলাই তুমি, যা কিছু আছে সব দিয়ে দি। তো এই গ্রিলটা দেওয়াতে যাত্রীদের জন্য এই জিনিসটা ভালো হয়েছে, যে দুই পাশ থেকে ছিনতাইকারী ওঠে বা বন্ধুর মতো কথা বলে কিছু নিতে পারবে না, এটা আর কি একটা জিনিস ভালো হয়েছে।
আচ্ছা আচ্ছা, খাঁচাটা দেওয়ার কারণে ভালো হয়েছে না? শুরুর দিকে সিএনজিতে খাঁচা দেওয়ার পরে আমাদের কেমন যেন একটু আনিজি লাগতো, যে খাঁচার মধ্যে বন্দী আছি, কিন্তু দিন শেষে ব্যাপারটা নিরাপত্তার কারণেই। আচ্ছা, অনেক প্রশ্ন আসছে বাদলকে, বাদলকে আশা করছি উত্তর দিতে হবে। প্রশ্নগুলি নিয়ে আমরা ফিরে আসবো অবশ্যই বাদলের কাছ থেকে। তার আগে আমরা বাদলের কাছ থেকে ধরনের ঘটনাগুলি জানতে চাই। বাদল, অনেকে বলছেন যে এরকম চালকদের মধ্যে এই ধরনের একটা সিন্ডিকেট রয়েছে, যারা এই ধরনের কাজ করেন, যে একটু চালা প্যাসেঞ্জারকে নিয়ে কোথাও যাচ্ছেন, প্রতিমধ্যে তারা তাদেরকে আক্রমণ করে তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেন, জিনিসপত্র ছিনিয়ে নেন, এটা তাদের সম্বন্ধে জানেন কিনা?
এটা অ্যাকচুয়ালি যারা মানে অ্যাকচুয়ালি ড্রাইভার যারা যারা মানে এগুলার যারা গাড়ি চালা, পার্মানেন্টলি গাড়ি চালা, তারা এর সাথে জড়িত নয়। কিছু কিছু লোক আছে যে যারা এই ধরনের সিন্ডিকেটের সাথে জড়িত এবং যারা আগেও ছিল, তো তারা একটা সিন্ডিকেট তৈরি হয়। আর সিন্ডিকেট তৈরি হওয়ার পরে দেখা যাচ্ছে যে একটা ড্রাইভারকে দিয়ে আর একটা গ্যারেজ থেকে গাড়ি নেওয়া হয়। নেওয়ার পর ওই দেখা যাচ্ছে যে ওদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে যে আমি অমুক জায়গায় আছি, যে অমুক জায়গায় আসতেছি, তো এই জায়গায় আসার পরে দেখা যাচ্ছে এভাবে কন্ট্যাক্ট করে ওই যে ওর সাথের যে লোকগুলা যে ওরা ওদের সহযোগিতা করে যারা চেঞ্জ দিতে পারাছে, তো ওদেরকে ফোন দেওয়ার পরে ওই যে দেখা যাচ্ছে সবকিছু যাত্রীর থেকে নেওয়া যায় আর কি। আর তখনই একটা ভালো ড্রাইভারের বা যারা এগুলো পার্মানেন্টলি গাড়ি চালায় ওদের নাম হয়। আসলে কিন্তু পার্মানেন্টলি যারা গাড়ি চালায় তারা কিন্তু এই জিনিসটা করছে না, করছে বাইরের একজন
যে খুব অল্প সময়ের জন্য চালাচ্ছে এবং এর মধ্যেই সে একটা কোনো কিছু করেছে।
যেমন এ ধরনের কিছু গাড়ি আছে যে একটা নাম্বার, আমি তো প্রথমে বলছি আপনাদের যে একটা নাম্বারে দুইটা গাড়ি, ওই দুইটা গাড়ি কে করে? ওই যেমন দেখা গেছে ঢাকা মেট্রো 14 সিরিয়ালের ঠিক আছে 37-65 মানে এ ধরনের আরেকটা গাড়ি, একটা ডিজিটাল প্লেট লাগানো আর একটা ডিজিটাল প্লেট ছাড়া, দেখেছ ওই গাড়িতে এই ধরনের মানে আর একটা গাড়ি হয়তো কোথাও থেকে ছিনদায় বা চুরি করে একটা গাড়ি লয়ে এসে লয়ে ওইটাতে বেড়িতে কিছু টাকা পয়সা দিয়া একটা ভুয়া কাগজ করে নিছে।
আচ্ছা আচ্ছা, বিআরটিএ থেকে এই ধরনের ভুয়া কাগজ বের হয়?
হ্যাঁ, এটা অ্যাভেলেবল বের করতে তাহলে চলতেছে কেমনে, এই কাগজ কোথায় থেকে আসতেছে?
আচ্ছা
ঠিক আছে, তো
এটা তো সবাই জানে, আপনার কি মনে হয় যারা এটা দেখার দায়িত্বে আছেন তারা তো এটা জানেনি?
জানে,
বিআরটিএ থেকে
তাবিক সার্জেন্ট জানে ঠিক আছে, অনেক ট্রাফিক সার্জনের সাথে ফোনে কথা বলে ছেড়ে দিতেছে বা অনেক সাথে মানতে করা আছে যে আমার এই গাড়ি চলতেছে, এইগুলা গাড়ি বেশিরভাগ সার্জনদেরই আর কি, যারা ডুপ্লিকেট নাম্বারে গাড়ি চলায় আর কি, এই ধরনের
মানে ট্রাফিক সার্জেন্ট মালিক, তারা নিজেরাই মালিক,
তারা নিজেরা মানে মালিক বলতে কি আরাই মেনটেন করে আর কি গাড়িগুলো, যেমন আপনি মালিক, আপনি আমি সার্জেন্ট, আপনি আমার যে আমার এই এলাকার আমি টিআই, আমার এই এলাকা এরিয়ার আমার, ঠিক আছে আমার মানতে করলেন, চললো ধরলো ফোন দিল আমার, আমি গেলাম যাই ছেড়ে ছেড়ে দিলাম। তো বিশেষ করে এই ধরনের যারা মানে এইসব গাড়িগুলো হয়, ঠিক আছে, কারণ একটা গাড়ি যত ডুপ্লিকেট কাগজ হয়, অরিজিনাল বিএটির নাম্বার নাই, ঠিক আছে, সরকার অনুমতি দিল না, এটা ডুপ্লিকেট মানে বিএডির থেকে করছে কিন্তু ডুপ্লিকেট, তো ওই গাড়িতে আপনি যখন তখন এটা নাম্বার চেঞ্জ করতে পারবেন।
আচ্ছা,
তা এইসব গাড়িতে এই ধরনের কাজ করা
মূলত আপনার কথা থেকে আমরা এটুকু বুঝতে পারলাম যে যেই সিএনজি গুলি অপরাধ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত সেগুলি আসলে আসল গাড়ি না, নকল নাম্বার প্লেট, হয়তো অন্য গাড়ির সঙ্গে সেম নাম্বার প্লেট মিলিয়ে এই গাড়িগুলোকে,
ওই গাড়ির প্লেট থাকে না মানে নাম্বার থাকে কিন্তু ডিজেল প্লেটটা থাকে না ওই গাড়ির।
আচ্ছা আচ্ছা, নর্মাল প্লেট,
নর্মাল কি ওই উপরে রঙে লেখা থাকে,
রঙে গাড়ির উপরে বডিতে যেটা লেখা থাকে
ওইটাই।
আচ্ছা, আর ডিজিটাল যে নাম্বার প্লেট, এটা কি নিয়ম করা হয়েছে সব সিএনজি গাড়িতে থাকতে হবে, অটো রিক্সাতে?
হ্যাঁ, সব অটো রিক্সাতে থাকতে হবে, এবং কি এটা যে আপনার টাকা বিএডিতে জমা নেওয়ার এটাও নিয়ে লইছে, এবং কি বিশেষ করে 100 ভিতরে 99 ভাগ সিএনজি পেয়ে গেছে আর 10 ভাগ বাকি আছে হয়তো, মানে এই যে গাড়ি যেমন কিছুদিন আগে শুনছিলেন যে ভারত সিরিয়াল যে গাড়িগুলো উঠাই দেবে উঠাই দেবে, ঠিক আছে, তো এই ঝামেলার কারণে হয়তো ওই ডিজিটাল প্লেট গুলো দিতে আসে না।
আচ্ছা আচ্ছা, তার মানে ডিজিটাল প্লেট যখনই চলে আসবে, নাম্বার প্লেট যেটা ডিজিটাল, এরপরে মোটামুটি অপরাধ একটু কমে আসবে বলে আপনার মনে হচ্ছে নাকি?
আমার মনে হয়
তখন তো আর যারা অপরাধী রয়েছে, যারা ছিনতাই করছেন, ছিনতাইকারী যারা, তারা তো ওইভাবে এই গাড়িগুলি ব্যবহার করতে পারবে না,
হয়তো তখন তারা আবার একটা নতুন কৌশল বেছে নেবে।
আচ্ছা,
ঠিক আছে, এই ধরনের, কারণ একটা জিনিস হচ্ছে যে আমি সিএনজি চালাই রাখাই, আমার সংসার চলে সিএনজির উপর, আমার গোটা সংসার সিএনজির উপর, এবং আমি নিজে যাই খরচ করি তাও সিএনজির উপর। তাহলে আপনি আপনার পেশার উপর মানে আপনার চাকরির উপর, সব মানুষের একটা পেশা আছে, যেমন যারা চিন্তাই করে তাদেরও একটা ওই পেশা, ওরা কেমনি কি, যেমন আমার সিএনজি যখন না থাকবে তখন আমি আরেকটা গাড়ি নেওয়ার চেষ্টা করবো বা অন্য কেউ কোনো পেশা করার চেষ্টা করবো, কিন্তু চিন্তা করে তো এটা ভাববে না, কারণ ও তো সারা জীবন পয়সা পয়সা খায় শরীরে চর্বি জমা লাগিয়েছে, ওরা কোনো কাজ করতে পারবে না, কাজ ভালো লাগবে না, ঠিক আছে, এই ধরনের কাহিনী।
আচ্ছা, এরপরে রয়েছেন যে জিজ্ঞেস করেছেন যে বিভিন্ন অজ্ঞান পার্টি সঙ্গেও সিএনজি চালকরা জড়িত, প্রশ্নটি করেছেন আমাদেরকে মারুফ, কি বলবেন?
এখন দেখেন আপনি এরকম খপ্পরে পড়েছেন কিনা তা জানি না, তবে আমি যেটা জানি যে আমি আগেও বলছি এখনো বলি যে যারা অ্যাকচুয়ালি পার্মানেন্ট সিএনজি ড্রাইভার চালক তারা কখনো এটা করবে না, আর যদিও কয়েকটা করে থাকে সেগুলো গ্রাম থেকে আসে, শহরে হাওয়া বুঝে না, কিছু টাকার নোট দেখায় যে মহল্লার গাড়ি চালা, ওই মহল্লার কিছু পোলাপান, বা যে ওই যে মহল্লায় থাকে ওই মহল্লার কিছু পোলাপান, ওরে এই ধরনের টাকার নোট দেখায় বা কিছু টাকা দেয় আগে অগ্রিম, হয়তো এই ধরনের পাল্লায় পড়ে সে করতে পারে, এদের সাথে জড়িত থাকে, এ ধরনের কিছু ইয়া হতে পারে, কিন্তু আমি ধরনের যে অ্যাকচুয়ালি নিজে চোখে দেখা আর আমি দেখি নেই, কারণ আমি প্রথমে একটা কথা বলছি যে যারা অ্যাকচুয়ালি কষ্ট করে যে সিএনজির কি একটা কষ্ট, এই যানজটের ভিতরে, গরমের ভিতরে বা শীতের ভিতরে, বৃষ্টির ভিতরে ভিজা ফুরা চালা, কেন আমি যদি সিন্দাই করতাম তাহলে তো আমি আর ভিতরে চালাইতাম না।
আচ্ছা,
ঠিক আছে, ওই যে আমি তো বললাম যে কিছু গ্রাম থেকে আসে, কিছু মহল্লার ফুলাবানে চাপে পড়া, বা কিছু নুবে নুবে পাপে বিনাশ, এরকম অনেক আছে। তা একটা জিনিস, মানিকনগরে একটা ঘটনা ঘটছিল, সেটা আমি মানে এতক্ষণ আমার খেয়াল হয়েছে, সে এয়ারপোর্ট থেকে যাত্রী নিয়েছে সাইদাবাস নেওয়া যাবে, তো সাইদাবাস বাস স্ট্যান্ড হয়েছে আপনার গুবিবাগ থেকে বা আপনার কি জানি ওইটা বলে মুগদা থেকে, মুগদা বিশ্বের থেকে সোজা কমলাপুর স্টেডিয়াম থেকে সোজা এক রাস্তা, তো ওখান থেকে ড্রাইভার সোজা না গিয়ে সে বামে মানিকনগর যে পুকুর পারে রাস্তাটা আছে ওদিকে গাড়িটা ঢুকাই দিছে।
আচ্ছা,
এবং কি ওখানে বলে ওই যাত্রী যে ছিল হেরে বলে ধাক্কা দেয়া ফালাইয়া দিয়ে গাড়ি থেকে ফেলে দিয়ে ওই আপনার লাগেজ মুগে ছিল সামনে পুলিশ চেকপোস্টে আটকাইছে। তো পরে শুনছি যে ওই ড্রাইভারটা গ্রাম থেকে আসছিল, উনি থাকতো মেসে। আর আমি শুনছি,
আমি দেখি নাই, ঠিক আছে। আপনার কথা আমরা এটুকু বুঝতে পারলাম যে যারা সত্যিকারের সিএনজি চালক, যাদের পেশা এটা, তারা কখনো এই ধরনের কাজের সঙ্গে জড়িত
না।
আচ্ছা, আপনাদের প্রতি সবার একটা অভিযোগ যে সেটা নিয়ে শুরুতে কথা হয়েছে, এখনো আবার অনেকেই এসএমএস করে জানাচ্ছেন যে আপনারা বেশি ভাড়া নেন, আপনারা অনেক সময় যেতে চান না, অনেক সময় বিভিন্ন জায়গায় যেতে চান না আপনারা।
বিভিন্ন জায়গায় যেতে চাই না যে কেন সেটা আমি বলি, মিরপুরে কারেজি ক্যাবেন 100 ভিতরে 90 জনে না বলবে
কেন? আসলে
কেন মিরপুরে খালি গাড়ি যদি আপনি নিয়ে যান, ওখানকার ট্রাফিক সার্জন ধরলে পরে আপনি 1200 টাকা দিয়ে সাইরে আসতে হবে।
এটা কি সব গাড়ি, যে কোনো গাড়ি
যেটা ধরবে মানে?
আচ্ছা, কেন ধরে আসলে সিএনজি অটোরিক্সাগুলি ট্রাফিক সার্জেন্ট কেন ধরে?
ওই যে একটা বাহানা পাইছে যে মিটারে যায় না, এটা হলো মেইনলি ঘটনা এক নম্বর। আর দ্বিতীয় হলো মিরপুরে এমন একটা ভয়াবহ জায়গা যে কাল শীতে আমার কিছুদিন বলতে তা প্রায় 1-1.5 বছর হয়েছে একদম এই অঞ্জন দিতে না, আর আগেরটা মানে মাঝখানে রমজান ঈদ গেছে আর আগেরটা বসুন্ধরা সিটি থেকে 3টা ফুলে আমার 200 টাকা ভাড়া করে নিয়ে গেছে কালশীতে। কালশীতে নিয়ে যাওয়ার পরে যে কালশি কবরস্থানটা আছে, কবরস্থান পার হয়ে এসে যে আপনার ওই নতুন রাস্তাটা হয়েছে ওইদিকে আসতে হাতের একটা মোড় আছে, মোড় থেকে ডান দিকে যাইতেই তো ইফতারের সময় তো সব ফাঁকা, কোনো লোকজন থাকে না। তো এমন একটা চিপার গলির ভিতরে ঢুকাইছে, আমি গাড়িটা ঘুরাইতে পারবো না কোনো দিকে। এই মাঝখানে এসিপের ভিতরে ঢুকায় আমার যা ছিল মোবাইল টাকা সব লই লেছে, ভাগ্য ভালো যে তার গাড়িটা আমার নেয় নাই, সেজন্য তাকে আমি মানে অনেকটা ইয়া মনে করছি যে চোর হইলেও সে ইমানদার আছে, ঠিক আছে। সে আমার টাকা নিছে, মোবাইল নিছে, কিন্তু আমার গাড়ি নেয় নাই। এই ধরনের অনেক জায়গা আছে যে ড্রাইভার যেতে চায় না, গাড়ি নেওয়া জায়গা সিন্দাই কইরা চুরি কইরা মাইরা ধইরা। আর সার্জেন্ট ট্রাফিকের ভয় তো আছে, বিশেষ করে মানে চোরের ভয়ের চেয়ে বেশি ভয় করে এখন সিএনজি চালকেরা সার্জেন্টের। মিরপুরে গেলে পরে দেখা যাচ্ছে যে গতকালকে আমাদের এক ড্রাইভার বয়স্ক, সে অনেক মানে শুরুর থেকেই আর কি তার জীবনে যখন টেম্পো মানে বেবি টুরিস্ট যখন তখন থেকে চালায় সে। তো সে খালি গাড়ি নিয়ে বলে যাচ্ছে মিরপুরে ওইদিক থেকে 12 নম্বর থেকে 11 নম্বর হয়ে আসতেছে, 11 নম্বরে অন্য থেকে আটটা খালি গাড়ি সিঙ্গেল দে বলতেছে যে হয় 1200 টাকা একার বিল দিয়ে যেতে হবে, তা নাহলে গাড়ি ডানফিন।
আচ্ছা, একজন ট্রাফিক সার্জেন্ট
তে উনি বলতেছে যে আমি তো কোনো দোষ নেই, আমার দোষ কি বলে না, তো কয় আমি অত কথা বুঝি না, 1200 টাকা একার বিল দিয়ে যেতে হবে নগদ, তা নাহলে গাড়ি ডানফিন হবে। সারাদিন ইনকাম করছিল ওই দিয়ে সে গাড়ি নিয়ে আসছে, সে ড্রাইভার আজকে আমার সাথে দেখা হয়েছে, সে ড্রাইভার আজকে আমার সাথে বলতাছে আর কান্নাকাটি করতেছে। তো আমি একটা ড্রাইভার হওয়ার পরও যখন উনার কান্না দেখছি বা উনি আমার বাপের চেয়েও বেশি বয়স, ঠিক আছে, তখন আমার ভিতরটা এমন মনে হয়েছে কি যে কোন দুনিয়ায় বসবাস করি। মাঝে মাঝে আমারও মনে হয় যে ট্রাফিক সার্জেন্টের জ্বালা যন্ত্রণায় কোন দুনিয়ায় বসবাস করি। মিটারে ভাড়া আসছে 150 টাকা, ওই জায়গায় আমরা 200 টাকা নিচ্ছি কেন? নিচ্ছি আমাদের সরকারের ফিস জমা হয়েছে 650 টাকা নির্ধারণ করে মালিকের দেওয়ার জন্য, মালিক তো এটা মানতেছে না, মালিক নানান বাহানা দিয়ে আমার এই জিনিসের দাম বাড়ছে ওই জিনিসের দাম বাড়ছে, কিন্তু আমাদের তো যে নিত্য প্রয়োজনীয় যেগুলো জিনিস প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, তো আমরা কার কাছে বলবো, আমাদের বলা জায়গা কোথায়? আমরা তো সাধারণ পাবলিককে বলবো, যারা যাত্রী ওদেরকে তো বলবো, তাছাড়া তো আমাদের জায়গা নেই। হ্যাঁ, অনেক যাত্রীরা কিন্তু অনেক ড্রাইভারের গালাগালি করে, অনেক বিশ্রি ধরনের গালাগালি করে ড্রাইভারের, কি কিছু কিছু বলে না। আপনি খেয়াল করে দেখেন একটা জিনিস যে মা বাপ তুলে বা গাড়ির গেটে দুষ করছে ড্রাইভার, ভাড়া চাইছে বেশি, তুমি ড্রাইভারকে যা বলার বলছো, গাড়িতে তো কোনো ভুল করে নাই, দোষ করে নাই, গাড়িকে কেন তুমি নাইতে দিছো, টানতাছো, হোড় ছিড়তাছো? এই গাড়ি করে তো তুমি তোমার অফিসে যাও, এই গাড়ি করে তো তোমার বাসায় যাও, আর একটা ড্রাইভারে তো তোমার এত সুন্দর করে তোমার বাসায় গিয়া পৌঁছায় দিয়ে ঠিক আছে, তারপরও কেন ওই ড্রাইভারের মা বাপ তেলা গালি হবে? সে কি এটাই পাপ্প? এই যানজট ঠেলা সার্জনের চোখ ফাঁকি দিয়ে কত কিছু ভুল
মাঝে মধ্যে যদি কোন ড্রাইভার যেতে রাজি না হয়, কোন চালক যেতে রাজি না হয়, তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়, গাড়িতে ভাঙচুর করা হয়, ধাক্কা দেওয়া হয়, লাথি মারা হয়। কিন্তু বাদল, এই ঘটনাগুলি আসলে কখন ঘটে, কখন বলেন তো? যখন হয়তোবা সে বসে আছে, কোথাও যাচ্ছে না, হয়তোবা একটা জায়গার ভাড়া 200 টাকা, সেখানে সে 400 টাকা ডাবল চেয়ে বসলো। হ্যাঁ,
একটা জিনিস বুঝতে হবে যে আমেকুলার অফিসিয়াল যারা এখন ঢাকা শহরে অফিসিয়াল যারা, তারা কিন্তু জানে যে কত টাকা ভাড়া।
হ্যাঁ হ্যাঁ,
মিটার তো যাই না কোনো গাড়ি, আমি নিজে বলি যে মিটারে যায় না কোনো গাড়ি। তারা একটা অফিসিয়াল, যেমন ধানমন্ডি থেকে গুলশান আসে 200 টাকা, ফকিরাবল থেকে গুলশান আসে 200 টাকা, উত্তরা থেকে গুলশান আসে 200 টাকা, বা উত্তরা কিছু জায়গা আছে 10 নম্বর থেকে 1 নম্বর গুলশান 1 নম্বর আসে 300 টাকা, 250 টাকা, এরকম ধরনের। রামপুরা বনশ্রী থেকে আসবেন 120 টাকা, 150 টাকা, এর উর্ধে না কিন্তু। আর মোহাম্মদপুর থেকে আসবেন 200 টাকা, 220 টাকা, 250 টাকা। একই শহরে একই ছাদের নিচে দুই রকমের আইন চলতেছে কেন, এটা তো আমাদের বুঝতে হবে। আপনি যেটা গাড়ি প্রাইভেট সিএনজি নিজে পার্সোনাল ব্যবহার করার জন্য দিছে, সেটাতে আপনি ভাড়া মারতেছেন, ভাড়ায় চালাইতেছেন, সেটা তো আপনি ভাড়ায় চালাইতে অনুমতি দেন, সেটার মিটার কোথায়? ওটা তো মিটার নেই, তাহলে ওটা কেন 300 টাকা ভাড়া দেন আপনি?
আচ্ছা,
ও কাজ 300 টাকা ভাড়া দিতে পারেন, যেটা গাড়িতে মিটার আছে ও যেভাবে নিয়ে আসবে, উনিও তো আপনাকে ওইভাবে নিয়ে আসবে, তো ওনাকে আপনার
300 টাকা চালক যখন কিছু বেশি টাকা আবদার করে তখন সেটা দিয়ে রাজি হয়
না, রাজি হয় না, গালাগালি দেয়, কিন্তু ওটা তো গালি দিতে পারে না। এই যেমন বিশেষ করে দেখেন, তাহলে এই জায়গায় যে দুইটা জিনিস, একই শহরে দুইটা গাড়ি চলতেছে, একই গাড়ি মানে দুই রকম ভাবে চলতেছে, ওই গাড়ি আনতে আপনার টাকা খরচ কম হয়েছে কিনতে, এবং কি ওই সমস্ত গাড়ি দেখবেন প্রত্যেকটা ট্রাফিক সার্জন একটা সিএনজি আপনার যেগুলো ঢাকা মেট্রো থ ঠিক আছে ভাড়া চালিত, তো ওগুলার মিটারে যাত্রীর জিজ্ঞাসা আসসালামু আলাইকুম এ ধরনের জিজ্ঞাসা, আপনি কত টাকা ভাড়া আসছেন, এইগুলো আপনি জিজ্ঞাসা দিচ্ছেন, আপনি দুর্নীতি ধরতেছেন, আবার ড্রাইভারে দুর্নীতি করতেছে, এনে কত টাকা 50 টাকা 100 টাকা দুর্নীতি করতেছে, আর সে বেশি না তো আপনারা বেশিরভাগ
দুর্নীতি বলতে একটু বেশি চাইছেন,
বেশি চাচ্ছেন, এটা দুর্নীতি আমি বলতেছি, এটা তো একটা দুর্নীতি।
জি জি, অবশ্যই
অবশ্যই, এই দুর্নীতির কথাছে, এটা আপনি এইভাবে আপনি জিগায় জিগায় মানে জাল দিয়া যেমন মাছ ধরে এইভাবে ধরতেছেন, তো প্রাইভেট সিএনজি এটা তো পার্সোনাল ব্যবহার করার জন্য দিছে, এটা তো বেশিরভাগই ট্রাফিক সার্জনের সিএনজি, এগুলা প্রাইভেট সিএনজি এগুলা, তো এগুলো আপনি রাস্তায় ভাড়া চালাইতে দিতেছেন কেন? আপনি নিজে ব্যবহার করেন, আপনি ছেলে ব্যবহার করুক, আপনার ওয়াইফ ব্যবহার করুক, আপনি ব্যবহার করেন, আপনি ড্রাইভার দিয়ে আপনি ভাড়ায় চালাইতে দিতেছেন কে লেগে? তাও কি ওই গাড়ি আধা বেলা চালালে 700 টাকা জমা দিতে হয়, দুই বেলা গাড়ি চললে 1400 টাকা আসে। বিশেষ করে মিরপুর আপনার মাটিকাটা আর ইয়াতে খিলক্ষেত এদিকে দেখবেন সব প্রাইভেট গাড়ির মালিক হয়েছে এদিকে, আর বেশিরভাগ হয়েছে ট্রাফিক সার্জন,
তাদেরও একটা অংশ এই এই প্রাইভেট যে সিএনজি গুলি রয়েছে, এই এই সিন্ডিকেটই বলবো আমরা, এটার সঙ্গে জড়িত রয়েছেন আপনি বলছেন। আচ্ছা, আপনি কতটুকু নিশ্চিত? আসলে
আমি কতটুকু নিশ্চিত, আপনি যে গাড়িগুলা প্রাইভেট সিএনজি গুলা দেখবেন প্রত্যেকটা গাড়ি যদি আপনি সুন্দর করে আগটা ই করেন, হয়তো ফোন আসবে, ফোনে কথা বললে ওইভাবে। আজকে আমি বিকালে, আজকে বিকালে বিকাল বলতে আপনার তখন কটা বাজে, তো অনেক 5:30 মতো বাজে, আমি উত্তরা থেকে রওনা দিছি খালি গাড়ি নিয়ে, তো যাত্রী নেই, এর আগে কি করবো, এয়ারপোর্টে একটা গাড়ি আটকাইছে, প্রাইভেট সিএনজি সার্জনে আটকাইছে, মনে হয় অনেক আগে থেকে রাখতে রাখছে। তো ড্রাইভার ফোন দিছে যে মালিকটা আসছে ওই প্রাইভেট সিএনজির, ওই প্রাইভেট সিএনজির মালিক হয়েছে একটা পুলিশ, এবং যে হুন্ডার দিয়ে আসছে এই হুন্ডারের পেছনে লেখা পুলিশ, ঠিক আছে, আমার চোখের সামনে এরকম অনেক দেখি, অ্যাভেলেবেল দেখি আমি।
আচ্ছা, ওকে, অনেকগুলি এসএমএস।
এমনকি আমাদের গ্যারেজও আছে, আমাদের গ্যারেজও আছে যে সার্জেন্টের প্রাইভেট সিএনজি।
আচ্ছা,
কেন, আমরা তো পাবলিক, যারা সাধারণ পাবলিক, যারা আমরা সত্য এবং বৈধ, অবৈধ না, ঢাকা মৃত্যু থ আমরা চালা। হ্যাঁ, মিটার আছে, আমাদের মিটার পোষায় না, পোষায় না কেন, এই যানজট ধাক্কায় সারাদিন রোদরে পুড়ে সব জিনিসের দাম বেশি, এটা তো আমি আগেও বলছি বা এখনো বলতেছি। তো আপনার এখান থেকে ফকিরে বলতে গেলে সকালে এখানে মিটারে আসলে পরে 120-130 টাকা ভাড়া ওঠে, ওই জায়গায় 200 টাকা নিচ্ছে, 70 টাকা বেশি। এটা মানে আবার দেখেন সকালবেলা কিন্তু আবার এদের এলাকায় টিপ পাওয়া যায় না, গুলশান বনানি এলাকায় কিন্তু সকালবেলা টিপ পাওয়া যায় না,
যাওয়ার টিপ নেই, আসার টিপ,
আসার টিপ আছে কিন্তু যাওয়ার টিপ নেই। তো তখন এই ড্রাইভারটা খালি যাইতে হচ্ছে বা রামপুরা বনশ্রী কোন আপনার মহানগর প্রজেক্ট কোন যেদিকে হোক যাওয়া লাগতেছে, কিন্তু এইটুকু তো হিসাবে দেখা যাচ্ছে মিটারের সমানই আসে। তো এই জায়গাটা কোথায়, এই যে এগুলা যে
মানে যে ফেরত যে যাচ্ছেন সেই সময়টুকু যদি আপনারা হিসাব করে দেখেন মিটারে সব মিলিয়ে কাটাকাটি হয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ বাদলকে। আমি না আমার এস এম এস গুলি দেখছিলাম, আমি দেখছি যে অনেকেই লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ যে যেখান থেকে আমাদেরকে শুনছেন অন্ধকারের গল্প। আজকে আমাদের সঙ্গে একজন সিএনজি অটোরিক্সা চালক বাদল, তিনি তার কথা বলছেন এবং অনেক ঘটনার কথা তিনি বলেছেন। আমরা আশা করছি আমাদের অনেক উপকার হয়েছে, আমরা জেনেছি কিভাবে কিভাবে অপরাধগুলি সংগঠিত হয়, কিভাবে চিন্তায় সঙ্গে জড়িত। তিনি যেটা বলেছেন যে যারা সত্যিকারের চালক তারা কখনোই এইটার সঙ্গে জড়িত না, যারা কি বলবো খুব অল্প সময়ের জন্য যারা এই গাড়িটি কারো কাছ থেকে নিয়ে তারপরে চালাতে যান, তারাই আসলে এই ধরনের কাজগুলি করে থাকেন, এই ঘটনার সঙ্গে, এই চক্রের সঙ্গে তারা জড়িত। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব এবং বিরতির পর আবারও ফিরে আসছি। ইন দ্য মিন টাইম আপনাদেরকে জানিয়ে রাখি, ফেসবুকে আমাদের আজকের অতিথি বাদলের একটা ছবি আমরা পোস্ট করছি, আপনারা চাইলে ভিজিট করুন। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4, সেখানে গেলেই পেয়ে যাবেন আজকের অতিথি বাদলের ছবি। সেখানে গিয়ে লিখতে পারেন আপনার মন্তব্য, আপনার প্রশ্ন, আর অবশ্যই প্রশ্ন করতে পারেন ফেসবুকে এবং এসএমএস 16260 এই নম্বরে, 16260 এই নম্বরে প্রশ্ন করতে পারেন আপনি বাদলকে। জানতে চাইতেই পারেন যে ভাই বাদল তুমি কেন আমার কাছ থেকে বেশি টাকা চাও, ভাই বাদল তুমি কেন ইমার্জেন্সিতে আমাকে কোথাও নিয়ে যেতে চাও না, তুমি এবং তোমরা, সব প্রশ্নই বাদল আশা করছি উত্তর দেবে এবং সে প্রস্তুত। সে এসছে আজকে আমাদের সঙ্গে আমাদের অভিযোগগুলি শুনবার জন্য এবং তাদের বক্তব্যগুলি আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য, কি কি ফেস করেন তারা, কিভাবে তারা চলছেন, কিভাবে তাদের চলছে জীবন, সবকিছু আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য আজকে বাদল আমাদের এখানে। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসব, চলছে অন্ধকারের গল্প এবং আপনার সঙ্গে রয়েছে জুয়েল ঢাকা এফএম 90.4 এ।
Did you delight Eid? The Samsung Mobile Eid El Treat. Sure discount our backpack free. Niche ke no gift tau cool smartphone. Phone on phone as for a jackmon.
Samsung Mobile সাথে Eid হয়ে যাবে delighted. এই ঈদে Samsung Grand Neo Grand 2 কিনলে সর্বোচ্চ 5000 টাকার নিশ্চিত ডিসকাউন্ট এবং Star Pro সাথে stylish backpack সম্পূর্ণ ফ্রি।
ডেকো ফোর্স ইসলামিক জলসা, শুনুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর আলোকপাত ও ইসলামিক গান প্রতিদিন বিকেল 5টা থেকে 5:30 পর্যন্ত শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ। ডেকো, প্রমিস অফ গুডনেস।
Samsung Mobile সাথে ঈদ হয়ে যাবে delighted. এই ঈদে Samsung Grand Neo Grand 2 কিনলে সর্বোচ্চ 5000 টাকার নিশ্চিত ডিসকাউন্ট এবং Star Pro সাথে stylish backpack সম্পূর্ণ ফ্রি।
ঢাকা এফএম
প্রাণ ম্যাঙ্গো টাইম চেক এখন সময় রাত ১২টা প্রাণ ম্যাঙ্গো আসল আমের পাল্প স্টাডি অ্যাব্রড ইংলিশ লার্নিং ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্যারিয়ার রিলেটেড শপ সব কিছু জানতে শুনুন সাইফার্স ক্যারিয়ার শো
ভার্সিটি ভর্তির শেষ প্রস্তুতি এবং ক্যারিয়ার ও ইংলিশ নিয়ে কথা বলবেন সাইফার্স এর নির্বাহী পরিচালক এটিএন স্যার সাইফার্স ক্যারিয়ার শো এভরি মানডে অ্যাট 10:30 PM টু 11:30 PM অনলি অন ঢাকা FM 90.4
ছোট কেমন আছিস
আমি ভালো আছি আপনি
বিশ্বাস কর সব সময় ভাবি তোর কথা তোর উচ্ছিষ্টে বেঁচে থাকা তার ছেলের ভেতর দিয়ে তোর জীবন গাথা ভাবছি এবারের ঈদি পোশাক তোকে আমি দিতে চাই তোর জন্য নয় জন্মান্তরের দায় থেকে আমি কিছুটা হলেও যেন মুক্তি পাই ছোটু আজ বিদায় নিচ্ছি ভালো থাকিস ভাই
হ্যাঁ বন্ধুরা প্রাণব ভালোবাসার বাংলাদেশের উদ্যোগে চলছে পথ শিশু ও দুস্থ মানুষদের জন্য কাপড় সংগ্রহ কর্মসূচি আপনারা আপনাদের নতুন অথবা পুরাতন কাপড় পৌঁছে দিতে পারেন ঢাকা FM 90.4 এর ঠিকানায় 45 নাভানা টাওয়ার 15 তলা গুলশান 1 গোল চত্বর ঢাকা 1212 অথবা যোগাযোগ করতে ফোন করুন 01841904928
সুপ্রিয় শ্রোতা পবিত্র রমজান ও ঈদ উল ফিতরে বাস লঞ্চ টার্মিনাল রেল স্টেশন ও বিপণী বিতানে অজ্ঞান পার্টি মলম পার্টির ব্যাপারে সতর্ক থাকুন অপরিচিত কারো কাছ থেকে কোনো কিছুই খাবেন না এমনকি ইফতারও না সচেতন থাকুন নিরাপদে থাকুন
জনসচেতনতায় তথ্য মন্ত্রণালয় সৌজন্যে ঢাকা FM 90.4
স্বাগত আরো একবার অন্ধকারের গল্প গল্পে শুনছেন ঢাকা এফএম 90.4 জুয়েল আছি আপনার সঙ্গে এবং আজকে অন্ধকারের গল্পে আমাদের আজকের অতিথি একজন সিএনজি চালক যার নাম বাদল। বাদলের কাছ থেকে আমরা অনেক ঘটনা শুনেছি, অনেক কিছু জানতে পেরেছি, অনেক ধন্যবাদ জানিয়েছেন বাদলকে অনেকেই। সেই সঙ্গে কিছু SMS পড়তে চাই। SMS করেছেন আমাদেরকে সোলেমান, তিনি জিজ্ঞেস করেছেন বাদল ভাই আপনি কেমন আছেন। বাদল ভাই ভালো আছেন আমরা যতদূর জানতে পেরেছি। তুষার মিরপুর থেকে তার ফোন নাম্বারটি পাঠিয়েছেন, তিনি কথা বলতে চান। হারুন লিখেছেন বাদল ভাইকে বলছি জরুরি কাজে কোথাও যেতে হলে আমরা আপনাদের কাছে যাই কিন্তু আপনারা আমাদেরকে ফিরিয়ে দেন, আপনারা আমাদের যেতে চান না কেন? হারুন জিজ্ঞেস করেছে আপনাকে।
ভাই আমরা যেতে চাই, চাই না যে কথা না, দেখা যাচ্ছে অনেক ড্রাইভারের গ্যারেজে যাইতে হয়, অনেক কাজ থাকে গাড়িতে, তো ডিস্টার্ব গাড়ি দিয়ে যদি আপনাদের নিয়ে যাই তো দেখা যাচ্ছে মাস পড়তে গিয়ে একটা যাবেন, তখন হয়তো ওই ড্রাইভারটার প্রতি আপনাদের অবিশ্বাস হবে যে রাস্তাঘাটে যে ধরনের দুর্ঘটনা ঘটে, সেজন্য আর কি যাইতে চাই না। আর অনেক ড্রাইভার আছে, একটা জিনিস যে আধাবেলা গাড়ি থাকে অনেকের, সেটা তার গ্যারেজ দিকে যাইতে হবে, তো সেদিকে না বলে অন্যদিকে হলে পরে তারা যাইতে চায় না। আর কিছু কিছু ড্রাইভার আছে যে তারা আলসামি করে আর কি এক জায়গায় আড্ডা দিবে তবে ভাড়া নিবে না, কারণ ওনাদের বাসায় অনেক কাজের কাজ করার মতো লোকজন থাকে, দেখা গেছে তার বাপে হয়তো কাজ করতেছে, তা নাহলে তার মা কাজ করতেছে,
টাকা রোজগার খুব একটা ইচ্ছা তাদের নেই,
এরকম ধরনের কিছু বলা যায় আর কি।
ড্রাইভার থাকে তারা আসলে যেতে চায় না,
যেতে চায় না,
তবে সবাই এরকম না,
সবাই এরকম না আর কি, মানে হাতে কোনো কয়েকটা এরকম। আর বেশিরভাগ যেগুলো যাইতে চায় না সেটা তো বললামই যে হয়তো গাড়ির কাজ আছে বা আধাবেলার গাড়ি গ্যারেজে যাইতে হবে, আর ড্রাইভারে দিতে হবে,
কিছুক্ষণের মধ্যে জমা দিয়ে দিতে হবে,
এরকম।
এবং গ্যারেজে যে রুট সেই রুটে যদি পড়ে তাহলে যায়, আর রুটে না মিললে যেতে চায় না
আর কি,
এই ধরনের কারণ থাকে,
এই ধরনের কারণ থাকে। আর তো বললামই যে সার্জেন্টের ভয় আর ট্রাফিকের ভয় তো অনেকে যাইতে চায় না, ঠিক আছে অনেক দিকে, ঠিক আছে, তো এটা তো সব যাত্রী জানে যে যারা সিএনজি তে চড়ে যে সার্জেন কি ধরনের জ্বালা যন্ত্রণা করে, এটা তো জানে, এই ধরনের ঘটনা লাগে আর কি যাইতে চায় না অনেক।
আচ্ছা মৌসুমি তিনি নারায়ণগঞ্জ থেকে SMS করে জানিয়েছেন, আপনি বলেছেন যে যারা সিএনজি চুরি করে তাদের অনেকেই ওই এরিয়া গুলিতে থাকে, সে প্রতিবাদ জানিয়েছে যে সব জায়গাতেই চোর থাকে। জি মৌসুমি এটা আমরা আসলে জানি, সে তার জানা যতদূর তিনি বলেছেন, তিনি যতদূর জানেন যতগুলি সিএনজি চোরকে তিনি চিনেন, তিনি তারা এই এরিয়া গুলিতে থাকে তিনি বলেছেন,
চিনি না তো
সিংদি সোনারগাঁ।
দেখেন একটা জিনিস বিশেষ করে দেখেন, আমি যা বলি সেটা বলতাছি, আপনার যে কোন সিএনজি মানে চুরাই গ্যারেজ যতটা পত্রিকা এবং যতটা টিভি চ্যানেলে দেখছেন, প্রত্যেকটা গ্যারেজ আপনার নারায়ণগঞ্জের ওই দিকে, হয়তো আপনার ওই জামতলা করে বলে আপনার পঞ্চবটি মোড়ের ওইদিকে জামতলা আছে, জামতলা বলে তারপরে মানে আশেপাশে আর কি ওইদিকেই। আর বেশিরভাগ টাকা লেনদেন হয় মাওয়া গার্ডের এইদিকে আর নারায়ণগঞ্জ যে নজগাঁটা আছে এইদিকে, এবং কাগজপাতিও দেয় ওইদিকে নারায়ণগঞ্জ কাস্তুর ব্রিজ এইদিকে, গাড়িও ডেলিভারি দেয় ওইদিকে ওই রুটে, এবং কি গাড়ি বেশিরভাগ চিন্তাই করে ওইদিক থেকে গাড়ি চিন্তাই করে আনে আর কি চোরেরা। তো সেই জন্য আর কি বলছি, তো এর জন্য মৌসুমী আপু আপনি রাগ করেন না।
ওকে, এরপরে সুবর্ণা লিখেছেন, আচ্ছা ভাইয়া তুমি কি জানো আমরা যখন পরীক্ষা দিতে যাই তখন তোমরা কেন যেতে চাও না? আমাদের অনেক কষ্ট হয় এবং তোমরা অনেক ওই সময়টাতে অনেক বেশি ভাড়া চাও।
আসলে সব ড্রাইভার কি চাই নাকি তা জানি না, কিন্তু পরীক্ষা এবং হাসপাতাল এবং ইমার্জেন্সি কোনো কাজ থাকলে যদি আমাকে বলে তো ভাড়া কত সেটা আমার বড় কথা না, তাকে তার মন্তব্য স্থানে পৌঁছে দেওয়াটা আমার বড় কথা।
আচ্ছা, অনেকে বুঝে যায় যে এই সময় সে যাবেই, এরকম একটা সুযোগ খুঁজে তারা ইচ্ছাকৃত ভাড়া বাড়িয়ে দেয়, সেটা নিয়ে আপনি কি বলবেন?
এটা কিছু কিছু ড্রাইভার আছে যে তারা সারাদিন যানজটের ভিতরে না চলে আর কি ওই
খুঁজে বেড়ায় কোথায় কার একটু ইমার্জেন্সি
ইমার্জেন্সি আছে, মানে স্ট্যান্ড করে যারা পয়সা থাকে ওই যে বললাম তো অলস টাইপের কিছু আছে, তারা দেখা গেছে তিন চার ঘন্টা এমনি পয়সা পার করে দিবে, তারা তিন চার ঘন্টা পর একটা ভাড়া তুলবে, এক ভাড়াই দুই ভাড়া সমান টাকা নিবে, এরকম ধরনের কিছু আছে যে না আছে বলে কোনো কথা না, যদি না থাকে তাহলে আর বলে কেমনে। যেমন এরকম আমিও মাঝে মাঝে হই, ঠিক আছে, মাঝে মাঝে আমার আত্মীয় স্বজনের বাসায় যাইতে হয়, ঠিক আছে।
আচ্ছা, সোহাগ চাঁদপুর থেকে এসএমএস করেছেন, এরপরে দেখতে পাচ্ছি আমাদেরকে এসএমএস করেছেন মানিক দিনাজপুর থেকে, অনেক দূর থেকে তিনি এসএমএস করে জানিয়েছেন, বাদল ভাইকে ধন্যবাদ আসবার জন্য, এই ঘটনাগুলি জানাবার জন্য, এবং ঢাকা এফএমকেও ধন্যবাদ এই ধরনের আয়োজনের জন্য। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আশরাফুল তিনি লিখেছেন, আপনাকে ধন্যবাদ, আপনার কথা শুনে অনেক ভালো লাগছে, আমরা চালকরা আচ্ছা আচ্ছা তারা ট্রাফিক পুলিশের কথা বলেছেন, তিনিও বোধহয় একজন চালক আশরাফুল, তিনি এসএমএস করে জানিয়েছেন। আচ্ছা, এরপরে আনিলার এসএমএসটি পড়েছি, মোনালিসা লিখেছেন, অনেক ইনফরমেশন জানছেন তিনি, থ্যাঙ্কস জানিয়েছেন, ইউর মোস্ট ওয়েলকাম মোনালিসা। আরিফুল ইসলাম গুলশান থেকে লিখেছেন, বাদল ভাইকে ধন্যবাদ এসব ঘটনা বলবার জন্য। এরপরে জামালপুর থেকে আরো একজন এস এম এস করেছেন, লিখেছেন সায়ানা, লিখেছেন আমরা অনেক কিছু জানতে পারলাম, আমি এখন অনেক সচেতন হলাম। আচ্ছা, এরকম অনেক এস এম এস বাদলকে, আজকের অতিথি বাদলকে ধন্যবাদ জানিয়ে অনেক এস এম এস করেছেন, জানিয়ে দিয়ে আরো একবার নাম্বারটি 16260 এই নাম্বারে পাঠিয়ে দিন আপনার এস এম এস, যদি কোনো প্রশ্ন থাকে আজকের অতিথির কাছে সেটাও আপনি তার কাছে করতে পারেন। সো অবশ্যই আর এস এম এস শুরুতে নামটি আপনি লিখতে ভুল করবেন না, এবং ফেসবুকের কথা বলবো, ফেসবুকে বাদলের ছবি পোস্ট করেছি আমরা, যদি দেখতে চান কে আজকের অতিথি ভিজিট করুন facebook.com/dhakafm90.4, সেখানে কিছুক্ষণ আগে পোস্ট করেছি বাদলের ছবি, সেখানেও কিছু প্রশ্ন এবং কিছু কমেন্ট আমি দেখতে পাচ্ছি, অনেক ধন্যবাদ। বাদল, এরকম আরো কিছু ঘটনা আপনার কাছ থেকে আমরা জানতে চাই, আপনার কাছে যদি এরকম ঘটনা থাকে, আসলে এগুলি আপনার কাছ থেকে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইছি, এই জন্যই এতে করে যেন আমরা একটু সচেতন হতে পারি, কারণ এই সিএনজি অটোরিক্সার মাধ্যমে কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা, অনেক ধরনের অপরাধ হয়ে থাকে, হয়ে চলেছে, এবং ঈদের সময়টাতে একটু বেশি বেশি দেখা যায় যে অজ্ঞান পার্টি মলম পার্টি তাদের কার্যক্রম বেড়ে যায় এই সময়টাতে।
একটা জিনিস হলো যে আপনার যে সবকিছু যে সিএনজি ড্রাইভার জড়িত থাকে করে না এমনটা হয় না অনেক ক্ষেত্রে, কারণ দেখা গেছে যে ফাঁকা জায়গা পেয়ে বা হোন্ডার দিয়ে কিছু বগাটে ছেলেটা, ঠিক আছে, বা কিছু সিন্ডিকেট এটা একটা সিএনজি পিস নেয়, মানে ওদের একটা টার্গেট থাকে যে আগে থেকে, কারণ একটা সিএনজি ড্রাইভার জানবে না যে একটা নুকে কত টাকা নিয়ে বেরোতেছে বা টাকা আছে কি না আছে বা স্বর্ণ অলঙ্কার আছে কি না সেটা কিন্তু জানে না। তো অতএব যে এলাকা মানুষটা থাকে, যে যাত্রীরা থাকে, উনি যখন বের হয় ওনার যখন চিন্তায় হয় অবশ্যই ওনার এলাকার কেউ আছে, থাকার পরে হয়তো ফলো করে ওইটা পিছিয়ে পিছিয়ে যায়, সেটা তাদের যে একটা জায়গা আছে নীরব জায়গা আছে ওই জায়গায় গিয়ে ধরে, তার ফলে ওই দেখা যাচ্ছে সিএনজি ড্রাইভার নামও পড়ে, কিন্তু অ্যাকচুয়ালি আসলে কিন্তু তা ছিল না সে,
আচ্ছা
সাথে, ঠিক আছে। আর বিশেষ করে যেমন আরো আছে, যেমন অনেক সময় রাতে ঢাকার বাইরে গিয়ে ঢাকার ভিতরে ঢুকে যায়, ঠিক আছে, তারা ঘোরার ভিতরে আমরা কিন্তু কেউ ওই সিএনজির নাম্বার দেখি না, সেটা কি ঢাকা মেট্রো না ঢাকা নারায়ণগঞ্জের না গাজীপুরের গাড়ি না সিলেটের গাড়ি না জামালপুরের গাড়ি, এটা কিন্তু আমরা দেখি না, আমরা দেখি গাড়ি হলে আমাদের ইমার্জেন্সি যাইতে হবে, দেখা যাচ্ছে যে এরকম ধরনের কিছু কিছু গাড়ি বাইরের গাড়ি, মানে ঢাকার বাইরে, ঢাকা মেট্রো না, ঢাকার বাইরের গাড়ি চড়ছে, চড়ার পরে ওনাকে মলম পার্টি, অজ্ঞান পার্টি বা সিন্ধেকার সব লোয়ে লেছে, কিন্তু নাম পড়ছে ঢাকা,
মানে ঢাকার বাইরে থেকে লোকজন এসে
গাড়িও আসে, তারা ঢাকার বাইরে থেকে গাড়ি আসে, কারণ রাত দশটার পরে ট্রাফিক সার্জন থাকে না, আর যে কটা চেকপোস্ট থাকে ঠিক আছে, যদিও মানে একটা ঠিক আছে যে স্যার আমি একটা ইমার্জেন্সি রোগী নিয়ে আসছিলাম বা ধরেন ফোনে কতক্ষণ মানে ওরা ওরা আরকি নাটক করে এ ধরনের হয় আরকি।
আচ্ছা আচ্ছা, এমন আর কি ঘটনা রয়েছে যা আপনি আপনি সবচেয়ে ভয়ঙ্কর কোন ঘটনা কি আপনি ফেস করেছেন এই নয় বছর, খুব মনে পড়ে এরকম ঘটনা?
সবচেয়ে এরকম ঘটনা মনে পড়ে বলতে আমি যখন ফ্যান্টাসি হয় আর কি, আর কিছুদিন পর
আসলে
ফ্যান্টাসি কিন্তু হওয়ার পরে আমি বিকালে আর কি ওখানে দাঁড়াইছিলাম, একটা টিপ লয়ে গেছি, টিপ নেওয়ার পরে তখন আর কি নারায়ণগঞ্জ গাজীপুরের সিএনজি ছিল না তখন, তো ওখান থেকে টিপ আনার পরে একটা টিপ উঠেছিলাম আপনার শান্তিনগরের,
আচ্ছা
একটা মেয়ে একটা ছেলে, তো আপনার বেরিবাদ যখন আসছি ওনাদের নিয়ে, তখন মানে শীতের দিন ছিল তো, ছোট একটা দিন ছিল তো, সন্ধ্যা হয়ে গেছে, তো ওখানে একটা ছিল, একটা কিছু নিতে পারে নাই, শুধু একটা মোবাইল ছিল যাত্রীর কাছে, একটা মোবাইলটা নিছে, আর টাকা পয়সা ছিল না, যাই মানে সীমিত গাড়ি ভাড়া ছিল ওই টাকাটা নিছে, তারপরে তারপরে ওনাদেরকে আমি ওখানে থেকে আসিনি, কারণ আমার যাত্রী, আমি এর সাথে জড়িত নাই, রাস্তায় দুর্ঘটনা ঘটছে, পরে ওনারা আসার পরও আমাকে কিছু বলে নাই, সুন্দরভাবে আমার ভাড়া দিয়ে দিছে, ঠিক আছে, এরকম ধরনের ঘটনা ঘটে অনেক সময়, অনেকে বুঝে অনেকে বুঝে না, অনেকে না বুঝে এই ধরনের কথা বলে ড্রাইভারদের প্রতি,
সবাই ধারণা করে যে আপনারাও এর সঙ্গে জড়িত, রাস্তার মধ্যে যদি একটা এই ধরনের ঘটনা ঘটে, কাউকে ছিনতাইয়ের যে ঘটনাগুলি হয় সবাই ধারণা করে যে এর সঙ্গে ড্রাইভারও জড়িত রয়েছে।
হ্যাঁ সবাই এটা ধারণা করে, কিন্তু ওই যে তো আমি তো বললামই যে কিছু কিছু যে মহল্লার ভিতরে কিছু কিছু ড্রাইভার চাপে পড়ে বা গ্রাম থেকে আসে মেসে থাকে, তারা গ্রামে এরকম ছিল, তারা গ্রামে এরকম ছিল বা মানুষের এটা ওটা ধরতো, ঠিক আছে ঢাকায় এসে দেখা গেছে এ ধরনের পোলাপানি এ ধরনের ইয়ার সাথে জড়িত হয়, আর যারা মনে করেন প্রকৃতপক্ষে সিএনজি ড্রাইভার, যারা পরিশ্রম করে পার্মানেন্টলি যারা গাড়ি চালায় ঢাকাতে, তারা এই ধরনের কাজে জড়িত হয় না, কারণ আমি চিন্তায় আজকাল চিন্তা করতে গেলে আমি কত টাকা পাবো, 10,000, 20,000, 15,000, এতে তো আমার চলবে না, আমি তো সারা বছর কাজ করে খেতে হবে।
বাদল ভাই আপনাকে ধন্যবাদ, আমি সারাদিন সিএনজিতে চলাফেরা করি, এখন থেকে অ্যালার্ট থাকবো, লিখেছেন কাদের। কাদের এটাই আসলে আমাদের উদ্দেশ্য ছিল, এরপর থেকে আমরা যেন একটু সচেতন হয়ে এই যানবাহনটিকে ব্যবহার করি এবং এই যানবাহনে উঠি, আবারও হয়তোবা বাদল যাওয়ার সময় আমাদেরকে আবারও কিছু ধরনের কিছু ব্যাপার আমাদেরকে জানিয়ে যাবেন, যে কখন আমরা বুঝতে পারব কোন কোন যানবাহনগুলো আমরা এড়িয়ে চলব, কোন কোন জায়গাগুলি আমরা এড়িয়ে চলব, কি কি কারণে হুট করে আমরা বিপদে পড়ে যেতে পারি, সেই ব্যাপারগুলি আবারও হয়তো বা বাদল আমাদের সঙ্গে শেয়ার করেছেন কিছু কিছু, আরও শেয়ার করবেন। বাদলের সঙ্গে অনেক কথা হচ্ছে, বাদলের পরিবারে সদস্য কয়জন?
আমার পরিবারের সদস্য হচ্ছে তিনজন, মানে আমার বউ, আমার বাচ্চা,
আচ্ছা
আমরা তিনজন, আর বাবা মা ছোট বোন,
আচ্ছা
জামালপুর সদরে, তো এখন আছি আমার বউ বাচ্চা আমি, তো আমার মনে হয় যে আমারও মনে হয় ঢাকা শহর ছাড়ে দিতে হবে, কারণ যে ইনকাম হয় সিএনজি তে, এতে বউ বাচ্চার খরচ চলে না, বাচ্চার পড়ালেখার খরচ চলে না, কারণ
বাচ্চা কত বড়, স্কুলে পড়ে?
হ্যাঁ আমার বাচ্চা ক্লাস ফোরে উঠছে,
আচ্ছা
8 বছর বয়স, আর উনি গরম শিফট পরে আল্লাহ দিলে, ঠিক আছে, তো ওনার স্কুলের বেতন এবং টিচারের বেতন প্রায় মাসে 4,500 টাকার মতো যায়, তো 4,500 টাকা ওখানে দেওয়ার মতো, আর 6,000 টাকা যে আমার ঘর ভাড়া, কারেন্ট বিল চায় 850, এই 7,000 ধরেন ডিস বিল হয়ে, তো 7,000 আর 4,000 11,000, আর তো খাওয়ান খরচ আছেই, ইনকাম আর কি হয় না। তো এরকম
প্রতি মাসে আসলে আপনার কত টাকা আপনার সংসার চালাতে খরচ হয়?
প্রতি মাসে আমার সংসার চালাতে
আপনার প্রয়োজন আসলে প্রতি মাসে কত টাকা, মানে গত মাসে কত খরচ হয়েছিল এই হিসাব করে যদি আপনি বলেন যে প্রতি মাসে মিনিমাম কত টাকা আপনার সংসারের পেছনে ব্যয় হচ্ছে?
প্রতি মাসে প্রায় আমার 18,000 টাকার মতো খরচ হয়, এর ভিতরে আমার বাবা মা আমাকে 5,000 টাকা দেয়।
আচ্ছা, ঠিক আছে। আর 15,000 টাকা আপনি নিজে ইনকাম করেন
এবং এখান থেকে যে আমি যে ভাত খাই সেই চাউলটা আমার গ্রাম থেকে আসে। সব কত মাসে আসে না, কত মাসে আসে এই আর কি, মানে 12 মাসের ভিতরে 9 মাস আসে আর 3 মাস আসে না। তো ওই 3 মাস আমার খুব কষ্ট হয়ে যায় চলতে।
আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একজন সিএনজি চালক বাদল, তার পরিবারের কথা আমরা জানলাম, তার মাসে এত এত খরচ এবং এভাবেই তিনি তার জীবন যাপন করছেন। সংসারে তিনজন সদস্য, একটা ছেলে মেয়ে, মেয়ে স্কুলে পড়ে এবং তার পেছনে খরচ রয়েছে, সংসার ঘর ভাড়া রয়েছে এবং পরিবার থেকেও বাবা মায়ের কাছ থেকেও টাকা নিয়ে আপনাকে চলতে হয় এবং চালটাও আপনাদের গ্রাম থেকে আসছে। তো এরকম অবস্থা কি মোটামুটি সবারই যারা এই পেশায় রয়েছেন, সিএনজি চালক যারা রয়েছেন?
যারা সিএনজি চালক হয়েছে সবাই তো আর এই ধরনের সমস্যায় নাই, আবার অনেক আছে, কারণ
অনেকেরই পরিবার বড়, কিন্তু আপনার চেয়েও বড়।
আমার চেয়েও বড়। যেমন দেখা গেছে অনেকের চালকের বউ গার্মেন্ট চাকরি করতেছে,
আচ্ছা আচ্ছা,
বা ওনার বউ বাসায় কাজ করতেছে। আর অনেক সিএনজি চালক যাদের সংসার বড়, দেখা যায় তার বড় ছেলে আছে বা বড় মেয়ে আছে, ওনারা ওই ধরনের কোন কাজ করতেছে, সাপোর্ট দিচ্ছে, তো ওনাদের চলতে হয়তো তেমন একটা কষ্ট হচ্ছে না। কিন্তু যারা একা, যেমন আমি, আমার বউ বাচ্চা, আমি আমার বউ বাচ্চাকে বাসায় কাজ করতে পাঠাতে পারবো না, গার্মেন্টস চাকরি করতে পাঠাতে পারবো না, নিজের একটা ওয়েট আছে, ঠিক আছে, ফ্যামিলি কত ভাবে আর কি। আমার তো, আমি সিএনজি ড্রাইভার, ড্রাইভারই, কিন্তু তারপরও আমার ব্যাকগ্রাউন্ডটা কি, আমার ফ্যামিলি কত ভাবে, এটা তো আমার দেখতে হবে। তো সেই জন্য আর কি আমার চলতে একটু কষ্ট হয়।
কিছু যদি মনে না করেন, আমরা একটু আপনার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানতে চাই এই মুহূর্তে।
ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে বলতে, আপনার, আমার দাদা ছিল আমাদের ইউনিয়নের চেয়ারম্যান।
আচ্ছা।
এবং আমার ফ্যামিলিতে যে আমার কাকারা, তা আমার ফ্যামিলি মেম্বার আছে, আমার চাচা হেরা আছে, আমার এক চাচা আছে দারোগা, আরেক চাচা আছে ইয়াতে বিডিআরে, তো
বিজিবিতে,
আর আমার বাপের তো সরকারি চাকরি ছিল, তো উনি তো গেছে। তো গ্রামে আর কি সবাই আর কি, এখন কি গ্রামে যদি সালিশি হয় আমাদের ফ্যামিলির একজন।
আচ্ছা, আপনি পড়ালেখা করেছেন?
আমি সীমিত কিছু।
আচ্ছা, পড়ালেখা হয়তো বা করেননি, করলে হয়তো বা আরো ভালো কিছু কাজ করতে পারতাম,
কিছু কাজ করতে পারতাম, ঠিক আর কি, করি নাই। এই যে তখন দুষ্টুমি ফাজলামি করছি, এনে গেছি, হ্যাঁ এনে গেছি, ঠিক আছে, এই ধরনের ইয়া করছি, সেই জন্য পড়ালেখা হয়নি।
আচ্ছা, সব মিলিয়ে আপনার মাসে এই সিএনজি চালানোর মধ্য দিয়ে প্রতিদিন আপনার আসলে কয় টাকা ইনকাম হয় আমাদেরকে যদি একটু বলতেন? প্রতিদিন,
প্রতিদিন বলতে যদি মালের টিপ মারি, মানে বিভিন্ন কার্টন গার্মেন্টসের মালের টিপ, গাজীপুর বা সখীপুর এ ধরনের টিপ গেলে পরে দেখা যাচ্ছে সেদিনকে একটু কিছু টাকা থাকে।
আর পাবলিক সেটা কত,
সেটা মনে করেন বেশিরভাগ এ ধরনের মালের টিপ হয় আপনার ফকিরাপুল আরামবাগ এলাকা থেকে। তো আরামবাগে কিছু নাম্বার, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ওরা যখন মাল নেওয়া যাবে কোনাবাড়ি কাশিমপুর গাজীপুর এদিকে, তো আমার ফোন দেয়, তো ওরা এক টিপ মাল নিলে পরে আমার 1200 টাকা দেয়।
আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, তো এক টিপ নিয়ে গেলে 1200 টাকা দিলে পরে দেখা যাচ্ছে ওদিক থেকে আবার আমি 500-600 টাকা আসতে পারি, এতে সেদিন আর কি আমার কিছু টাকা বেশি ইনকাম হয়।
গাড়ি নিয়ে বের হলেই তো 1500 টাকা আপনাকে
গুনতে হবে,
গুনতে হচ্ছেই। 950 টাকা আপনি দিচ্ছেন মালিককে।
হ্যাঁ,
এরপরে গ্যাস নিতে হচ্ছে,
গ্যাস নিতে হচ্ছে খাইতে, মানে নিজের যে খানা, দুই বেলা হোটেলে খানা আছে, সকালে নাস্তা দুপুরে খানা, ঠিক আছে, দেখা যাচ্ছে যানজটের ভিতরে থেকে অনেক সময় বাসায় যাওয়া যায় না, আর বাসায় গেলে পরে যে সময় একটু বাসায় যাবো ওইটুকু দেখা যাচ্ছে আমি খাইছে আর টিপ দিতে পারবো, সেই অনুযায়ী আর কি বাসায় যাওয়া হয় না।
আচ্ছা আচ্ছা, মাসে কেমন টাকা আপনার আয় হয়?
মাসে মানে আয় হয়, ইন টোটালে আমার ইনকাম হয় মাসে, মানে অতিরিক্ত শরীরের উপর আমি প্রেশার ফেলাই, তো 15,000 টাকা,
মানে সবকিছু দিয়ে দেবার পর 15,000 টাকা আপনার আয় হয়।
কষ্ট হবে আমার, এগুলার গাড়ি চালাইতে হবে, আমি একদিনও আমি বসে থাকতে পারবো না। তাহলে আমার 15,000 টাকা
15,000 টাকায়।
হ্যাঁ
This track was downloaded from FusionBD.com.
গুলশান থেকে মাসুম লিখেছেন, এখন থেকে ভাড়া বেশি করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ মাসুম, সবাই যদি একটু একটু করে আমরা চেষ্টা করি এই ধরনের তাহলে তো কোনো ব্যাপারই না। সিলেট থেকে জুয়েল নামে একজন আমাদের সঙ্গে রয়েছেন, তিনিও শুনছেন। নিয়ামত তিনি লিখেছেন, আপনার কি নিজস্ব গাড়ি? আপনাকে অনেক থ্যাঙ্কস। না, নিজস্ব গাড়ি না, তিনি একটা ভাড়ায় গাড়ি চালান। এর আগে তার একটা নিজস্ব গাড়ি ছিল কিন্তু সেটা বিক্রি করে দিয়ে তিনি আবার ভাড়ায় গাড়ি চালাচ্ছেন। মৌসুমী লিখেছেন, আপনার মতো ড্রাইভার এদেশে আরো যদি থাকতো তাহলে অনেক ভালো হতো। আচ্ছা, আমার মনে হয় বাদলের মতো করে অনেক ড্রাইভারই রয়েছেন, দু একজন যারা রয়েছেন তারা আসলে ড্রাইভার না, তারা অল্প সময়ের জন্য এই কাজগুলি করেন এবং এই ধরনের কাজ, অপরাধমূলক কাজ করেন। আচ্ছা, সুবর্ণা বড় লিখেছেন, এরপরে দেখতে পাচ্ছি আরো অনেক এস এম এস। আমরা তার ছবিও পোস্ট করছি ফেসবুকে, আপনার চ্যানেলে দেখতে পারেন facebook.com/jharkhand90.4। ফেসবুকে ইনবক্সে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনাকে কেউ ভাড়াতে নিয়ে গেল, এরপরে আপনাকে আপনার কাছ থেকে টাকা পয়সা কেড়ে নিল, একটা ঘটনা ঘটেছে মিরপুর কাছিতে আমাদেরকে বলছিলেন, একটা শুনেছি, এরকম ঘটনা কেমন ঘটে আপনার সাথে?
এরকম ঘটনা আমার এই মাসেও আমার সাথে ঘটছে, তো এর আগেও অনেকগুলো ঘটছে। যেমন আমার কিছুদিন আগে ইয়া থেকে গুলিস্তান থেকে দুইটা মহিলা বলতেছে, বাবা আমি উত্তরে যাবো, তোমাকে মেরে থেকে 20 টাকা বাড়াই দেবো। আমার কাছে চলেন, তো মগবাজার পার হওয়ার পর বলতেছে যে ইয়া হয়ে যায় গুলশান 1 নম্বর মার্কেট হয়ে যায়, ওখানে 2 মিনিট একটা কাজ করে সেরে আবার আসবো। তো আমি এই মার্কেটে আসছি, আসার পরে থামাইছি, থামার ওনারা গেছে,
হ্যাঁ
ডিসিসি মার্কেটে ঢুকছে। ঢোকার পরে তো ভিতরে ঢোকার 5 মিনিট পর আবার বের হয়ে আসে একজন, আসে বলতেছে আচ্ছা আমাদের কাছে তো যেটা লেগে গেছে আমার কাছে 1,000 টাকা নোটে ওনার কাছে ভাঙতি নাই, তো আপনার কাছে কি 200 টাকা হবে? আমি বললাম হ্যাঁ আছে, 200 টাকা আছে, তো 200 টাকা দিছি। দেওয়ার পর যখন ঢুকছে, ঢোকার পরে মানে ঘন্টার পর ঘন্টা, মানে প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে গা, তো উনি আর আসে না। তো ডিসিসি মার্কেটে যে দারোয়ান আছে উনি বলতেছে কি ব্যাপার আপনি জান না গা, আমার তো নুক আছে, আপনার যাত্রী মনে হয়ে গেছে গা। তো এই ধরনের ঘটনা একটা ঘটছে। তো সবচেয়ে দুঃখজনক ব্যাপার হইল যে বিষয় হইল যে আমার এলাকায়, আমি যে এলাকায় থাকি ওই এলাকার পরিচিত একটা মহিলা আপনার ইয়াতে শরদী হাসপাতাল থেকে আমাকে বলছে যে যাবেন, আমি কোথায় কয় যাবো মতিঝিল, সে চলেন কয় তোমাকে আমি মিটারের থেকে 100 টাকা বাড়তে দিবো।500 আমি না, ভাঙ্গি টাকা নাই 500, কত আছে আমি গ্যাস গুছলে 50 টাকা আছে, মানে আমি বুঝতে পারি মানে এরকম ধরনের হয়, ঠিক আছে এর আগে হয়েছে। পরে যাওয়ার পরে মহিলার সাথে দেখা, হঠাৎ একদিন পিরজলি মাজারে এই মহিলার সাথে দেখা, আমি আমার বউ বাচ্চা নিয়ে আসতেছি তো ওনার সাথে আমার দেখা বলছি, বলার পরে মহিলা আর আমার সাথে উল্টা ফাপড় লইছে। তারপর আরো 3 দিন দেখছি, 3 দিন দেখার পরে যখন দেখছি যে না না আমি ওই দিকে থাকি, ঠিক আছে এরপর থেকে এখন মহিলা আমার দেখলে পরে নিজ দিকে মাথা দিয়ে যায়, আমার দিকে তাকায় না। তা আমি এটাই চিন্তা করি যে মহিলা যে নজর পাইছে, ঠিক আছে জীবনে উনি আমার সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না।
আচ্ছা আচ্ছা, কাতার থেকে আমাদের সঙ্গে মোহাম্মদ ইউনুস, তিনি শুনছেন এই ঘটনা। আচ্ছা সাইদ রুবেল তিনি লিখেছেন তার এস এম এস কেন পড়ছেন। আচ্ছা আপনি এস এম এস পাঠাননি, ফেসবুকে কমেন্টস করছেন, আগের গুলি পেয়েছি এটা পড়ে দিলাম। ওকে সাজিয়া তিনি লিখেছেন যে সিএনজি ওয়ালারা কি ছিনতাইয়ের ভূমিকা পালন করে কিনা কিভাবে এটা একটু জানান, আপনার কাছ থেকে জানতে চেয়েছেন। বোধহয় একটু দেরিতে জয়েন করেছেন, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, তারপরও বাদল এইমাত্র যারা জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে যদি আরেকবার বলতেন যে কিভাবে ছিনতাইটা হয় সিএনজিতে।
আসলে অ্যাকচুয়ালি যারা পার্মানেন্টলি সিএনজি ড্রাইভার তারা ছিনতাই করে না, করে সাধারণ মানে অল্প সময়ের জন্য যারা গাড়িতে আসে, যারা ওই তারা চালানো শিখে সেরা মানে অন্য একটা গাড়ি নিয়ে সেরা তারা রাস্তায় নামে, তারা খোঁজে যে ব্যাংকের সামনে বড় বড় মার্কেটের সামনে বড় বড় বাজারের সামনে বসে থাকে, বসে থাকার পরে ওখান থেকে টিপ উঠাই নেয়, তারপরে ওনারা এভাবে ছিনতাইটা করে হয়তো। কিন্তু যারা পার্মানেন্টলি গাড়ি ছিনতাই চালায় তারা এই ধরনের কাজের সাথে জড়িত থাকে না।
আচ্ছা আলিমুল ইসলাম তিনি লিখেছেন আজকের গল্পটি ভালো লাগছে, কোয়াইট ডাব্লিউ রাইটার। আচ্ছা তিনি লিখেছেন থ্যাংকস ঢাকা এফএম কে এই ধরনের এরকম ভিন্ন অনুষ্ঠান করবার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ এত রাতে আমাদের সঙ্গে রয়েছেন। ফারসান আক্তার মিম আমাদের সঙ্গে, সাব্বির তিনি লিখেছেন ভালো লাগছে, এরপরে দেখতে পাচ্ছি লিখেছেন মুনিয়া, এরপরে আরিফ খান তিনি লিখেছেন যে বাদল ভাই সততার উপরে চলতে থাকুন, একসময় ইনশাল্লাহ ভালো থাকবেন, আপনাকে ধন্যবাদ আরিফ। আরডিএক্স টি লিখেছেন ছোট সংসার আপনার, আশা করছি এভাবে ছোট সংসার রাখবেন এবং সুখে থাকার চেষ্টা করবেন, দোয়া করেছেন আপনার জন্য। এহসান আহমেদ তিনি লিখেছেন জটিল কথা শোনাচ্ছ ভাই। আচ্ছা এরপরে আব্দুল কাদের আবারও লিখেছেন, এরপরে মনির হোসেন তিনি থ্যাংকস জানিয়েছেন ঢাকা এফ এম কে আপনার জন্য, দোয়া করেছেন অনেকেই, সো সবাইকে অনেক ধন্যবাদ যে যেখান থেকে এই মুহূর্তে শুনছেন। এরকম ঘটনা আমরা শুনলাম আপনার কাছ থেকে, অনেক ঘটনাই শুনলাম, কোন কোন এরিয়াগুলিতে এই ধরনের অপরাধগুলি হয় সেটাও আমরা শুনেছি। আমরা আবারও একটি ছোট বিরতিতে যাব, বিরতিতে আমরা বাদলের পছন্দের একটি গান শুনবো। বাদল আপনার পছন্দের একজন শিল্পীর নাম বলেন।
আমার পছন্দ তো বারিক সিদ্দিকী।
বারিক সিদ্দিকী তাই তো? আচ্ছা বারি সিদ্দিকীর গান শুনবো আমরা আপনার পছন্দের, আমরা গানটি শুনে আবারও ফিরে আসছি। যদি কোনো প্রশ্ন থাকে বাদলের কাছে আপনারা অবশ্যই লিখে পাঠান 16260 এই নম্বরে, 16260 এই নম্বরে, এছাড়া ফেসবুকে লিখতে পারেন facebook.com/dhakafm90.4 এ। পুবালি বাতাসে বারি সিদ্দিকীর এই গানটি বাদলের খুবই প্রিয়। বাদল কি রেডিও শুনেন?
হ্যাঁ আমি তো যখন গাড়ি চালাই তখন আমি বা কানে ইয়ারফোন দিয়ে আমি ঢাকা এফএম শুনি, ঠিক আছে, মানে বেশিরভাগ সময় দেখি বারিক সিদ্দিকীর ভালো ভালো কিছু গান এখান থেকে শোনা যায়,
সব ধরনের গানই আমরা প্লে করি, শুনতে ভালো লাগে তাই তো?
ভালো লাগে।
ওকে আশা করছি সবসময় শুনবেন, আমাদের সঙ্গে থাকবেন। জারিফ এস এম এস করেছেন আর অনেক এস এম এস, সেই এস এম এস গুলি একটু পরে ফিরে আসছে, চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ। আমাদেরকে লিখবা ঠিকানা 16260 এই নাম্বারে। আর যদি কারো থাকে এরকম অজানা ঘটনা, অন্ধকার অধ্যায়ের ঘটনা, যেই ঘটনাগুলি আমাদের সবার সামনে উঠে আসে না, যে ঘটনাগুলি আমরা অনেকেই জানি না অজানা, সেই ঘটনাগুলি যদি আপনার থেকে থাকে, এমন কোন কাহিনী, এমন কোন গল্প, অন্ধকারের গল্প, সেটা নিয়ে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরাও আমন্ত্রণ জানাই, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাবো, আমরা সবাই মিলে শুনতে চাই আপনার সেই অন্ধকার অধ্যায়ের ঘটনা। আমাদেরকে যারা আসতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দুটি উপায়ে, তিনটি উপায়ে আপনি যোগাযোগ করতে পারেন। একটা হচ্ছে এসএমএস, এসএমএস এ যোগাযোগ করতে হলে যেটা করতে হবে এসএমএস এ শুরুতে লিখতে হবে ওজি, ও জি অন্ধকারের গল্পের শর্ট কোড ওজি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটি টাইপ করবেন অবশ্যই এবং সেটা পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। আর ফেসবুকের ইনবক্সে মেসেজের মাধ্যমে পাঠাতে হবে, অ্যাড্রেসে জানিয়ে দিই ফেসবুকের facebook.com/dhakafm90.4 ইনবক্সে আপনি ওজি স্পেস দিয়ে, সেক্ষেত্রে ফেসবুকে যারা লিখবেন সেক্ষেত্রে সেই ঘটনাটি একটু লিখবেন এবং আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর অবশ্যই উল্লেখ করবেন। ইমেলের ক্ষেত্রেও একই, অবশ্যই ঘটনাটি একটু উল্লেখ করবেন অল্প দু এক কথাই, এরপর আপনার পুরো ঠিকানা, নাম, ঠিকানা, ফোন নাম্বার সবকিছু লিখে পাঠিয়ে দিবেন ইমেল করে। আমাদের কি ইমেল অ্যাড্রেসটি জানিয়ে দিই, og@dhakafm904.com, og@dhakafm904.com। আমরা একটা গান শুনে আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা এফ এম 90.4।
পুবালি বাতাসে এ ন ঢাকায় আসার মাঝে উকিল মুন্সি হবে নয় কার্তিক মাসের শেষে
আষাঢ়ের 29 তারিখ আজকের এই দিনে আমাদের সঙ্গে অন্ধকারের গল্পে রয়েছেন বাদল আষাঢ় মাসে বাদল আমাদের সঙ্গে এবং দারুণ একটি গান শুনছিলাম বারী সিদ্দিকের পূবালি বাতাসে এবং এই গানটি ছিল আমাদের আজকের অতিথি বাদলের ভীষণ প্রিয় একটি গান অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ শরীফ আহমেদ লিখেছেন বাদল ভাই আপনি আরো কিছু ইনফরমেশন দিবেন যাতে করে আমরা রাস্তাঘাটে সাবধানে থাকতে পারি এবং আপনি এবং আপনার পরিবার সবাই ভালো থাকবেন এই দোয়া করছি শরীফ আহমেদ এস এম এস টি করেছেন অবশ্যই জানাবেন আমরা আরো কিছু এস এম এস পড়তে চাই এস এম এস করেছেন করিম এরপরে দেখতে পাচ্ছি তন্ময় মুন্সিগঞ্জ থেকে লিখেছেন যে যে জায়গাগুলিতে অপরাধ হয় সেই জায়গাগুলির মধ্য থেকে কিছু কিছু গল্প তুলে আনবার জন্য অনুরোধ করেছেন অবশ্যই আমরা সেই চেষ্টা করব অনুষ্ঠান কিন্তু শেষ হয়ে যায় কিন্তু অন্ধকারের গল্পের যে টিম তাদের কাজ কিন্তু থেমে থাকে না তাদের কাজ আবারও শুরু হয়ে যায় অনুষ্ঠানের পর থেকেই অনেক ধন্যবাদ আপনারা এই সাপোর্টটি দিচ্ছেন আমাদের সঙ্গে রয়েছেন এই জন্যই আমরা সাহস করি এই ধরনের অনুষ্ঠান আয়োজন করবার জন্য অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ টিমের পক্ষ থেকে তন্ময় দাস তিনি লিখেছেন থ্যাংকস লর্ড বাদল ভাই আপনি এইভাবে অনেস্ট থাকবেন এই দোয়া করি আপনার জন্য শুভকামনা বাদল ভাই আপনি সাবধানে গাড়ি চালাবেন এস এম এস যিনি করেছেন নামটি লেখেননি সো শাহজাহান তিনি লিখেছেন সিলেট তাজপুর থেকে তিনি লিখেছেন ভেরি গুড আচ্ছা ওকে বাবুল লিখেছেন আপনারা আচ্ছা পথ শিশুদের অনুষ্ঠান আচ্ছা পথ শিশুদেরকে নিয়ে আমাদের এবার ঈদে গত বছর আমরা যেটা করেছিলাম পোশাক সংগ্রহ কার্যক্রম শুরু করেছিলাম এবারও আমরা শুরু করেছি গত বছরের ন্যায় আপনাদের সাপোর্ট আমরা পেয়েছি অনেক 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 ধন্যবাদ যারা দিতে চান আগ্রহী তারা আমাদের অফিসে এসে যোগাযোগ করে অফিসে জমা দিয়ে যেতে পারেন কোনো টাকা পয়সা নিচ্ছে না অবশ্যই টাকা পয়সা দিবেন না শুধুমাত্র পোশাক পথ শিশুদের জন্য জীবন মোহাম্মদপুর থেকে লিখেছেন বাদল ভাইকে অনেক অনেক ধন্যবাদ ওনার প্রতি আমার দোয়া রইল আচ্ছা আপনাকে ধন্যবাদ তুষার মিরপুর থেকে লিখেছেন কাছি থেকে বাদল ভাই আমি লজ্জিত কাছিতে আপনার সঙ্গে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে আশা করি এমনটি আর যেন কখনোই না হয় কাছি সেই ঘটনাটি তাকে স্পর্শ করেছে তুষারকে আপনাকে একটা গলিতে নিয়ে গিয়ে আপনার কাছ থেকে সব নিয়ে নিল যাত্রীরা সেটাই বলেছেন বাদল আরো কিছু ব্যাপার তুলে উঠে এসছে এখানে যেমন আপনাদের সিএনজি অটোরিকশাগুলিতে পুরনো সিলিন্ডার ব্যবহার করা হয় এটা তো আমাদের যাত্রীদের জন্য খুবই অনিরাপদ
হ্যাঁ এটা আমিও মানি তো এটা যে হিসেবে সরকারের থেকে আপনার মেরামত করার পাল্টানোর ইয়া দিছিল তো এগুলা মালিকটা করতেছে না কারণ একটা সিলিন্ডার পাল্টাতে গেলে এটা খরচা সবকিছু মিলে প্রায় 50,000 মতো
কিন্তু সেটা তো তার বিজনেস তাই না সেটা তো তার গাড়ি এবং সে তার গাড়ি দিয়ে বিজনেস করে সে এটুকু তো তাকে অনেস্ট থাকতেই হবে
এটা কত
সে যে নির্ধারিত যে ভাড়ার টাকা যেটা জমার টাকা সেটা মানছে না একটা সিলিন্ডার সেখানে পুরনো সিলিন্ডার লাগিয়ে রাখছে নতুন সিলিন্ডার লাগাচ্ছে না এটা মানছে না আসলে তো আমি দেখছি যে ব্যাপারটি মূল জায়গায় ওখানেই, আপনার কি মনে হয়?
এটা আমারও খুব একটা খারাপ মনে হয়, কারণ কেন আমরা অনেক সময় অনেক পাম্পে যখন চেঞ্জ নিতে যাই তখন আমাদের এগুলা ব্লাস্ট হয়ে যায় বা অনেক সময় ওই আপনার ওয়ালসেল কেটে যায়গা, মানে ব্লাস্ট মানে কি ওয়ালসেল কেটে গেলে এটা বোঝা যায় যে না এই সিলিন্ডারটা মানে দুর্বল হয়ে আসছে। তো এই সিলিন্ডার কথাগুলো তো আমরা কিছু বুঝি না, আমরা চালক আমরা কিছু বুঝি না, যারা মিস্ত্রি তারাই বুঝে এবং মিস্ত্রি মালিকের সাথে মানে এক হয়ে কয় যেন এটা চলবে, টেপ দিয়ে এটা আবার নতুন করে ই করে দেয়, পেশা দেয়।
এটা তো অত্যন্ত ঝুঁকিপূর্ণ,
ঝুঁকিপূর্ণ, এতে চালকের জীবনেরও কোনো গ্যারান্টি নেই এবং যে যাত্রী এই গাড়িতে থাকে যাত্রী জীবনেরও মানে বিপজ্জনক সবাই আর কি, এবং আশেপাশে যে গাড়ি ঘোড়া মানে একটা সিলিন্ডার বাস্ট হলে তো জায়গায় মানে আগুনটা থাকবে না, আগুনটা সৈরা পড়বে। এটা তো এসব বিষয়ে বলার দরকার মেস্তরির, মেস্তরি বলবে মালিকটি এবং তাজুল না মানে তো এর সরকার এমন একটা আইন করার দরকার যে এটা প্রতি বছর বছর এটা পরীক্ষা করাইতে হবে
যে সিলিন্ডারটার কি অবস্থা,
কি অবস্থা এটা পরীক্ষা করাইতে হবে।
ট্রাফিক সার্জেন্ট যখন আপনাদেরকে ধরে তারা কি কখনো এই ধরনের এই সিলিন্ডার চেক টেক করে
না? এই ধরনের এটার উপর ভিত্তি করে কোনো মামলা হয় না, গাড়ির উপর ভিত্তি করে কোনো মামলা হয় না, গাড়ির গ্লাস নাই, হেডলাইট নাই,
লুকিং গ্লাস নাই,
লুকিং গ্লাস আছে ভিতরে লুকিং গ্লাস আছে বা হুড ভালো না বা গাড়ির চেসিস মাজা বয়ে গেছে গা যাত্রী উল্টো পরে মানে কাকর কাকর মানে গাড়ির একটা দেখতে ভালো না, শুনতে ইয়া ভালো না, গাড়ির শব্দ অন্যরকম, এসবের উপরে কখনো সার্জনের মামলা দিতে আমি দেখিনি। ঠিক আছে, শুধু একটাই ড্রাইভার, তার ডিএল নাই, ডিএল মামলা, মানে লাইসেন্স নাই, লাইসেন্সের মামলা, মিটারে কেন আসলো না এটার জন্য জরিমানা, মানে এই দুইটাই, মানে যত কিছু ড্রাইভারের উপর, মালিকের উপর কোনো কিছু নেই, মালিক নিশাদিনে ব্যবসা করে কাছে আমি কিছু নেই, শুধু গাড়িটা কিনছি আস্তে ছেড়ে দিচ্ছি, আমার টাকা আস্তে আছে, আমার যাবে না টাকা।
আচ্ছা, সিএনজি মালিকরা একটা আন্দোলন করছিল আমরা মাঝখানে শুনছিলাম যে মেয়াদ বাড়ানো নিয়ে, পুরনো সিএনজি গুলিকে উঠিয়ে দেওয়া হচ্ছিল এবং সেই মেয়াদ বাড়ানো, এই আন্দোলনটি সম্বন্ধে আমাদেরকে একটু বলেন।
এটা মানে এটা এই পুরনো সিএনজি যে চার বছর মেয়াদ করণীয় বাড়ানোর যে দাবিটা করছে ওনারা মালিকরা, তো এই দাবিটা হচ্ছে যে এর আগে ড্রাইভারের একটা দাবি আছে, ড্রাইভারের অনেক মানে শুরু থেকে আপনারা হয়তো শুনছেন যে ড্রাইভারের জন্য 5,000 গাড়ি বরাদ্দ করা আছে যেটা শুধু ড্রাইভারের দিতে হবে এবং মালিক সমিতি এবং শ্রমিক সমিতি দুইটা নিয়ে এটা নিয়ে অনেকটা দ্বন্দ্ব চলতেছে। এখন যদি আরো 4 বছরের মেয়াদ দেয় তো এটার জন্য ওরা যেভাবে আন্দোলন করতেছে যে কত ইয়ে তো আন্দোলন করছে, ইয়া ডাকছিল, ধর্মঘট ডাকছিল, তারপরে আবার প্রত্যাহার করছে, কি আশ্বাসে দেখি তারপরে কি হয়, ওনারা কি বলে আরো মেয়াদ বাড়ায় দেয় নাকি, যদি মেয়াদ বাড়ায় না দেয় তাহলে হয়তো আবার মালিক সমিতি দেখা যাচ্ছে আবার ধর্মঘট ডাকবে।
আচ্ছা, আমরা আস্তে আস্তে শেষের দিকে চলে আসছি, অনেকে লিখেছেন, এরপরে দেখতে পাচ্ছি আমাদেরকে শ্যামন উত্তর থেকে লিখেছেন, আল্লাহ আপনাকে ভালো করবে বদল ভাই, ভালো থাকবেন। আচ্ছা, নূর আলম এস এম এস করেছেন, সোনিয়া বাগেরহাট থেকে লিখেছেন, এরপরে স্বাগত জানিয়েছেন আপনাকে অনেকেই, গানের রিকোয়েস্ট পেয়েছি, হারুন জামালপুর থেকে এস এম এস করেছেন, থ্যাংক ইউ সো মাচ এই ধরনের ঘটনা আমাদের সঙ্গে আমাদের সামনে তুলে আনবার জন্য। আসলে যারা সিএনজি চালক তাদের জীবনটা অন্যরকম, আমরা আসলে অনেকেই সেই ঘটনাগুলি জানি না, আজকে বাদলের মাধ্যমে সেই ঘটনাগুলি জানতে পারলাম এবং বাদল অনেক অনেস্ট, অনেক সৎ এটা আমরা বুঝতে পারছি এবং তিনি আজীবনই সৎ থাকবেন এটা সবাই আশা করছেন আপনার প্রতি। সো বাদল,
ধন্যবাদ হারুন ভাই।
আমরা আরেকটি ব্যাপার জানতে চাই যে আপনি বলছিলেন যে অনেক ডাবল নাম্বার প্লেট অনেক গাড়ি আসে, এটা আসলে বিআরটিএ থেকেই করা হচ্ছে?
এটা ডাবল নাম্বার মানে কি আপনার গাড়ি ডিজিটাল প্লেট আপনার গাড়ি, তো ওই জায়গায় এই সাধারণ আমি একটা জিনিস দেখাই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে কয়েকটা গাড়ির নাম্বারের কথা, তো এই জায়গায় তো এইসব গাড়িগুলা কিন্তু মেনটেন করে আপনার সার্জেন যারা ওরা, এবং কি এই কাগজগুলো কিন্তু বেডের থেকে বাড়ায় আসে, বেডের থেকে দেয়
বিআরটিএ,
হ্যাঁ বিআরটিএ থেকে দেয়। তো বিআরটিএ যদি এই কাগজ দেয় তাহলে এখানে সাধারণ পাবলিক কেমনে কি করবে, কারণ যে জায়গা থেকে গাড়ির অনুমোদন পাইতেছে ওই জায়গা থেকে ডুপ্লিকেট ওই আসতেছে, তো এখানে আপনি আমি কি বলবো, সার্জেন্ট দেখে সেটাও ছেড়ে দিতেছে।
একজন সার্জেন্ট কি দেখে বুঝতে পারে এটা নকল লাইসেন্স অথবা গাড়ির নকল রেজিস্ট্রেশন পেপার?
হ্যাঁ হ্যাঁ বুঝতে পারে, একটা সার্জেন্ট অরিজিনাল গাড়ির কাগজ এবং ডুপ্লিকেট গাড়ির কাগজ দেখে বুঝতে পারে। ঠিক আছে, তো এটা বুঝার পরও গাড়ি আটকাইছে, দেখা যাচ্ছে গাড়ি আটকাবার পরে ড্রাইভার ফোন দিছে, ড্রাইভার ফোন দিছে মালিকের কাছে, মালিক যদিও সে কোন পুলিশের লোক হোক বা সাধারণ পাবলিক হোক, তো তার একটা ইয়ে আছে যে একটা টিআই, কোনো টিআই সাথে তার কন্ট্যাক্ট করা থাকে, মান্তি করা থাকে, এটা বলে মান্তি বলে,
আচ্ছা আচ্ছা,
এত টাকা মান্তি মাসে দেবো, আমার এই গাড়ি চলবে, আটকালে আপনি ছাড়াই দেবেন। একটা নর্মাল একটা সার্জেন একটা টিআর কথা শুনলে পরে ছেড়ে দিবি, তো এরকম ধরনের আছে যে বিএডি থেকে ডুপ্লিকেট কাগজ বাইর করে গাড়ি চলাইতেছে, আর এসব গাড়ি দিয়ে দুর্ঘটনা ঘটে বেশি, এসব গাড়ি দিয়ে আকাম কুকাম হয় বেশি। ওখানকার কিছু সিএনজি থাকবে, তো ওই সিএনজিতে আপনি ইন্টারভিউ নিবে, আপনি যে গাড়ি চালান সেই সিএনজি আপনি লয়ে যাবেন, সেটাতে ইন্টারভিউ আপনি নিবে না, আর আপনি ইন্টারভিউ পাশ করলেও বলবো পাশ হয় নাই, অর্থাৎ তার টাকা দিতে হবে, টাকা দিয়ে লাইসেন্স বের করতে হবে, মানে ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে। তো এ ধরনের সব জায়গায় দুর্নীতি আর কি, এই যে যেমন আমরা ভাড়া বেশি নেই একটা কথা, যে আমরা অনেক প্রত্যেকটা সিএনজি পাম্পে যখন সিএনজি নেই তো দেখেন প্রাইভেট কারে এক টাকাও দেবে না, আর আমরা যখন গ্যাস নিব বা সিএনজি নিব আমাদের 5 টাকা 7 টাকা 2 টাকা এক্সট্রা দিয়ে আসতে হবে, এটা কিন্তু আমাদের কাস্ট আছে, যেমন মগবাজারে একটা পাম্প আছে বড়তুলা বুলুর পাম্পটা, যে নাকি কার পাম্পটা জানি এটা, ঠিক আছে, তো এই পাম্পে আপনি 10 টাকা নিচে সিএনজিতে অটোরিক্সায় গ্যাস দিবে না, যেমন গুলশান এক নাম্বারে আপনার ওই ইয়ের দিকে যাইতে, যে আপনার হাতিঝিলির দিকে যাইতে রাস্তাটা, গুলশান এক নম্বর মোড়ের সামনে একটা ট্রাফিক থাকে, ওখানে খাড়াই আপনি একটা টিপ নিবেন, ট্রাফিকটি 10 টাকা দিয়ে যেতে হবে, পিঙ্ক সিটির কোনায় 2 নম্বর ওখান থেকে টিপ নিবেন, তারপরে 10 টাকা দিয়ে দিতে হবে, তা আমি ওখান থেকে আমি মিটারে টিপ নেই তাহলে আমি 10 টাকা কোথায় থেকে আমি যোগ করবো, এটা তো যাত্রীরা দেখতেছে যে যাত্রীদের সামনে দেওয়া হইতেছে,
আচ্ছা, এবং যারা নিচ্ছেন তারা একেবারে কোন রকম রাগ ঢাক ছাড়াই নিয়ে নিচ্ছে,
হ্যাঁ রাগ ঢাক ছাড়াই
নিয়ে নিচ্ছে, ওপেন
হ্যাঁ ওপেন নিয়ে নিচ্ছে,
আচ্ছা আচ্ছা,
এবং কি ওনাদের সামনে আমরা ভাড়া কোন টাকা নিচ্ছি,
আচ্ছা আচ্ছা, যেসব গাড়ির কোনো ফিটনেস নেই তাদের কোনো টোকেন সিস্টেম,
যেসব গাড়ির ফিটনেস নাই সে সব গাড়ি আছে, আর যে এটা না আছে বা ডেট ফেল, তো এগুলা যদি হারাই যা তাহলে থানায় জিডি করে, তারপরে ওই জিডির উপর ভিত্তি করে গাড়ি চলে পরে আবার বিআইটি থেকে ফিটনেস দিয়ে দেয়, আর যদি ডেট ওভার হয়ে যায়গা, ডেট ফেল হয়ে যায়গা আর কি, ডেট ফেল হলে ওটার উপর মামলা হয়, মামলা দেয়, আর পারমিটে যদি মেয়াদ না থাকে তাহলে গাড়ি ডানপিন করে না, মামলা দেয় আর কি।
আচ্ছা আচ্ছা বাদল, আমরা একেবারে শেষের দিকে, অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দিয়েছেন, শেষ বেলায় আপনি শ্রোতাদেরকে যদি বলতেন তারা কিভাবে সতর্ক থাকবে, কোন কোন গাড়িতে তারা উঠবে না, কখন উঠবে না, কোন কোন জায়গাগুলিতে যদি নিয়ে যায় সেই জায়গাগুলি অ্যাভয়েড করে চলবে, আপনি যদি আমাদেরকে একটু বলতেন বিস্তারিত।
আমি যাত্রীদের প্রথমে বলবো যে আপনারা গাড়িতে উঠেন সেটা দেখেন ঢাকা মেট্রো ঢাকা সিএনজি প্রাইভেট সিএনজি উঠেন না, একসাথে অপরিচিত 2-3 জন যাত্রী উঠেন না, তাহলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে বেশি, ভাড়া বেশি লাগুক বা কম লাগুক, টাকা আপনি ভাড়া বেশি দিতে না ইচ্ছা হয় কম দিয়ে যান, একটা না যায় আর একটা দেখেন, এভাবে চারপাশে দেখেন, অবশ্যই আরবিতে একজন যাবে, আপনি যদি বুঝাই বলেন দেখো আমি এতে চাকরি করি এত টাকা আমি স্যালারি পাই আরবিতে আমার সবকিছু করতে হয়, তাহলে অবশ্যই আমরাও তো মানুষ, চালকেরও তো মানুষ, তারা অবশ্যই মানবে, তো 2 জন যায় না, এক সিএনজি তো অপরিচিত, আর দ্বিতীয় কথা হলো যখন আপনার সিএনজিতে উঠবেন তখন কথা বললে রানিং এ যখন রানিং থাকবে সিএনজি তখন কথা বলেন যাত্রীদের আর কি, যখন সিগন্যালে খারাপে তখন খারাপ ঘন্টার পর ঘন্টা কথা বলেন না, কারণ উপরে হুটকাইটে মোবাইল টান দেয়, গলার চেন তালে চেন টান দেয়, ব্যাগ তালে ব্যাগ টান দেয়, আর বিশেষ করে যে প্রাইভেট সিএনজি তো কম উঠতে, আবার কিছু কিছু প্রাইভেট কার বাড়াইছে যে ওগুলাও ভাড়া মারে, মানে আগের পুরনো গাড়ি যেগুলা এগুলাতে অনেক ঘটনা ঘটে। অনেক কিছুদিন আগে আমি দেখছি কমলাপুরে, কমলাপুর স্টেশন আপনার 6 নম্বর বাস কাউন্টার আছে না, ওখানে তো আপনার সাদা প্রাইভেট কার করে ওইটা আসছে বলে উনি ভদ্রলোকটা, তো ওনার মানে হাতে একটা পানির বোতল ধরাই দিয়ে থেকে গেছে, উনি কান্দতেছে আসার পরে ধরে ওনাকে ইসলামী হাসপাতালে নেওয়া হয়েছে। উনি বলছে যে আমি এরকম সাদা প্রাইভেট কালে করে আসছিলাম, তো আমার সবকিছু চোখে মলম দেয়া তিনজনে সবকিছু লই লইছে।
মানে অপরিচিত কোন লোকের সঙ্গে সিএনজি হোক এবং প্রাইভেট কার যেগুলি ছোটখাটো ডিস্টেন্সে ভাড়া কাটে তাদের ওখানে গাড়িতে না ওঠাই ভালো নিরাপত্তার জন্য। রাতে গাড়িতে, আপনি তো রাতেও গাড়ি চালান, রাতে কোন কোন এরিয়াগুলি আমাদের এই শহরে একটু ঝুঁকিপূর্ণ রয়েছে বলে আপনার মনে হয়? দীর্ঘদিন ধরে আপনি গাড়ি চালাচ্ছেন,
রাতে বেশিরভাগ আপনার
এয়ারপোর্ট
থেকে শুরু করে ওইদিক দিয়ে এসে আপনার যে কলোনি, এম এস যে কলোনি, হোটেল এডিসন, ওইদিক দিয়ে পনানি আর ফ্লাইওভার দেয়া কালসি রোডে মিরপুর,
ফ্লাইওভার উপরে,
হ্যাঁ ফ্লাইওভার উপরে এরকম ধরনের ঝুঁকিপূর্ণ। আর আছে আপনার এদিকে ইউনিভার্সিটি এলাকারা, ভার্সিটি এলাকারা, আর আছে আপনার ইয়াতে এই যেমন হোটেল ওবাসী বাংলা থেকে শুরু করে কাকরাইল মানে রাজমণি সিনেমা হল পর্যন্ত এটুকু জায়গার ভিতরে একটু
বেশি
বেশি ঘটে। মেইন রোডটা সহ আর কি, আপনি ডিপি অফিসটা এটার সামনে এই রোডটা সহ, ঠিক আছে, তো এগুলোতে একটু মানে সাবধানে চলাচল করাটা ভালো।
গভীর রাতে এই
রাস্তাগুলো বেশি আসলে, আর হয় আপনার আগারগা ইয়ার থেকে শ্যামলী শিশুমেলা থেকে শুরু করে আগারগা হয়ে আপনার পুরান এয়ারপোর্টের এই পর্যন্ত, প্রধানমন্ত্রী কার্যালয় পর্যন্ত, এই রাস্তাগুলো আর কি বিপজ্জনক। আর ওইদিকে একটা রোড আছে, সেটা হলো আপনার ওই আপনার এই সংসদ ভবনের দক্ষিণ পাশের রোডটা যেটা, ওইটা
মানিক মিয়া এভিনিউ,
হ্যাঁ মানিক মিয়া এভিনিউ এই রাস্তাটা।
তো মোটামুটি রাস্তাগুলি
কম বেশি হয় আর সিন্ডিকেট
সব জায়গাতেই হয় মোটামুটি, এই জায়গাগুলিতে একটু বেশি বেশি আপনি ফেস করেছেন, আপনি দেখেছেন নিজে। আর কিছু বলবার আছে শ্রোতাদেরকে?
শ্রোতাদের বলার আছে যে আমার আজকে এই কথাগুলো বলার সুযোগ হলো এবং কি আপনাদেরকে সতর্ক দেওয়ার সুযোগ হলো ঢাকা এফ এম এটোর থেকে পক্ষ থেকে, তো আমি ঢাকা এফ এম এটোকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এই কথাগুলো শুনলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সাবধানে এবং নিজের সেফে নিজে চলেন, এটাই দোয়া করেন, আল্লাহ যেন আমার ভালো রাখে।
অবশ্যই আমাদের সবার পক্ষ থেকে সেই দোয়া রয়েছে। এবং কিছু এসএমএস পড়ি, কায়েস উত্তর থেকে লিখেছেন, বাদল ভাই থ্যাংক ইউ, সবসময় নিজের প্রতি খেয়াল রাখবেন, আল্লাহর নাম নিয়ে রোডে চলবেন। এরপর দেখতে পাচ্ছি সাকিব আহমেদ আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আমাদেরকে, বাদল আচ্ছা আচ্ছা, তিনি সাকিব, তারও তিনটি গাড়ি চলে, তিনটি সিএনজি অটো রিক্সা চলে, এবং আপনার কথাগুলি সবই ঠিক বলে তিনি বলেছেন। এরপরে দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন আমাদের বন্ধু আক্তার নীলক্ষী, আচ্ছা নীলক্ষী থেকে লিখেছেন, থ্যাংক ইউ বাদল ভাই, থ্যাংক ইউ ঢাকা এফ এম, আমিও একজন সিএনজি চালক। আচ্ছা আক্তার, কি মনে হচ্ছে আপনার, বাদল যেটা বলেছে সেটা ঠিক নাকি ভুল, আমরা জানতে চাই আপনাদের কাছ থেকেও। সোনিয়া বাগেরহাট থেকে আবার এসএমএস করে বলেছেন যে তিনি অনেক দোয়া করছেন বাদলের জন্য, তিনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এই জন্য তার পরিবারের জন্য দোয়া করেছেন। তন্ময় মুন্সিগঞ্জ থেকে লিখেছেন, সৎ থাকবেন বাদল ভাই, নিশ্চয়ই আপনি ভালো থাকবেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানিয়েছেন আজকে এসছেন। শরীফ আহমেদ রূপগঞ্জ থেকে লিখেছেন, আচ্ছা লিখেছেন, বাদল ভাই আপনি ইনকাম পরিবারকে খাওয়াবেন কি, আচ্ছা লিখেছেন, আপনি যে ইনকাম করেন তাতে আসলে আপনি কিভাবে চলেন সেটা অনেকে জিজ্ঞেস করেছেন, এটা আসলে খুবই কষ্টকর, নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে বাদল।
আমি আসলে আমি সত্যি কথা এই অঞ্জন মাসের ভিতরে, ঠিক আছে, আমার বাসায় মাছ এবং মাংস কি জিনিস আমি উঠাইতে পারি না এস পর্যন্ত,
খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আচ্ছা, আমাদের সঙ্গে ফোনে রয়েছেন ইমরুল কায়েস, তিনি নাম্বার পাঠিয়েছেন, আমরা একটু ইমরুল কায়েসের সঙ্গে কথা বলি, তিনি আপনার সঙ্গে কথা বলতে চান। ইমরুল কায়েস বলছেন? ইমরুল কায়েস, আমি ঢাকা এফএম থেকে বলছি। জুয়েল, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম্বারটি আপনি পাঠিয়েছেন এবং আপনি দারুণ কিছু কথা বলেছেন বাদলের জন্য, সো বাদলকে আপনি অন এয়ারে কিছু বলতে পারেন।
জি, আমি এটাই বলবো যে বাদল ভাই যেন তার সংসারের প্রতিষ্ঠা, আসলে এটা একটা কষ্টকর বিষয় যে তার যে ইনকাম সোর্স তাতে চলা ঢাকা শহরে খুবই মুশকিল, তাই না ভাইয়া?
জি,
এর জন্য তাকে আপনার আমি একটাই পরামর্শ দেব যে সে যেন রোডে রাস্তাঘাটে খুব ভালোভাবে খেয়াল নিয়ে চলাচল করে এবং যাত্রীর প্রতি খেয়াল রাখে। যাত্রী তাকে যেন কোন ধরনের অকারেন্স তার সাথে না করে, সে যেন যাত্রীর প্রতি একটু খেয়াল রাখবে এবং সে সবসময় এবং আমি তাকে বলবো যে সে নামাজ পড়ে পাঁচাক্ত নামাজ পড়বে এবং আল্লাহর কাছে কিছু চাইবে যাতে সে ভালো থাকে, এবং এই দোয়াটাই করি যে সে যেন ভালো থাকে।
ইমরুল কায়েস, আপনাকে অনেক ধন্যবাদ। বাদল, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই।
জি ভাইয়া, বলেন।
ভালো আছেন ভাই?
জি আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা ভালো। আপনি ভালো আছেন?
এই তো, আল্লাহ রাখছে ভালো ভাই।
জি ভাইয়া, বলেন, কিছু বলবেন?
বলবো কি, আপনি যে দোয়া করছেন যে তো ভাই অনেক আল্লাহর কাছে হাজার শুকরিয়া, ঠিক আছে, তো আপনারও রাস্তাঘাট একটু ভালোভাবে দেখে শুনে চলেন, এবং কি সবাই তো এক হয় না ভাই, আর সবাই তো আর বাদল না।
ঠিক আছে, মানে আমি যেটা বলতে চাচ্ছি বাদল ভাই সেটা হচ্ছে কি, মানে যদি দেখা গেছে কি একজনের তো দোষ থাকে না, তাই না?
না না না,
দেখা গেছে যে এক হাতে তো তালি বাজে না, দুই হাতে তালি বাজে, তাই না? সেজন্য যাত্রীরও ওই ধরনের একটা মনোভাব থাকবে যে আমি যাতে যেখানে যে যানবাহনে উপস্থিত তাদের যেন না কোনো কষ্ট না হয়, তাদের যেন কোনো প্রতি অবিচার না করা হয়, ঠিক আছে? এবং আপনারও খেয়াল রাখতে হবে যে ঢাকা শহরে তো আপনার নানান মানে 64টা জেলার বিভিন্ন জেলার লোকজন আছে, তো আপনার কার মনে কি আছে, কখন কি হয় সেটা তো বলা যায় না, তবে আপনার খেয়াল রাখতে হবে যাত্রীর প্রতি। এই আপনি যে আমি তো অনেকক্ষণ ধরে শুনতেছি আপনি যে ঘটনাগুলো বললেন, যে আপনি যে সব জায়গার কথা বললেন ওই সব জায়গা আসলে একটা নিতান্ত খারাপ জায়গা, তো সেই সব জায়গা থেকে আপনি একটু থেকে চলবেন যাতে, বা বিশেষ করে আপনি বেশিরভাগ সময়টা আপনি শুধু একটু রাস্তার সবসময় তো রাস্তা থাকে, তাই না? আপনি শুধু আপনার ওই বেশিরভাগ সময়টা ওই সে আপনি একটু কি করবেন ওই সংসদ ভবনের এলাকা থেকে একটু বিরত থাকবেন, ঠিক আছে? ওইখানে একটু আপনার দক্ষিণ পাশে যে মানিক এভিনিউ যে রোডটা আর কি আপনার
আমাদের যাত্রীদের আসলে কি করণীয় আপনি যদি একটু আমাদেরকে একটু বলতেন, আমরা যারা যাত্রী রয়েছি, আমরা প্রতিনিয়তই যারা সিএনজিতে চলাচল করি, সিএনজি অটো রিক্সায়, আমাদের যাত্রীদের আসলে কি করণীয়?
আমাদের যাত্রীদের একটাই করণীয় আছে যে আমরা মানে, তবে একটা জিনিস কি মানে আপনার যে সিএনজিটা, তাই না, সিএনজিটা আপনার যেটা আমাদের ন্যূনতম ভাড়া বা তার চেয়ে বেশি কেউ না নেয়, তাই না? বেশি কেউ নেয় না, এবং আমাদের যেটা প্রাপ্য আমরা যেটা মনে করি একটা সিএনজিতে মিটার নাও থাকতে পারে, তাই না? মিটার না থাকতে পারে, তো আমাদের মনে করেন যে আমি উত্তরা থেকে ফার্মগেট যাবো এর মধ্যেখানে আমার বাস ভাড়াটা কত হইতে পারে, বা সিএনজিতে আমি গেলে তাতে আপনার আমি কত দিতে পারি সে ব্যাপারে আমি একটু যদি যাত্রী খেয়াল রাখে, যা মানে ড্রাইভার যারা যাতে না ঠকে,
আচ্ছা আচ্ছা,
তারা যেন আপনার ভাড়া দিক থেকে না ঠকে একটু বেশি। আমাদের তো সারা প্রতিনিয়ত অনেক টাকাই তো এমনিতেই চলে যায়, তাই না, পড়ে যায়, হারিয়ে যায়, বা আপনার ইসে সিনথাই কেলে নিয়ে যায়, তো আমরা যদি ড্রাইভারদের প্রতি একটু খেয়াল রাখি, ঠিক আছে, আমার মনে হয় যে এই ইসে
আপনার
উদ্দেশ্যে বলবো যে আপনি এমন কিছু অবিস্মরণীয় ঘটনাগুলো তুলে ধরুন যাতে মানুষের মানবতা মানবিকতা যেটা আছে মানুষের মধ্যে যে মনুষ্যত্বটা আছে সেটা যেন জাগ্রত হয় এবং মানুষ যেন মানুষের প্রতি খেয়াল রাখতে পারে সবাই, কারণ আমরা পৃথিবীতে একদিন আসি, আগে ছিলাম না, এসেছি এবং একদিন থাকবো না। তো এর মাঝে আমাদের মানুষের প্রতি যেন কোনো অবিচার না করা হয়। আমি নিজেও মনে করেন যে আমি একটা সাধারণ ছেলে, তো আমি চাকরি করি ঢাকায়, ঠিক আছে, তো আমার জন্য একটু দোয়া করবেন, পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারি। এবং আপনাদের সকলকেই ঢাকা এফএম এর পক্ষ থেকে দোয়া করছি যে আপনি যাতে খুব সুন্দর সুন্দর আমাদের টিপস দিতে পারেন জীবনের উদ্দেশ্যে, যাতে আমরা ভালো করে
শ্রোতা বন্ধু ইমরুল কায়েস উত্তরা থেকে আমাদের সঙ্গে জয়েন করেছিলেন। তার এসএমএসটা পড়েই আসলে কেন জানি মনে হচ্ছিল তার সঙ্গে একটু কথা বলি আমরা। অনেক ধন্যবাদ যে যেখান থেকে এই মুহূর্তে রয়েছেন, বিদায় নিব। বাদল ভালো থাকবেন, আশা করব সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, এবং মাঝে মধ্যে যদি বুঝতে পারেন যে কোন যাত্রী সত্যি অনেকটা জরুরি, সেক্ষেত্রে আপনারা একটু এগিয়ে আসবেন। বেশি ভাড়া, আসলে বেশি ভাড়ার বিষয়টা কিভাবে সলিউশন হবে আমি জানি না, কজ আপনাদেরকে এত এত টাকা দিতে হচ্ছে মালিককে, সেই অনুযায়ী আপনারা আর্নও করতে পারছেন না। দোয়া করবো এটাই, বেশি বেশি ট্রিপ আপনারা পাবেন, বেশি বেশি যানজটকে এড়িয়ে যানজটের মধ্যে থেকেও যেন আপনারা ভাড়া পান, বেশি আয় রোজগার বাড়ুক, এই জন্য দোয়া থাকবে সবসময়। সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন। অনেক অনেক ধন্যবাদ আজকে আসবার জন্য।
আপনাদেরও ধন্যবাদ এবং ঢাকা এফএম কেও ধন্যবাদ।
ওকে, অনেক ধন্যবাদ যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন। ঢাকা এফএম 90.4 এর সঙ্গে অন্ধকার গল্প শেষ হয়ে যাচ্ছে আজকের মতো। তবে যেটা বলছিলাম, অন্ধকারের গল্পের যে টিম, তাদের কাজ কিন্তু থেমে নেই, তাদের কাজ থেমে থাকবেও না, তাদের কাজ চলবে। আগামী সপ্তাহের আরো একজন অতিথিকে নিয়ে আমরা আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা এফএম এর সঙ্গে থাকুন। এপিসোডটি যারা মিস করে ফেলেছেন তাদের জন্য বলবো, আগামীকাল বিকালের মধ্যেই ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন আমাদের এপিসোডটি আমাদের ওয়েবসাইটে www.dhakafm904.com এই অ্যাড্রেসে। ম্যাচ শুরু হয়েছে আর্জেন্টিনা ভার্সেস জার্মানি, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ এবং এই ওয়ার্ল্ড কাপের শেষ ম্যাচ। এনজয় করুন, ফুটবলের সঙ্গে থাকুন, ভালোবাসুন ফুটবল, ভালোবাসুন দেশ, ভালোবাসুন আপনার আশপাশের সব মানুষকে, ইভেন বাদলের মতো মানুষকেও। বাদল অনেক কষ্টে থাকে আমরা জেনেছি, এবং একটু আগে যে কথাটি বলেছে বাদল সেটা কেন জানি ভুলতে পারছি না, যে এই রমজান মাসে বাদল এখনো তার ঘরে মাছ এবং মাংস নিয়ে যেতে পারেনি। বাদলের পরিবারে বাদল স্ত্রী এবং রয়েছে বাদলের একটি কন্যা যে ক্লাস ফোরে পড়ে। অনেক ধন্যবাদ, আমরা বাদলকে ভালোবাসবো, বাদলের মতো করে সবাইকে ভালোবাসবো, তাদেরকে বুঝবো এবং চেষ্টা করব আমাদের জায়গা থেকে, নিজ নিজ জায়গা থেকে তাদের পাশে দাঁড়ানোর। অনেক ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা এফএম সঙ্গে থাকুন।
This track was downloaded from FusionBD.com.